This track was downloaded from fusionbd.com.
হ্যালো বন্ধু, কেমন আছেন, কি খবর আপনার, কি করছেন এই মুহূর্তে বলুন তো। আমি জানি নিশ্চয়ই আমাকেই শুনছেন, আর আপনি এই মুহূর্তে টিউন করে আছেন ঢাকা এফএম 90.4, যেখানটিতে মেঘলা কথা বলছি আপনার সাথে। আর এই মুহূর্তে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি সপ্তাহান্তের বিশেষ আয়োজন প্রাণ আর ভালোবাসার বাংলাদেশে। আর আপনি আমার সাথে আছেন সেটা আমি এখন খুব ভালো মতো বুঝতে পারছি, কারণ অলরেডি অনেক এসএমএস অ্যান্ড কমেন্ট চলে এসেছে। তো যারা এখনো কোনো কিছুই করছেন না, মানে কোনোভাবেই আমাদের সাথে এসএমএস বা কমেন্ট দিয়ে যুক্ত হননি, তাদেরকে বলছি বন্ধু আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করবেন, এসএমএস করবেন। এবং যদি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, তাহলে অবশ্যই আপনি আপনার সেই এসএমএস এর মাধ্যমে আমাদের এখানটিতে আসতে পারেন। তো একে একে আমি নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ফার্স্টেই বলছি কিভাবে আপনি আমাদের এখান থেকে আসতে পারবেন, সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং এই এস এম এস টি বন্ধু আপনাকে একবার না একাধিকবার অনেকবার করে করতে হবে, ওকে। এবং আপনি আমাদের এখানটিতে ইজিলি এই প্রসেসের মাধ্যমে চলে আসতে পারেন। আর অবশ্যই আপনি আমাকে এই মুহূর্তে এসএমএস করবেন। আর বন্ধু বলিতে কিন্তু অনেক টাইম আমরা চলে এসেছি, এখন বাদি হচ্ছে 10:39, আর গুরু এতে সময় অবশ্যই একটু সময়ের মধ্যে চলে আসবে। সেই জন্য মানে সব বন্ধুই যেটার জন্য খুব বেশি আগ্রহে থাকেন, খুব আগ্রহী হয়ে যার কথা শুনতে চান, সেই মানুষটি হচ্ছে গুরু হতে চান, যার জন্য সপ্তাহ ঘুরে মানুষ আমাকেও এসএমএস করেন, টেক্সট করেন পার্সোনালি, যে কেন প্রতিদিন কেন এটা হয় না, বা সপ্তাহে 2-3 দিন কেন এই প্রোগ্রামটা করা হয় না, কেন গুরু হতে চামের বয়সটা এত কম শোনা হয়, এটসেট্রা এটসেট্রা। তো সেই সব বন্ধুদের সেই মনের আকৃতি আকাঙ্ক্ষা মেটাতেই একটু পরে গুরু হতে চাম স্বয়ং চলে আসবেন স্টুডিওতে, এবং অবশ্যই থাকবেন আজকে আমাদের বিশেষ অতিথি বন্ধু। তো বন্ধু আপনি আপনার মনের কথাগুলো পাঠিয়ে দিন আমার কাছে এই মুহূর্তে। আর যদি গুরুর কাছে কিছু জানবার থাকে, এবং আমি জানি অবশ্যই কিছু জানবার আছে, তো সেই সব কথাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচ টিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি আপনি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এখান থেকে মানে এই পেজটিতে আমাদের একটি পোস্ট আপলোড করা হয়েছে একটি ফটোগ্রাফ সহ, এবং লেখা আছে যে প্রাণ আর ভালোবাসার বাংলাদেশে আমাদের আজকের অতিথি হচ্ছে ইরফান। তো বন্ধু আজকে আমরা জানবো যে এই বন্ধুটির জীবনে কি হয়েছে, কি ঘটেছে এবং কি বলতে চান, সব কিছুই আমরা শুনে নেবো এই ইরফান ভাইয়ের মুখ থেকে। তো অবশ্যই বন্ধু আমাদের এই পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনি যদি চান এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি যে সাইফোর্স এর সমস্ত ব্রাঞ্চে ব্যতিক্রমধর্মী টেস্ট বেসড সলভড ক্লাস ভিত্তিক সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। সেকেন্ড টাইম প্রথম ব্যাচে ভর্তি হতে শীঘ্রই আপনি যোগাযোগ করুন। আর যোগাযোগ করার জন্য আপনি যে নম্বরে ফোন করবেন সেই নাম্বারটি হচ্ছে 01713-432-007। আর আরেকটা বিষয় কি খেয়াল করেছেন যে এখন তো মানে সারা জায়গায় ক্রিকেট নিয়ে উন্মাদনা, উফ কি অবস্থা। এবং 16 মার্চ 2014 তো ওয়ার্ল্ড কাপ T20 অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেটা নিয়ে মানুষের মধ্যে কি একটা উত্তেজনা, তাই না? আমার মধ্যেও কিন্তু অনেক 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 মানে খুব এক্সাইটিং একটা ব্যাপার। জিনিসটা হচ্ছে 3 ঘন্টার অ্যাকশন, 16-16, ক্রিকেট ক্রেজি নেশন, হাউ এক্সাইটিং। তারপরে স্টেডিয়াম ওয়েটিং, টেনশন টেনশন, ঢিং ডিটাং ঢিং 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 ঢিং, বন্ধুর সাথেই থাকুন। Yeah. বলটা হই হই বল গড়াইয়া গেল কই, আসলে তো ঘুরিয়ে ঘুরিয়ে বলটা কোথায় যাচ্ছে বলুন তো, জানি না কোথায় যে যাচ্ছে। আসলে বলটা এমন জায়গায় যাবে যে আমরা যাতে দেখতেও না পাই, চার ছক্কা মিলে এক একটা বল যেখানে খুশি সেখানে চলে যায়। আর বন্ধু এই খুশিতে একটু জানিয়ে দিতে চাই যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেট থেকে পোশাক কিনলেই পাচ্ছেন 30% পর্যন্ত ডিসকাউন্ট। ও মাই গড, অ্যান্ড এই সুযোগটি থাকছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত রেক্স ফ্যাশনের সব আউটলেটে, তার মানে আগামীকালটাই কিন্তু সময় আছে। সো রেক্স ফ্যাশন ওয়ার্স, গো গ্র্যাব ইট নাও, ওকে? আর বন্ধু আবার বলছি যে আপনি শুনছেন প্রাণ ভালোবাসার বাংলাদেশ, আর এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ঢাকা এফএম 90.4 থেকে। আর যেখান থেকে থাকেন আপনাদের সবার প্রিয় গুরু এতেসাম, এবং থাকেন আমাদের সবার প্রিয় অতিথি বন্ধু যিনি তার জীবনের কথা এসে শেয়ার করেন আমাদের এই অনুষ্ঠানটিতে। আর এই মুহূর্তে মেঘলা কথা বলছি আপনার সাথে এবং আপনি আছেন আমার সাথে, সেটা SMS এবং কমেন্ট দেখেই বুঝতে পারছি। তো বন্ধু আরো বেশি কমেন্ট এবং SMS চাই, আপনাদের কমেন্ট এবং SMS কিন্তু অবশ্যই পড়ব। তারপর তার আগে আমি জানিয়ে দিচ্ছি যে কিভাবে আমার সাথে যুক্ত হবেন, সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচ ডিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি আপনি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং অবশ্যই ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেখান থেকে আপনি ভিজিট করতে পারেন, এবং রিকোয়েস্ট করবো যে অবশ্যই ভিজিট করবেন। আর আমাদের যে পোস্টটি আপলোড করা হয়েছে সেই পোস্টটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনি চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর সেক্ষেত্রে আমাদের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। তো বন্ধু যারা আছেন এই মুহূর্তে তাদের নাম বলতে চাই, যেমন আছেন যাত্রাবাড়ি থেকে অ্যাডভোকেট আবু সাইদ, আছেন সিঙ্গাপুর থেকে খোরশেদ আলম, এবং উনি বলেছেন যে উনি আমাদের এই অনুষ্ঠানটি লাইভ শুনতে পান না কিন্তু সমস্ত প্রোগ্রামগুলো ডাউনলোড করে শোনেন, এজন্য থ্যাংক ইউ বন্ধু আপনাকে। আছেন এই মুহূর্তে আমার সাথে বিলাস মগবাজার থেকে, ফয়সাল হোসেনও আছেন লিখেছেন যে গুরু তোমায় সালাম, আছেন রাতের ওকে জোনাকি লিখেছেন আমাদেরকে যে আপু আজকে গল্পটা কেমন হবে, অ্যান্ড জোনাকি আপনাকে বলতে চায় যে গল্পটা কেমন হবে যদি আমি আগে থেকেই বলে দিই তাহলে তার সাসপেন্স থাকলো না, তো এটা হচ্ছে একটা সাসপেন্স এবং পুরোটাই আপনাকে শুনতে হবে এবং পুরো শো জুড়ে আমাদের সাথে থাকতে হবে, ওকে? সোহেল রানা আছেন উনি মোহাম্মদপুর থেকে লিখেছেন আমাদেরকে, এবং আছেন মাসুক উনি আমাদের ওকে সংটা যে অনেক ভালো লেগেছে ICC থিম সংটা সেটাই উনি জানিয়েছেন, থ্যাংক ইউ। অ্যান্ড পিন্টু দাসও লিখেছেন আমাদেরকে ফেসবুকে, সৈয়দ আতিকুল ইসলাম যুক্ত হয়েছেন, আছেন এই মুহূর্তে মাহমুদুল হাসান, ইমরান হোসেন ইমনও আছেন লিখেছেন যে গুরু এবং মেঘনা আপু কেমন আছেন, ওকে আমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছি। অ্যান্ড বিপ্লবও যুক্ত হয়েছেন লিখেছেন মেঘলা গুরু কখন আসবে, ওকে বিপ্লব আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, অবশ্যই গুরু যথাসময়ে স্টুডিওতে চলে আসবেন, অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন। টিপু যুক্ত হয়েছেন, আছেন এই মুহূর্তে কাইয়ুম হাসান, আছেন স্বপন খান যুক্ত হয়েছেন এই মুহূর্তে, কুমার সঞ্জিত ওকে আছেন এই মুহূর্তে আমার সাথে, আলো মিরপুর 10 থেকে আমাদেরকে লিখেছেন, এবং আছেন এই মুহূর্তে আমার সাথে লীরা উত্তরা থেকে, আছেন রুমেল কিশোরগঞ্জ থেকে, শাকিলও যুক্ত হয়েছেন আমাদের সাথে ঢাকা থেকে, এবং আছেন এই মুহূর্তে ইমরান টঙ্গী থেকে। আর এরই মাঝে আরো একবার জানিয়ে দিতে চাই বন্ধু যে সাইফোর্সের সমস্ত ব্রাঞ্চে ব্যতিক্রম ধর্মী টেস্ট বেসড সলভড ক্লাস ভিত্তিক সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। সেকেন্ড টাইম প্রথম ব্যাচে ভর্তি হতে শীঘ্রই আপনি যোগাযোগ করুন, এবং যোগাযোগ করার জন্য আপনি যে নম্বরে ফোন করবেন সেটি হচ্ছে 01713432007। এবং অবশ্যই বন্ধু আপনি আমাদের সাথেই আছেন এটা তো বলার অপেক্ষায় রাখছে না, আর যারা মাত্র টিউন করলেন তাদেরকে বলছি বন্ধু আপনি শুনছেন প্রাণ ভালোবাসার বাংলাদেশ, আর আমাদের এই অনুষ্ঠানটি আপনি শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4 থেকে। আর একটু পরে গুরু হিতেশাম চলে আসবেন স্টুডিওতে, এবং আসবেন আজকের আমাদের অতিথি বন্ধু ইরফানও, আর মেঘলা তো আছি আপনার সাথে, ওকে? আরো একটি ইনফরমেশন জানাই যে স্পোকেন ইংলিশ শেখার জাদুকরি বই হচ্ছে এ ম্যাজিক মেথড অফ স্পোকেন ইংলিশ, বইটি আজই সংগ্রহ করুন যা আপনাকে দুর্দান্ত ভাবে স্পোকেন ইংলিশ শেখাতে সাহায্য করবে। ইংরেজিতে অনর্গল কথা বলা শেখার জন্য আপনার জীবনে এই একটি বই যথেষ্ট। বইটি পেতে আপনি যোগাযোগ করতে পারেন, আর যোগাযোগ করার জন্য যে নাম্বারটি আছে সেটি হচ্ছে 01911674168। ওকে তো বন্ধু আছেন আমার সাথে, থাকবেনই আমার সাথে, এবং অবশ্যই যুক্ত হচ্ছেন গুরু এদেশাম একটু পরে। আর আমি এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি একটু পরেই। ফ্রেন্ডস, আরো একবার স্বাগতম জানাচ্ছি তানা ভালোবাসার বাংলাদেশে। আর আপনি শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4 থেকে আমাদের এই অনুষ্ঠানটি। আর এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক রাত 10:54, একটু পরেই গুরু স্টেশন চলে আসবেন বন্ধু। অনেক অনেক প্রশ্ন আপনাদের, অনেক অনেক জিজ্ঞাসা, কখন আসবেন গুরু? আর বন্ধু আমিও বলবো যে অবশ্যই একটু একটু অপেক্ষা করুন, যথাসময়ে চলে আসবেন। আর মেঘলা আছি, আপনার সাথে কথা বলছি, কথা বলবো ইনশাল্লাহ। আর আরো একবার জানিয়ে দিচ্ছি যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেট থেকে পোশাক কিনলেই পাচ্ছেন 30% পর্যন্ত ডিসকাউন্ট। এই সুযোগ থাকছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত রেক্স ফ্যাশনের সব আউটলেটে। ওকে, তার মানে আগামীকালই হচ্ছে 28 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি পর্যন্তই আপনি এই সুযোগটি পাচ্ছেন। তো বন্ধু একদমই দেরি করা চলবে না, অবশ্যই তাড়াতাড়ি চলে যান রেক্স ফ্যাশনে। এবং এর সাথে আরো একবার জানিয়ে দিই যে সাইফোর্সের সব ব্রাঞ্চে ব্যতিক্রমধর্মী টেস্ট বেসড সলভ ক্লাস ভিত্তিক সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। সেকেন্ড টাইম প্রথম ব্যাচে ভর্তি হতে শীঘ্রই যোগাযোগ করুন। আর যোগাযোগ করার জন্য যে নম্বরটি এখানে রয়েছে সেটি হচ্ছে 01713432007। এবং আরো একবার জানিয়ে দিতে চাই যে স্পোকেন ইংলিশ শেখার জাদুকরি বই, এ ম্যাজিক মেথড অফ স্পোকেন ইংলিশ, বইটি আজই সংগ্রহ করুন, যা আপনাকে দুর্দান্ত ভাবে স্পোকেন ইংলিশ শিখতে সাহায্য করবে। এবং বইটি পেতে আপনি যোগাযোগ করুন 01911674168 এই নম্বরটিতে। এবং আপনি আছেন আমার সাথে যেখানটিতে, সেটি হচ্ছে মেসেজে, এবং আছেন আমাদের ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজে। তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। আর এখান থেকে এসে বন্ধু আমি রিকোয়েস্ট করবো যে আমাদের যে পোস্ট আপলোড করা হয়েছে সেই পোস্টে লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যদি চান আপনি পোস্টটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর আমাদের যে পেজটি আছে ঢাকা এফএম এ, সেই পেজটিতে আপনি লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের সাথে 24/7। আর আমাদের এই পেজটি যেভাবে আপনি খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই ঢাকা এফএম এ সেই কাঙ্ক্ষিত ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। আর এখানটিতে লাইকিং এর পরিমাণ হচ্ছে 322,000 প্লাস। তো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অ্যান্ড রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। ওকে, আর আমাদের যে কমন এস এম এস পোর্ট আছে সেটি তো আছে, সেখানেও আপনি এস এম এস করছেন। এবং সেখানে এস এম এস করার নিয়মটি হচ্ছে মোবাইলে মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ টিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি আপনি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16360 এই নাম্বারটিতে। আর অবশ্যই বন্ধু, অবশ্যই অবশ্যই আপনি আমাদের এই প্ল্যাটফর্মে আসতে পারেন, এসে শেয়ার করতে পারেন আপনার মনের কথাগুলো, আপনার মনের গহীন কোণে যে ভালোবাসার কথাগুলো, যে বেদনাগুলো জমে আছে, অবশ্যই আপনি এখান থেকে এসে শেয়ার করতে পারেন নির্দ্বিধায়। এবং এর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছুই লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16360 এই নাম্বারটিতে। আর এই এসএমএস টি একবার না একাধিকবার করতে হবে আপনাকে। আর আর ওকে বন্ধু, আমি তো বারবার বলছি যে এস এম এস কিভাবে করবেন, তো আরো একবার না বন্ধুদের এস এম এস এবং কমেন্ট আমি পড়তে চাই এই মুহূর্তে। যেমন আছেন শাহিন উত্তরা থেকে, লিখেছেন যে গুরু আপনাকে সালাম, আমি সুমাইয়াকে ভালোবাসি, প্লিজ আমার প্রথম এস এম এস টি করবেন। বাহ, ওকে। সোহাগ লিখেছেন টঙ্গী থেকে যে গুরু কোথায় আর ভালো লাগছে না, সোহাগ একটু অপেক্ষা করতেই হবে আপনাকে। তারিকুল ইসলাম হিমু আছেন, লিখেছেন মেঘনা আপু অ্যান্ড গুরুকে আমার সালাম। ওকে, অ্যান্ড আছেন এই মুহূর্তে হৃদয়, উনি লিখেছেন যে আমিও আছি। আর আছেন নিশ্চুপ, ওকে, ওনার নামটাই বোধ হয় নিশ্চুপ। ওকে, উনি নীরবে নিশ্চুপে মানে কমেন্ট করে যাচ্ছেন, থ্যাংক ইউ এর জন্য। লিখেছেন যে কেমন আছে আপু, ওয়েটিং, আচ্ছা উনি আমাদের গুরু এসএমএস এর জন্য অপেক্ষা করছেন এবং আজকের অতিথি বন্ধুর জন্য অপেক্ষা করছেন। ওকে, আর আর আছেন এই মুহূর্তে আমার সাথে হাবিব টিপু, লিখেছেন যে হাই আপু, আমি আপনার নতুন বন্ধু, আমি আজ প্রথম কমেন্ট করছি। আছেন সুমন তালুকদার, লিখেছেন যে আমিও আছি তোমার সাথে। আছেন এই মুহূর্তে অজয় কুমার, অজয় কুমার লিখেছেন যে গুরু কখন আসবেন, ওই তো সে একই প্রশ্ন। তো বন্ধু আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে, গুরু এতে চান চলে আসবেন। আমি দেখতে পাচ্ছি কিছু একটা হচ্ছে স্টুডিওতে এবং গুরু এতে চান আসার আগে যে প্রিপারেশন সেটা হচ্ছে। তো আপনি একটু একটু অপেক্ষা করুন, মানে একটুই অপেক্ষা করুন, একটু একটু অপেক্ষা করুন, যথাসময়ে চলে আসবেন গুরু হিতে সাম। আছেন এই মুহূর্তে আমার সাথে আলী আকবর নান্দাইল থেকে, লিখেছেন হাই মেঘনা আপু কেমন আছো, গুরুকে আমার সালাম দিও। আচ্ছা, অ্যান্ড আছেন এই মুহূর্তে উর্মিলা বরিশাল থেকে, লিখেছেন যে গুরু ভালোবাসায় কেন এত কষ্ট, কেন যে এত কষ্ট সেটা তো আসলে আমি জানি না, গুরুকে জিজ্ঞেস করে দেখে নি মানে শুনে নিব যে আসলে ব্যাপারটা কি, আর আমারও যে ব্যাপারটা কি হচ্ছে আজকে আমি বুঝতে পারছি না। যাই হোক, মাঝে মাঝে এরকম অনেক ব্যাপার সেপার ঘটে যেটা বোঝা যায় না। এনিওয়ে, মনির হোসেন আছেন উল্লাপাড়া থেকে, লিখেছেন উনি আমাদের এই অনুষ্ঠানটি সবসময় শোনেন। আছেন সোহানা শরীয়তপুর থেকে, মনিরও আছেন কুমিল্লা থেকে, অ্যান্ড মুস্তফা রানাও আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। এবং বন্ধু, আমি আরো একবার জানিয়ে দিতে চাই আপনাকে যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেট থেকে পোশাক কিনলেই পাচ্ছেন 30% পর্যন্ত ডিসকাউন্ট। এই সুযোগটি থাকছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত রেক্স ফ্যাশনের সব আউটলেটে, তার মানে আগামীকাল পর্যন্তই আপনি এই সুযোগটি পাচ্ছেন। তো এই সুবর্ণ সুযোগ থেকে আপনি নিজেকে বঞ্চিত করবেন না বন্ধু, এটাই আশা করছি আপনার কাছ থেকে। অ্যান্ড সাথে সাথে আরেকবার জানিয়ে দিতে চাই যে সাইফোর্সের সমস্ত ব্রাঞ্চে ব্যতিক্রম ধর্মী টেস্ট বেসড সলভড ক্লাস ভিত্তিক সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। সেকেন্ড টাইম প্রথম ব্যাচে ভর্তি হতে শীঘ্রই আপনি যোগাযোগ করুন এই নম্বরে 01713-432007। এবং বই নিয়ে আর একটা কথা বলছিলাম না, যে স্পোকেন ইংলিশ শেখার জাদুকরি বই হচ্ছে এ ম্যাজিক ম্যাথড অফ স্পোকেন ইংলিশ। বইটি আপনি আজই সংগ্রহ করুন বন্ধু, এই বইটি সংগ্রহ করলে যেতে হবে, এটি আপনাকে অনর্গল মানে ইংলিশ শেখানোর জন্য একটি খুব উপকারী বই, যেটি আপনার পুরো জীবনে একটিমাত্র এই বইটি যথেষ্ট। আর এই বইটি পেতে আপনি যোগাযোগ করতে পারেন 01911674168 এই নাম্বারটিতে। এবং আপনি আমার সাথেই আছেন, একটু পরে আমাদের সবার সাথেই থাকবেন, যথাসময়ে গুরু হিতেশাম যুক্ত হয়ে যাবেন, এবং আজকের আমাদের অতিথি বন্ধু ইরফান তিনিও যুক্ত হবেন। তো বন্ধু, আপনি কোথাও যাবেন না, আর আমার সাথেই থাকবেন। এই মুহূর্তে আমি খুব রোমান্টিক একটি সং প্লে করবো যেটি আপনার ভালো লাগবে, সবার ভালো লাগবে। আর গানটি হচ্ছে ভালোবাসার বাংলাদেশে, আপনি শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4। আর যারা আছেন আমাদের সাথে এই মুহূর্তে, অনেক বন্ধুই যে এসএমএস করছেন, কমেন্ট করে জানতে চাচ্ছেন যে গুরু হিতেশাম কখন আসবেন, তাদেরকে বলতে চাই যে বন্ধু আর একটু অপেক্ষা করতে হবে, গুরু হিতেশাম অবশ্যই আপনাদের মাঝে এখন এই চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। আর এই মুহূর্তে আছি মেঘনা আপনার সাথে, আর অবশ্যই আপনি আমার সাথেই আছেন সেটা আপনার এসএমএস এবং কমেন্ট দেখে আমি বুঝতে পারছি। এবং যেটা অনেকবার করে জানাচ্ছিলাম সেটা আরো একবার বন্ধু আপনাকে জানিয়ে দিই, সেটা হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেট থেকে পোশাক কিনলেই পাচ্ছেন 30% পর্যন্ত ডিসকাউন্ট। এই সুযোগ থাকছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত রেক্স ফ্যাশনের সব আউটলেটে, তার মানে আগামীকাল পর্যন্তই কিন্তু এই সুযোগটি থাকছে। তো বন্ধু, অবশ্যই আপনি এই সুযোগটি মিস করবেন না, অবশ্যই আপনি রেক্স ফ্যাশনে যাবেন। এবং 30% পর্যন্ত যে ডিসকাউন্ট চলছে এটার খুব মানে আনন্দটাই অন্যরকম, যে এত ডিসকাউন্ট চলছে, আমি হলে তো অনেক কিছু কিনে ফেলতাম, অ্যান্ড অফকোর্স আমিও যাব। ওকে, সো আর একবার আপনাকে বলতে চাই, আমি সাইফোর্সের সমস্ত ব্রাঞ্চে ব্যতিক্রম ধর্মী টেস্ট বেসড সলভড ক্লাস ভিত্তিক সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। সেকেন্ড টাইম প্রথম ব্যাচে ভর্তি হতে শীঘ্রই আপনি যোগাযোগ করুন এই নম্বরটিতে 01713-432007। আর অবশ্যই আপনি আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আপনি যদি কন্ট্যাক্ট করতে চান বা আমাদের সাথে যুক্ত হতে চান এবং আপনার মনের কথাগুলো যদি আমাদেরকে জানাতে চান, তাহলে আপনি যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ দিয়েও লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেখানটিতেও অনেক বন্ধু ভিজিট করছে, আর তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো বন্ধু, আপনি এই পেজটিতে এসে আমাদের যে পোস্ট আপলোড করা হয়েছে সেই পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যদি চান আপনি পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। এবং এর মাঝে আরেকটি তথ্য জানিয়ে দিই, যে সেটি হচ্ছে যে ম্যাজিক মেথডের উদ্ভাবক শাউন স্যার কর্তৃক লিখিত শিকদার পাবলিকেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোহাম্মদ এনায়েত হোসেন কর্তৃক প্রকাশিত স্পোকেন ইংলিশ শেখার জাদুকরী বই এ ম্যাজিক মেথড অফ স্পোকেন ইংলিশ বইটি আজই সংগ্রহ করুন, যা আপনাকে দুর্দান্তভাবে স্পোকেন ইংলিশ শিখতে সাহায্য করবে। ইংরেজিতে অনর্গল কথা বলা শেখার জন্য আপনার জীবনে এই একটি বই যথেষ্ট। বইটি পেতে আপনি যোগাযোগ করতে পারেন এই নম্বরটিতে 01911674168। ওকে, আর আমাদের সাথেই আছেন আপনি বন্ধু, এবং যারা আছেন তাদের SMS কমেন্ট আমি পড়ব, কিন্তু পড়ার আগে আপনাদের অপেক্ষা যে পালা সেটি আমি শেষ করতে চাই, বিকজ ইটস টাইম টু ওয়েলকাম গুরু ইতিশ্রম এন্ড গুরু, ওয়েলকাম করছি আপনাকে।
ধন্যবাদ জানাচ্ছি মেঘলাতকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশে।
এক্স্যাক্টলি, এবং অনেক বন্ধু কমেন্ট করছেন, SMS করছেন অলমোস্ট সবাই যে গুরু কখন আসবেন। আজকে মনে হয় একটু বেশি সময় আমরা নিয়ে নিয়েছি, 11:16 এই মুহূর্তে আমাদের স্টুডিওর ঘড়িতে। সো সব সময় তো অপেক্ষা করতেই থাকেন সবাই, সপ্তাহের 6টা দিন, যদিও এর মাঝে মঙ্গলবারে আমাদের একটি প্রোগ্রাম হয় ভালোবাসার ডায়েরি, সেখান থেকে আপনার ভয়েস একটু শোনা যায়। তো তাছাড়া আজকের এই দিনটির জন্যই বিশেষ করে সব বন্ধুরাই অপেক্ষা করেন। সব বন্ধুরা বন্ধুদেরই একই জিজ্ঞাসা ছিল যে গুরু ইতিশ্রম এই মুহূর্তে এখন কেমন আছেন, এবং কেন এটা আর একটু বাড়ানো যায় না, মানে এই প্রোগ্রামটা একদিন কেন, দুই দিন বা এরকম কেন করা যায় না।
এই প্রতীক্ষার অবস্থা আসলে সব দুই দিক থেকে, যে প্রতীক্ষা থাকে আমাদের লিসেনার্স বন্ধুদের পক্ষ থেকে, আমার মনে হয় ঠিক একই রকম প্রতীক্ষার প্রহরগণে মেঘলা নিজে এবং আমি তো বটে, কারণ এটি একমাত্র মাধ্যম যেখানে আমি ভালোবাসায় হওয়ার সুযোগ পাই। এটি একটি মাত্র মাধ্যম, টানা ভালোবাসার বাংলাদেশের মাইক্রোফোন বা এটার স্টুডিও, যার মাধ্যমে লিসেনার্স কমিউনিটিদের টান মহব্বত, তাদের দেয়া ভালোবাসায় আমি সিক্ত হওয়ার সুযোগ পাই। তো আসলে সেটার জন্য সবসময় আমিও তাকিয়ে থাকি, মুখিয়ে থাকি, কৃষ্ণার্থ থাকি, এবং আমার একদম মন্ত্রের মতো হয়ে গেছে যে কথাটা বলতে পছন্দ আমি করি, এবং কথাটা বললে যেন নিজের হারিয়ে যাওয়ার রিদমটা আমি খুঁজে পাই। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আমি এতে শাম বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশের। আপনাদের ভালোবাসা প্রবণ মনে আমাকে স্থান দিয়েছেন বলে, আপনাদের দোয়ায় আমাকে জিয়ে রেখেছেন বলে, স্রষ্টার অশেষ কৃপায় ভালো আছি এখন। এর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া আমার পক্ষ থেকে আপনাদের সকলের জন্য।
এক্স্যাক্টলি, এন্ড অনেক বন্ধুই আছেন আমাদের সাথে এই মুহূর্তে SMS করছেন এবং কমেন্ট করছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে DSS থেকে আমাদের সাথে আছেন জাকারিয়া, মিশু, সজল হাওলাদার, রাসেল, রিয়াদ, রাশেদ, আনসার, সজল এবং মাসুদ।
DSS এইটা একটা সুপার শপ শেওড়া পাড়ায় মুচপাড়া, এবং নামগুলো আমিও কিছুটা জানি, কারণ ওখানে আমার ছোটখাটো কেনাকাটা করতে যায় আর কি, এবং আজকেও দারুণ এক অভিজ্ঞতা হয়েছিল, জানিস ওরা এত বেশি ভালোবাসে এই গুরু ইতিশ্রমকে, এই ক্যারেক্টারটাকে, এবং তাদের সামনাসামনি যখন দাঁড়িয়েছিলাম তখন সত্যি আমি তাদের ভালোবাসায় সত্যি আমি দারুণ ভাবে অবগাহন করেছি, ভালোবাসাকে কাছ থেকে দেখেছি, এটা সত্যি অনেক বেশি পাওয়া আসলে। এবং ইন্দ্রটা আমিও বলছি আপনাদের সবাইকে, যে আপনারা হয়তো এখন শুনছেন, আমি ইতিশ্রম আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি।
রাইট, সেটি বলার অপেক্ষাই রাখি না, কারণ এই কথাটি বন্ধুরা অনেক ভালো মতোই জানেন যে আপনি এত অসুস্থতার মাঝখানেও আমাদের অনুষ্ঠানে এসে যে কন্টিনিউ করেছেন, আপনি সশরীরে এসেছেন স্টুডিওতে, আপনি হাসপাতাল থেকে,
এটা 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 কিন্তু সত্যি নেই, আগে আমার মনে হতো যে আদৌ এই ভালোবাসাগুলো আমি ডিজার্ভ করি, এখন মনে হয় যে আসলেই ডিজার্ভ করি, কারণ যেদিন থেকে আমার শারীরিক কথোপকথন মানে খারাপ অবস্থা শুরু হয় সেদিন কিন্তু এই প্রোগ্রাম করতে গিয়ে, সেদিন হয়তো প্রোগ্রাম করার মতো অবস্থায় ছিলাম না, একরকম জোর করে প্রোগ্রাম করতে গিয়ে শরীর অসুস্থ হয়ে পড়ে এবং হসপিটালাইজড হই, এবং তারপরে অপারেশনের দুই দিনের মাথায় হসপিটাল থেকে টেলিফোনে প্রোগ্রাম কন্টিনিউ করি, ইভেন নেক্সট উইকে আমি চলে আসি স্টুডিও থেকে প্রোগ্রাম করতে, আজ তো যথারীতি কন্টিনিউ করতেছি। সো এই যে এফোর্ট বা তাদের প্রশ্নের যে প্যাশন, তাদের সাথে যুক্ত থাকার যে যে ক্ষুধা, যে তৃষ্ণা, ইন রিটার্ন তারা যদি আমাকে ভালোবাসা দেয়, আমার কাছে মনে হয় ইটস মোস্ট ডিজার্ভিং টু মি, আমি এটা ডিসাইড করতেই পারি।
আছেন এই মুহূর্তে মেছোপথ থেকে মিঠু আহমেদ, উনিও যুক্ত আছেন আমাদের সাথে এই মুহূর্তে। এবং বন্ধু
মেছোপথ মোস্ট প্রবাবলি এটা হচ্ছে ইসে মনে হয় মেট্রো শপিং মল। থ্যাংকস, ওরা আসলে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্নেহময় একটা সম্পর্ক তাদের সাথে আছে। অনেক ধন্যবাদ আমাদেরকে টেক্সট পাঠানোর জন্য। এবং এইভাবে আপনারা টেক্সট পাঠাতে থাকুন, আপনারা লাইক করুন, কমেন্টস দিন। এবং আপনাদেরকে তো আমি বলি যে মেঘলা যেভাবে বারবার বলে যে আমাদেরকে কমেন্টস করুন, আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডি www.facebook.com/thakafm904। এইটা আমরা এই কারণে এক্সপেক্ট করি বা এই কারণে চেয়ে নিই লাইক বা কমেন্টসগুলো, এই কারণে এটা একটা অনেকটা আয়নার মতো যেখানে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে দেখতে পাই এবং আমাদেরকে বুঝতে পারি আমরা যে ঠিক পথে আমরা আছি কি নাই। আপনাদের ইনভলভমেন্ট যত বেশি থাকবে তত বুঝবো যে আমরা সঠিক পথে আছি এবং অনুষ্ঠানটাকে ঠিক ডাইরেকশন দিকে আমরা নিয়ে যাচ্ছি।
এক্স্যাক্টলি। এবং ফেসবুকে মোহাম্মদ সালাউদ্দিন শাহুন লিখেছেন, সালাম সালাম গুরু, আপনাকে 1000 সালাম। ওকে, অ্যান্ড জানিয়ে দিই যে আমি বলছিলাম গুরুকে যে আমাদের প্রতি মঙ্গলবার ঠিক রাত 10:30 অনুষ্ঠিত হয় ভালোবাসার ডায়েরি। এবং ভালোবাসার ডায়েরিটি মূলত একটি তদন্ত নির্ভর শো। আমাদের এই প্রাণ আপ ভালোবাসা বাংলাদেশে যে সমস্ত বন্ধুরা আসেন অতিথি হয়ে তাদের জীবনের কথা শেয়ার করেন, তাদের কিছু কিছু ঘটনা আমরা সলভ করতে সক্ষম হই, আবার কিছু কিছু হয় না বা আমাদের দ্বারা হয় না, আমাদের পক্ষে হয় না মানে সলভ করা। তো সেই সমস্ত বন্ধুদের জন্য আমাদের বন্ধুদের অনেক অনেক কিউরিয়াসিটি থাকে, অনেক কৌতূহল থাকে যে তারা বর্তমানে কেমন আছেন। তো এই বর্তমান পরিস্থিতি নিয়েই পুরোপুরি ইনভেস্টিগেশন করেই আমাদের এই ভালোবাসার ডায়েরি, ভালোবাসার ডায়েরিটি অনুষ্ঠিত হয় প্রতি মঙ্গলবার ঠিক রাত 10:30।
এবং আমরা আসলে এটাই বলতে চাই যে আমরা হয়তো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন নট অনলি বাংলাদেশ ইন ওয়ার্ল্ড মিডিয়া, বিনয়ের সাথে বলছি, যেখানে মিডিয়ার মাধ্যমে আমরা যে কোনো একটা প্রবলেমকে রিজলভ করার চেষ্টা করি আপনাদেরকে সাথে নিয়ে। প্রায়শই আমাদের এটা হয়তো রিজলভ করার দিকে আমরা এগিয়ে যাই, কিন্তু কিছু 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 ঘটনা প্রবাহ আছে যেক্ষেত্রে হয়তো রিজলভ করার সুযোগ সে অর্থে থাকে না, রাদার আমরা হয়তো সেই ঘটনাটাকে ফলো আপ করার প্রয়োজন পড়ে। তাই আমরা মঙ্গলবারে ভালোবাসার ডায়েরি নিয়ে উপস্থিত হই এবং কিছু কিছু তথ্য সংগ্রহ করি, রিসেন্ট তথ্য, যে ফিডব্যাকগুলো আপনারা জানতে চান সেই সম্বন্ধে আমরা তথ্য ইনফরমেশন কালেক্ট করি, দেন আপনাদের সামনে হাজির হই সেই অনুষ্ঠানটি ফলো আপ নিয়ে, যে সেই ভিকটিম যিনি আমাদের ভালোবাসার বাংলাদেশের হটসিট অলঙ্কৃত করেছিলেন তিনি এখন কেমন আছেন, সেসব ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হই।
এক্স্যাক্টলি গুরু। এবং আমাদের আরো একটি প্রোগ্রাম আছে যে অ্যাকাউন্ট নাম্বার 90.4, এবং সেই প্রোগ্রামটি অনুষ্ঠিত হতো সোমবারে, কিন্তু সেটা চেঞ্জ হয়ে আগামী 7 মার্চ থেকে শুক্রবার রাত 11:00 থেকে 2:00 পর্যন্ত অনুষ্ঠিত হবে অ্যাকাউন্ট নাম্বার 90.4। ওকে, আর আরেকবার জানিয়ে দিচ্ছি বন্ধু, আপনি আপনাকে ইনফরমেশনটা আরেকবার জানিয়ে দিচ্ছি যে ম্যাজিক মেথডের উদ্ভাবক শাউন স্যার কর্তৃক লিখিত, শিকদার পাবলিকেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোহাম্মদ এনায়েত হোসেন কর্তৃক প্রকাশিত স্পোকেন ইংলিশ শেখার জাদুকরি বই, এ ম্যাজিক মেথড অফ স্পোকেন ইংলিশ, বইটি আজই সংগ্রহ করুন বন্ধু। এই বইটি সংগ্রহ করলে আপনি অনর্গল কথা বলার জন্য এই বইটি আপনি সংগ্রহ করতেই পারেন, যেটা আপনার লাইফে অনেক হেল্প হবে। এবং এই বইটি পেতে আপনি যোগাযোগ করতে পারেন 01911674168 এই নম্বরটিতে। আর অবশ্যই বন্ধু আপনি আমাদের সাথে কানেক্টেড আছেন, আর আমাদের সাথে যোগাযোগ করার যে নিয়মটি সেটা আরো একবার জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচটিও লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/thakafm90.4। ওকে, এবং আরো একবার বলতে চাই বন্ধু যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেট থেকে পোশাক কিনলেই পাচ্ছেন 30% পর্যন্ত ডিসকাউন্ট। আর এই সুযোগটি থাকছে আগামীকাল 28 ফেব্রুয়ারি পর্যন্ত রেক্স ফ্যাশনের সব আউটলেটে। তো বন্ধু একদমই দেরি করবেন না,
এবং আমি এই সুযোগটা নিতে চাচ্ছি মেঘলা, সুযোগ এই শব্দটা মনে হয় ছিল তুমি যখন ইনফরমেশন গুলো দাও, এই সুযোগটা আমিও নিতে চাচ্ছি কারণ ভ্যালেন্টাইন ডে উপলক্ষে রেক্স এই চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। আর এই ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা এটার কথাই তো প্রায়শই আমরা বলতে চেষ্টা করি আমাদের পানার ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিও থেকে। এবং আমার রেক্সের কথাটা যখন তুই বললি মেঘলা, মানে এক ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে মনে হয়েছে যে অনেক কিছু আমার মাথার মধ্যে একসাথে খেলে গেল। কারণ বয়সটা যখন ধুমধুমার বয়স ছিল, এখন তো প্রায় 40 এসে ঠেকেছি, যখন আগুনের মতো বয়স ছিল তখন, তখন মানে কালবৈশাখী টাইপ আর কি। তখন মানে পোশাকের কথা চিন্তা করলে সেকেন্ড থার্ড দিতাম না, বেশিরভাগ সময় এলিফ্যান্ট রোড অথবা ধানমন্ডি সেই রিক্সার আউটলেটে ঢুকে পড়তাম। এখনো ব্যাপারটা সেই রকম, ভালো লাগতেছে যে আরো মহাসমারোহে রিক্স আমাদের মধ্যে আসছে। এবং এটি অনেক দারুণ একটি বিষয় এবং আমি এটা বলতে চাই, কারণ আমাদের অনুষ্ঠানগুলোকে জিয়ে রাখেন, জিয়ে রাখতে সাহায্য যারা করেন, যারা অক্সিজেনের ভূমিকায় থাকে না, তারা হচ্ছে আমাদের প্রাউড স্পন্সর গ্রুপ, স্পেশালি রেক্স ফ্যাশন। তাদের সৌজন্যে শুরু হতে যাচ্ছে সোমবারের পরিবর্তে শুক্রবার 11টা থেকে 1 নম্বর 904 ঢাকা এফ ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম সোফার আমি যতটুকু শুনি এবং এই প্রোগ্রামটার ফিডব্যাক সম্বন্ধে জানি। আমি আসলেই ধন্যবাদ জানাচ্ছি প্রাউড স্পন্সর গ্রুপ রেক্স ফ্যাশনকে, যাদের সৌজন্যে 1 নম্বর 904 আগামী শুক্রবার থেকে রাত 11টায় শুরু হতে যাচ্ছে। এবং আমরা যথারীতি চলে এসেছি আজকের মূল অনুষ্ঠানে, যার জন্য অপেক্ষায় থাকি আমি, অপেক্ষায় থাকে মেঘলা, এবং অতি অবশ্যই অপেক্ষায় থাকে আমাদের লিসেনার্স কমিউনিটি দেশ এবং দেশের বাইরে থেকে। কে বসেছেন আজকে হটসিটে, কার জীবনের পোস্টমর্টম হতে চলেছে আজকে, কার জীবন আজকে সবার সামনে উন্মোচিত হবে, সেই জীবন কতটুকু সুখের নাকি দুঃখের হবে, দুঃখের হলে সেই দুঃখ আজকের এই স্টুডিওর মাধ্যমে কোনো সমাধানের পথে যেতে পারবে কিনা, সেসব প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। অনেকে অনেক কৌতূহল ভেতরে কাজ করছে এবং যে হট সিটে বসে আছেন তাকে আমি ইন্ট্রোডিউস করতে যাচ্ছি মেঘনা। ইন্ট্রোডিউস করার ঠিক আগ মুহূর্তে বাইরের আবহাওয়া দেখে, যেহেতু বহুদিন পর পর আমার আকাশ দেখার সুযোগ হচ্ছে অসুস্থতার কারণে, মনে হচ্ছিল যে ভালো এই যে চমৎকার আকাশ, এই যে জ্যোৎস্না স্নাত বাইরের রাত্রি, এই যে দারুণ সুখকর মুহূর্ত, এগুলো পাওয়ার জন্য কি যোগ্যতা থাকাটা খুব জরুরি? যেমন আমাকে কি সুন্দর হতেই হবে যদি আমি একজন প্রেমিকাকে এক্সপেক্ট করতে চাই? আমার কি প্রচুর পয়সা কুড়ি থাকতেই হবে? ইদানিংকালের মেয়েরা নাকি বাইক অনেক পছন্দ করে, আমার কি সেই রকম একটা এফজেড টাইপ বাইক থাকতে হবে যে শাঁ করে উড়িয়ে যাবো, মেয়েটি যাতে কল্পনা করে যে তার এলোক চুলে তাকে অন্যরকম দেখাবে যখন সে তার বয়ফ্রেন্ডের পেছনে শক্ত করে তাকে ধরবে বা বসে থাকবে? এই জিনিসগুলো কি থাকা খুব জরুরি? যদি আমার না থাকে, আমি যদি সুন্দর না হই, আমার যদি অর্থনৈতিক সে ধরনের সক্ষমতা না থাকে, আমার যদি শারীরিক কোনো মানে শারীরিকভাবে যদি আমি কিছুটা চ্যালেঞ্জ হই, এসব যদি কিছু প্রবলেম থাকে, তাহলে কি আমার ভালোবাসা কখনোই আমার জুটবে না? আমার কখনোই কি সেই মেয়েটিকে টার্গেট করে বলা হয়ে উঠবে না, ও এটা অনেক নাইনটিজ এর একটা গানের একটা অংশ ছিল এরকম, জানিস, গানে দোয়ার সামথিং হিন্দি একটা গান, ও এখান থেকে আওয়াজ, মেয়েটি ধাম করে হয়তো জানলার পাশে এসে একবার দেখা দিয়ে যাচ্ছে যে তোমার গানের সেই মানুষটা আমি তোমার তোমার আওয়াজে যে সাড়া দিলাম। এরকম কি কখনোই ঘটবে না? যদি আমি সুন্দর না হই, যদি আমি ইকোনমিক্যালি ততখানি ব্যালেন্স না হই, আমি যদি শারীরিকভাবে সেরকম সক্ষম পুরুষ না হই, এগুলো চিন্তা করে খুব দুঃখ হয় বা দুঃখ হতে থাকে, অনেকের আফসোস বা অনেকের দীর্ঘ নিঃশ্বাস, হয়তো আমি এই কথাগুলোর মধ্য দিয়ে বলবার চেষ্টা করছি। ওই দিন হয়তো কখনোই আসবে না মেঘলা, আসলে খুব ভালো হতো যদি ছেলে বা মেয়ে তারা শুধুমাত্র একটা প্যারামিটার একটা একজন প্রেমিককে মাপার চেষ্টা করতো, সেটা হচ্ছে যে সে আসলেই মানুষ হিসেবে ভালো কিনা, এই প্যারামিটার দিয়ে যদি তাদেরকে চিন্তা ভাবনা করার চেষ্টা করত। আর এটা হলে হয়তো ভালোবাসা যেভাবে বিভিন্ন সময় ভুলুণ্ঠিত হচ্ছে, ভালোবাসা যেভাবে বিভিন্ন সময় অভিশপ্ত হচ্ছে মানুষের হাত ধরে, সেই ঘটনাগুলো আর ঘটতো না। ভালোবাসা সত্যিকার অর্থেই যেমন মহিমান্বিত একটি অনুভূতির নাম, সেই অর্থে পৃথিবীতে এক্সিস্ট করত, এটাই আমার বিশ্বাস আর কি। যা করে প্রত্যাশায় থাকলাম, দেরি আর না করি চলে আসছে আজকের হট সিটে, যিনি বসেছেন তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবার জন্য। আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণাব ভালোবাসার বাংলাদেশে, স্বাগত। যেহেতু জানিয়ে ফেলেছি, কিছু একটা সালাম নমস্কার আদাব কিছু একটা বলুন যাতে লোকের মধ্যে আপনি আছেন। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম?
মোহাম্মদ ইরফান হোসেন।
ইরফান হোসেন,
জি
ইরফান হোসেন, শুরু করুন আপনার জীবনের কথা, একদম ছোটবেলা থেকেই শুনতে আমরা চাইবো আপনার কাছ থেকে।
তার আগে বলতে চাই তো গুরু, যে আপনি অনেক সুন্দর, আপনি অনেক নাইস, দেখতে আর কি,
দেখতে
আপনি মানে রাত্রে কথা বলতেন, মানে চোখ বন্ধ করলে একটা মানুষের বিষয়ে অনুভব করা যায় যে মানুষটা কেমন হতে পারে।
ভাই আপনি তো এরকম করতে পারেন মানুষকে, আমার হ্যালোসিনেশন টাইপের একটা অনুভূতি হচ্ছে। নাম কি আপনার?
সকল কর্তৃপক্ষ জানারা আমাকে হেল্প করে এই হট সিটে বসার সৌভাগ্য করে দিয়েছেন, সবাইকে আমার হৃদয়ের তরফ থেকে অনেক অনেক সালাম। এবং যারা শুনছেন, বিশেষ করে আমার আহলিয়া কানিজ মাওলা, আমার যে ভালোবাসার মানুষ, তাকে সবাইকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম।
আমার জীবনের ঘটনা সামথিং আর কি, আমার আমার বাড়ি হলো ক্যালকাটা, আমার নাম হলো বাপি নস্কর, খিদিরপুর আছে একবালপুর, ওখানেই আমার বাড়ি। আমার ছোটবেলায় জন্ম 11/5/1988, দিন ছিল সোমবার, আমি বাড়ির সবাই ছোট, খুব আদরের ছিলাম। আমার ফ্যামিলি মেম্বার হলো বাবা মা চার ভাই, আমি সবাই ছোট। আর আছেন আমার খুব কাছের মানুষ, আমার দাদুনি, আমার ঠাম্মা। ভালোবাসার মানুষ বলতে মা বাবা থাকে অনেকে, কিন্তু আমার সেই ছিল ঠাম্মা। কোনো কিছুতেই হলে
ঠাম্মা মানে ঠাকুর মা, তাই তো?
জি।
আচ্ছা,
কোনো কিছু আমি যদি পড়ে যেতাম বা কোনো কিছু জিদ হতো বা কান্না করতাম কোথাও যাওয়ার জন্য, কিছু খাওয়ার জন্য, এভরিথিং আমার ঠাম্মাই সবকিছু পূরণ করতেন।
তুই কি শুনতেছিস মেঘলা? আমি কিন্তু অনেক এক্সাইটেড আজকে তাই। মুসলমানদের বাস তুলনামূলক ভাবে বেশি ইকবালপুর, খিদিরপুর থেকে,
চিড়িয়াখানার
খিদিরপুর থেকে শুরু হয়েছে। এবং ঠাম্মা বা ঠাকুর মা এই ধরনের কথা আসছে, আমি জানি না যে তার সে কোন রিলিজিয়ান বিলংস করে। হ্যাঁ, কন্টিনিউ করে,
সালামটাও দিলেন খুব সুন্দর করে।
আমি জানি না যে আরো কি কি অপেক্ষা করতেছে, এখন বর্ডারের ওই পার থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে ঠেকে দেখি। তারপরে
ঠাম্মা আমাকে অনেক আদর করতেন, এমনকি রাতে থাকতাম ঠাম্মাকে জড়িয়ে যখন আমি ছোট ছিলাম আর কি। মানে মায়ের আদর খুব কম পেতাম, মায়ের কাছে খুব কম থাকতাম, ঠাম্মাই ঠাম্মা। স্কুলে যাওয়া, পড়াশোনা, খাওয়া, কি করব, টিউশন, বিকালে খেলতে যেতাম, সবকিছু এভরিথিং ঠাম্মাই ছিল। আমাকে টিউশন নিয়ে যাওয়া, কোলে করে নিয়ে যেতেন, নিয়ে আসতেন। তারপর অনেক অনেক সময় দেখা যেত ওনাদের বাড়িতে বসেও থাকতেন আমার ঠাম্মা, ওনাদের ফ্যামিলির মেয়েদের সাথে কথাবার্তা বলতেন, এদিকে আমি টিউশন পড়তাম। তারপরে এক দু ঘন্টা পরে পরে যখন আমার ছুটি দিত আমার ম্যাডাম, তারপরে আমাকে কোলে করে নিয়ে চলে আসতেন। তারপরে ধীরে ধীরে যখন আমি বড় হতে লাগি, তখন বাসা থেকে বাইরে গলির মধ্যে যখন খেলা করতে থাকি, তখন ধীরে ধীরে একে অপরের সাথে মিশতে 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 অনেক বদ হয়ে যায়। অন্য গলির ছেলেরা যখন আমাদের গলিতে আসতো, তাকে বোকা বানানোর জন্যে নিজেরা প্রস্রাব করতাম, মানে একটু ছোট গর্ত মতো দেখা পেলে সেখানে প্রস্রাব করতাম, বা অন্য কেউ করলো সেখানে কিছু একটা ঢাকা দিয়ে, দোস্ত তোর একটা জিনিস দেখাই, আমার ওর কাঁধে হাত দিয়ে নিয়ে আসতাম। নিয়ে আসার পরে মানে এমন একটা সিচুয়েশনে নিয়ে আসবো, ওকে ওই প্রস্রাবটার মধ্যে মানে পা রাখবে, মানে এরকম দুষ্টু ছিলাম। তারপর আরো এক সময়, বন্ধু তোকে একটা ভালো জিনিস দেখায় দেখ, চল আকাশে উড়ে যাচ্ছে, কই কিছুতে নাই, চল ওই দেশের দিকে, লাল পিঁপড়ে হয় না, মানে ঠিক মানে ফ্ল্যাটের বাইরে যে মানে অনেক জায়গায় মাটি ওঠানো থাকে, সেখানে লাল পিঁপড়ে ওঠে, দোস্ত এইখানে দাঁড়িয়ে তুই ওই দিকে তাকিয়ে দেখ কেমন দৃশ্য দেখা যাচ্ছে দেখ, কই দোস্ত কিচ্ছু তো দেখা যায় না, দোস্ত ভালো করে তুই একটু উপরের দিকে উঠে আর একটু সরে গিয়ে দেখ উপরে কি দেখা যাচ্ছে। ততক্ষণে নিচে থেকে ওর উঠতে শুরু করেছে, লাল পিঁপড়ে উঠলেই মানে কয়েক সেকেন্ডের পরেই
কামড়াতে শুরু করে।
হ্যাঁ এরকম দুষ্ট ছিলাম। তারপরে ধীরে ধীরে আমার মামার মামা বাড়ি হলো ওখান থেকে একটু দূরে আর কি, ক্যালকাটা থেকে, আউট অফ ক্যালকাটা। যখন আরেকটু বড় হলাম তখন আমি মামার বাড়িতে গেলাম। মামার বাড়িতে যাওয়ার পরে আমি তো সাঁতার জানতাম না, তারপরে এক বন্ধুর সাথে ওখানে গরমে ছুটিতে যাই, বন্ধুর সাথে সাঁতার শিখি।
মামার বাড়িটা কোথায়?
শান্তিপুর।
শান্তিপুর
জি, নতুন হাট আছে ওখানে। তো সাঁতার শেখার পরে তখন আমার রোগটা ছিল না, নিরি রোগটা ছিল না, তো সাঁতার শিখলাম, মোটামুটি শিখলাম, যতদূর মানে একটা মানুষ ডুবে যাতে না যায় সেরকম মোটামুটি আমি শিখলাম। শেখার পরে এক পর্যায়ে নিজে একদিন চান করতে গেলাম, গোসল করতে গেলাম। গোসল করতে যাওয়ার পরে মোটামুটি অনেকটা দূর গেলাম, গিয়ে এমন অবস্থায় আমি অনেকটা পানি খেয়ে নিয়েছি, জল আমার পেটের মধ্যে চলে গেছে। তারপরে আমি যখন হাবুডুবুর খাচ্ছি তখন আরেকজন দেখে ঝাঁপ দিয়েছে পানিতে, তখন আমাকে বাঁচিয়ে তারপরে আমাকে অনেক বকলো যে এমন করতে নেই, সাঁতরে তো পারো না, তো একা চান করতে আসো কেন। তারপরে সেদিন থেকে তো কান ধরেছি যে আর পুকুরে একা কোনোদিন নামবো না, পুকুরে আর একা কোনোদিন নামবো না আমি। তারপরে উনি আমাকে অনেক বকলেন, আমি কিছু মাইন্ড করিনি, যেহেতু উনি আমার বয়সের বড় আমি কিছুই বলিনি। তারপরে এসে দুপুরে ভাতও খাইনি, তারপর মামা মামি জানালা আছেন ওনারা সবাই বলছেন যে কেন কি হলো, আমি তো কিছুই বলি না আছি। তারপরে বিকালে এমনি খেলতে বেরিয়েছি, তো একটি পাগল থাকে না দেশের বাড়ির দিকে, তো পাগলকে দেখে সবাই কেউ ঢিল মারে, কেউ ইয়ে করে, কেউ ও করে, আমি গিয়ে অনেক বড় একটা বেয়াদবি করে ফেলেছিলাম। সেটা আমি আজও তানাকে দেখলে হয়তো পায়ে ধরে ক্ষমা চাইতাম। আসলে মানুষ মানুষকে দেখে রহস্য করতে নেই, কোন মানুষের মধ্যে আল্লাহ কেমন শক্তি দিয়ে রেখেছে সে খোদাই জানে, মানুষের বাইরে থেকে কিছু বোঝা যায় না। আর দূর থেকে মানুষকে দেখে কোনো মানুষকে দেখে বা মানুষের কথা শুনে মানুষকে খারাপ ভাবতে নেই, দুনিয়াতে যত মানুষ আছে তত মানুষের একটা না একটা তার কাছে গুণ দিয়ে রেখেছে আল্লাহ, কাউকে খারাপ বলতে নেই। তো আমি তার কাছে বেয়াদবি কি করে ফেলেছিলাম, সবাই ঢিল মারছে, কেউ গেঞ্জি ধরে টানে, আমি তার লুঙ্গিটা হালকা জাস্ট টান দিয়েছিলাম, তো তার মানে লুঙ্গিটা নিচের দিকে ঢলে গিয়েছিল, বাট তিনি কোনো লজ্জাস্থান কিছু বাইরে আসেননি, কিন্তু উনি আমার দিকে এমনভাবে তাকিয়েছিলেন। আর সেই দিন থেকে আমি যা অসুস্থ হয়েছিলাম, মানে ভীষণ জ্বর এসেছিল আমায়, আমি তখন ছোট
ছিলাম,
মানে সেদিন সন্ধ্যাবেলা বিকালের দিকে খেলতে বেরিয়েছিলাম। তো পাগলটা আসলে আমি তো তখন অতটা আর বুঝতাম না যে আসলে ইনি কি, এমনি মানুষ যেরকম পাগল দেখলে ঢিল মারে, কেউ বিড়ি খেয়ে খায়, কেউ কিছু খুব মানে গুটিয়ে খায় নিচে থেকে, আমি সেরকম ভেবেছিলাম ছোটবেলা, আমার তো অতটা আর মাইন্ড ঠিক নাই যে ইনি কে হতে পারে। তো ওনাকে দেখে মনে হয় না যে উনি হিন্দু কি মুসলিম, মানুষ যে ধর্মেই হোক না কেন, ধর্ম মানুষের একটা খালি রুলস, মানুষকে মানুষ সঠিক পথে পরিচালিত করার। অ্যাকচুয়ালি মানুষের ধর্ম মানুষ মানুষকে মেনে চলো, মানুষ মানুষকে হেল্প করো, মানুষ মানুষকে কোঅপারেট করে চলো, মানুষের এটাই ধর্ম, মেন ধর্মটা মেন বিষয় না। আমি তখন জানতাম না হিন্দু কি, আমার কাছে মনে হয় কি হিন্দু কি মুসলিম কি কোনো ব্যাপারে না, খ্রিস্টান শিখ বৌদ্ধ কোনো কিছুই না, আমি একটা মানুষ তুমি একটা মানুষ, তুমি ছেলে আমি মেয়ে, তোমার গায়ে কাটলে লাল রক্ত আমার গায়ে কাটলে লাল রক্ত, তুমি হতে পারো খ্রিস্টান হতে পারো যাই কিছু, এটাই তুমি একটা মানুষ, এটাই সব থেকে আমার কাছে বড় কিছু। আমি যে সেই দিন থেকে জ্বর হয়েছিলাম, দুই দিন তিন দিন জ্বর ছিল, কিন্তু যতই ওষুধ খাই কিছু কোনো কিছুতে কাজই হয় না, জ্বর ছেড়ে গিয়ে আবার জ্বর আসে, ঘাম হয় আবার জ্বর ছেড়ে গিয়ে আবার জ্বর আসে। ছোটবেলায় আমার এমন অভ্যাস ছিল আর কি জ্বরের, যে আমার যতক্ষণ না উল্টি হতো আর কি, বমি না হলে আমার জ্বর ঠিক হতো না আর কি। তো এক পর্যায়ে একদিন এমন বমি করলাম যে মানে আমার মুখ থেকে অল্প কিছু ব্লাড এলো, তখন সবাই আমাকে ভর্তি করলো কোঠারি নার্সিং হোমে ক্যালকাটাতে, ওখানে নিয়ে আসা হলো। দেশগ্রামে এমনি ওষুধ খাওয়ার পরে কোঠারিতে নিয়ে এলো। আমার বাবা হলেন হেডমাস্টার, মানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আর কি, আর পার্টি করেন, পার্টি করেন উনি একটু উপরে পোস্টে আছেন আর কি। তো বাবার কথাই কিছু না বলাই ভালো, সবাইকে এত মিস করি, বাবা মা সব থেকে ভীষণ মিস করি, আমার ঠাম্মা জানি না তারা আমাদেরকে কোনোদিন দেখতে পাবো কিনা আদৌ। যখন কোটারিতে আমাকে অ্যাডমিট করা হয় তখন মোটামুটি বয়স, তারপর ওখান থেকে ট্রিটমেন্ট করার পরে কিছুটা সুস্থ হই। সুস্থ হওয়ার পরে ঘরে নিয়ে এসে আমাকে সবাই খেয়াল করে, সবাই কেয়ার করে চলে, ও কি খাবে, সবাইয়ের ছোট আমি। আমার একটা বৌদি ছিল, বড় বৌদি আর কি, আর চার ভাই আমরা, আমি সবাইয়ের ছোট। যে যা আসলে কি লাগবে তোর, কি চাই, কোনটা খাবি, কি পরবি, আমাদের এমনি তিনটা দোকান আছে, তিনটা শপ, মানে ফ্যান্সি মার্কেট আছে খিদিপুর থেকে একটু মেটিয়াপুরের একটা সিটি আছে ওইদিকে যেতে, ওইদিকে মানে গার্মেন্টসের প্যান্ট শার্ট থ্রি পিস এই সমস্ত মানে এভরিথিং অনেক কম দামে মেটিয়াপুরে, ওই দিকে যেতে ফ্যান্সি মার্কেটের অপোজিটে ফাইভ স্টার, ওতে আমাদের তিনটেই দোকান আছে, একটা ভাই দুটো আমার, একটা বাবা দাদা আর বড় দাদা একসাথে। মাঝে মধ্যে আমিও বসতাম, সত্যি কথা বলতে কি আমিও একটু মানে যখন কোনো জায়গায় যাওয়ার হতো, মানে আমি তো সবার ছোট, ঠাম্মার কাছে গেলে ঠাম্মার কাছে ঠাম্মা আমার পয়সা লাগবে। আর একটা মজার কথা কি, আমার ঠাম্মা এত কেন আমার ভালোবাসতেন জানেন, আমি তো সবাইয়ের ছোট আর আমার দাদু যে ছিলেন উনি আমার মতোই ছিলেন, দেখতে আমার শরীরের লোম আমার মতো, ফিটনেস আমার মতো, ফর্সা এভরিথিং সব কিছু আমার মতোই ছিলেন। তাই আমার ঠাম্মা আমাকে দেখলে বলে, তো তোকে দেখলে আমার মানে আমি যে বুড়ো হচ্ছি এটা আমার মনে হয় না, আমার মানে হিন্দিতে বলতেন আর কি কোনো কোনো সময়, তুমি দেখা তো আমার জওয়ানি ইয়াদ আ গিয়া।
হ্যাঁ, এবার ওর কথার মধ্যে বাংলার বাংলাটা এমনভাবে বুঝতেছে যে বাংলা তো অবশ্যই স্পষ্ট বাংলা, এবং কেন জানি মনে হচ্ছে যে বাংলাটা কিছু কিছু জায়গায় আটকায় যাচ্ছে, হিন্দিতে মনে হয় আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কি এরকম কিছু কি?
না অ্যাকচুয়ালি স্যার, আমি যখন বাংলাদেশে এসেছিলাম মানে মানুষ যাদের সাথে মিশতে থাকে তাদের কথাটাই সচরাচর, মানে
আগে কি হিন্দি কথা খুব বেশি বলা হতো?
হিন্দি বলতাম, তামিল বলতাম, বাংলাও বলতাম, আমাদের কলকাতার বাংলা
না ক্যালকাটার বাংলা কিন্তু এখন আমি শুনতে পাইনি অ্যাকচুয়ালি।
কি বলছি মানে এতক্ষণ কলকাতার বাংলাই বলে এলাম,
আমার অনেকখানি বাংলাদেশি বাংলা কিন্তু অনেক মিক্সড আপ হয়ে গেছে।
না আমি যখন এখানে এসেছিলাম কি দু বছর আগে যখন, তখন তো আর অতটা মানে এডুকেটেড লোক বা আমি তখন কলকাতার কন্টিনিউ কলকাতার ভাষায় বলতাম, তো তখন দেখা যেত অ্যাকচুয়ালি ওনারা ওনাদের কথাই বলতো।
যাই হোক, আমি আটকে গেছি ওইখানে ঠাকুরমার সেই মিলিয়ন ডলার স্পিচ, কি জানো, তোমার তুমি দেখার মেরা জওয়ান ইয়াদ হয়ে আগায়নি
আর ইয়াদ
আ গিয়া,
মানে যেহেতু দাদু আমার মতো ছিলেন তাই ঠাম্মা বলতো, বলতেন যে
এ জওয়ানি ঢালতে নেই জব তুম সামনে হতি, মানে ওর ওই বয়স ওই সময়টা জানি,
মানে যেহেতু আমি ঠাকুর দাদুর মতো দেখেছিলাম না, তো ঠাম্মা বলতেন কি মানে তোকে দেখলে আমার
যৌবন যেন কখনোই যায় না, এক জায়গাতে স্থির হয়ে আছে,
সেই কারণেই মানে একটু পকেট মানিটা বেশি পেতাম।
আচ্ছা আচ্ছা,
তো ঠাম্মার কাছে গেলাম, মায়ের কাছে গেলাম, যে যেরকম কেউ 100 কেউ 50 কেউ 150 কেউ 200 কেউ বললো হয়তো নেই, বৌদির কাছে গেলে বৌদি বৌদির মতো দিতেন, মায়ের কাছে গেলে মায়ের মতো, বাবার কাছে যাওয়ার সাহস হতো না। আমার বাবা খুব সরল সাদা কিন্তু দেখলে মনে হবে অনেক রাগি কিন্তু আসলে অনেক সাদা সিধে।
আচ্ছা, আমরা কিন্তু প্রতিদিনই প্রতি সপ্তাহে যখন আমাদের হট সিটে যিনি বসেন তার আমরা বর্ণনা দিতে পছন্দ করি, যাতে করে আপনি যেটা বলছিলেন যে আপনার কথা যখন শুনি আমরা আমি একটা পিকচার ইমাজিন করে নিয়েছিলাম যে আপনি হয়তো এরকম, ঠিক সেরকম আপনি যখন কথা বলছেন আমাদের শ্রোতা বন্ধুরাও কিন্তু একটা ইমাজিন করার চেষ্টা করতেছে আপনাকে নিয়ে। ফেসবুকে অলরেডি অনেকে দেখছে আপনাকে, অলরেডি পোস্ট আপনার আসতেছে, কিন্তু অনেকে হয়তো ফেসবুকের সাথে কানেক্টেড নয়, তারা হয়তো জানতে চাচ্ছে যে আজকে হট সিটে যিনি বসেছেন তিনি কেমন, ঠাম্মার সেই যুবরাজটা কেমন, অলরেডি বর্ণনা চলে এসেছে, তারপর আমি একটু বলে দিই যিনি আজকে হট সিটে বসেছেন তার বর্ণনায় অনগ্রুপ কালার একটি শার্ট পরেছেন উনি, এটি কি কালার বলা যেতে পারে মেঘলা? এবং সেই সাথে জিন্স কিছু জিন্স কালার এটা অ্যাকচুয়ালি বলি আমরা যেটা, এবং পরিপাটি করে চুল আছড়ানো, মুখের দাড়ি আর মুখের অবয়ব দিয়ে আমার কাছে একজনের চেহারা বেশি মনে করিয়ে দিচ্ছে, সেটি হচ্ছে কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার, আমি তো বোকাই হব এটাই আমার অ্যাম্বিশন, এই টাইপের একটা মুখের মধ্যে এরকম একটি অভিব্যক্তি খুব স্পষ্ট। হয়তো ইন্ডিয়ার কথা হচ্ছে, ক্যালকাটার কথা হচ্ছে, হয়তো ওই জায়গার কারণে কিনা জানি না, বাট ওর চেহারার মধ্যে, অভিব্যক্তির মধ্যে সেই গায়কের ছাপটা অনেক বেশি স্পষ্ট। এবং
ওয়েসে ভি হাম থোড়া বহুত গানা ভি গা লেতে
হ্যায়, গা লেতে হ্যায় ওয়েসে ভি হাম থোড়া বহুত গা লেতে হ্যায়, আমরা গানও শুনবো, কিন্তু ওর ফেসিয়াল এক্সপ্রেশন, ওর চোখের চাহনির মধ্যে একটা গভীরতা আছে, এই কারণেই হয়তো নচিকেতার অভিব্যক্তির সাথে অনেকখানি মিলে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। হালকা পাতলা গড়নের আমাদের আজকের এই হট সিটে বসা অতিথি, আমি খুব এনজয় করতেছি তার কথাবার্তা, কারণ ওপার বাংলার প্রতি প্রচণ্ড রকমের টানও আমি মন থেকে কেন জানি অনুভব করি, এর কোনো ব্যাখ্যা নাই, বাট আমি অনুভব করি। এবং ওখান থেকে যখন গল্পগুলো আসতেছে, তো আমি যেন কেমন একটা ব্রিজ তৈরি হচ্ছে ভেতরে আমার কাছে, তাই মনে হচ্ছে। দেখা যাক কোথায় গিয়ে থাকে ঘটনা। বলছিলেন যে আপনার বাবার কথা, আপনার ঠাম্মার কথা, আপনার মায়ের কথা, তারপর
ওনাদেরকে ভীষণ মিস করি, কিন্তু যখন টাকা চাইতে যেতাম বাবা অনেক বলতেন কি দরকার তোর, এত ঘরেই খাস, ঘরেই পড়িস, কোনো কাজ করিস না, বেকার, তোর অত টাকা দরকার কিসের, মানে যেভাবে বলে আর কি বাবারা সবাই সচরাচর। আমি বলতাম মানে অর্ধেক পেটের মধ্যে অর্ধেক পেটের বাইরে, ওই একটু ওখানে যাবো তো, মানে ওনার সামনে কথা বলার সাহস পেতাম না আর কি, ওই একটু ওখানে যাবো তো, মানে এইভাবে আর কি। তো আমার কথা দিতেন, জানেন, শুনলে হাসবেন হয়তো, জানানোরা শুনছেন, একজন দুজন তো নয়, অনেকেই শুনছেন। আমাকে দিতেন কোনো সময় 10 টাকা, কোনো সময় 15 টাকা, কোনো সময় 20 টাকা।
কয় বছর আগে?
না, বড়বেলায় পর্যন্ত, ছোটবেলায় তো আমার টাকাও দিত না।
মানে কত বছর আগের এই 10 টাকা 15 টাকা ঘটনাটা?
এই 4 বছর।
4 বছর? টাকাটা কনভার্ট করলে কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে ফিগারটা।
না, 10 রুপিস।
10 রুপিস, আচ্ছা, তারপর?
তো এবারে এরপরে আমি প্যান্ট জামা পরে কি করব, পকেটে তো মাল তো শর্ট, কি করব, এবার দোকানের দিকে গুটি গুটি পায়ে যেতাম, দরজার দোকানে গিয়ে, এদা তুই, মানে আমার দাদার সাথে আর কি, এদা তুই চা খেয়ে, না রে তুই চা, আচ্ছা আমি একটু বসে দা, তুই চা খেয়ে, কাস্টমার এলে আমি একটু মুচে মাছে দিই, তার মানে আমি ক্যাশ থেকে কিছু নেবো আর কি, এটা তুই একটু যা চা খেয়ে, বাবা তো ঘরে গেল, বাসা ঘরে আছে, তুই যা একটু চা খেয়ে, আমি একটু দোকান টোকান গুছিয়ে দিই, অনেকদিন আসেনি তোর দোকানে, কি সুন্দর হয়েছে, একটু মুছে দিই, অনেক রোডের পাশে তো। আমার মুখের দিকে তাকিয়ে থেকে আবার চলে যায়, কিছু বলে না। বেশি নিতাম না, 200,
সেটা সেও হয়তো জানতো,
হ্যাঁ জানে, যেহেতু আমি ছোট, আমাকে নিতেও দেখেছে, আড়াল থেকেও দেখেছে, আর ক্যাশে যখন আমি বসি, আমার মনে হয় মানে আমি যখন যেতাম শুরুতেই আর কি, তখন টাকা গোনা থাকতো বা একজন দুজন এলো, সবাই জানে তো আমাদের ছোট, আমার বাবাও জানে যে ও আমার বাবা যে দোকানে বসে আর কি, মেজো ভাইয়ের সাথে, মেজো মেজদার সাথে, সে দোকান তো টাকা নিতেন, উনিও জানেন। তারপরে ফাইনালি দোকান থেকে টাকা পয়সা নিয়ে আসার পরে এবার বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়িয়ে এনজয় করে যখন রাত্রে ঘরে ফিরতাম, তারপরে ওই হালকা হালকা আমাকে মানে কেমন যেন ঘাত পা খিঁচে আসতো আর কি। তো আমার ঠাম্মা এটা অনেকবার দেখেছে, তারপরে খিঁচে খিঁচে সে বেশিক্ষণ থাকতো না আমায়। তা আমার গলায় আগে একটা রূপোর চেন ছিল আর কি, সোনার না, রূপোর চেন, ওটাতে মানে একটা লকেট মতো ছিল, চারিকোণে হালকা লেদার আর মাঝখানে ওই একটা পাত মতো, এটা আমার দাদুর ছিল আর কি। তো আমি যেহেতু দাদুর মতো দেখতে বলে ঠাম্মা এটা আমায় দিয়েছে। তো যখন ওই ঠাম্মা যখন দেখতে পেতেন যে আমি কেমন খিস্তেছি, তখন আমাকে কেউ ধরতেও পারেনি যে আমার মির্গি রোগ আছে। তখন আমার ওই পায়ে তেল নিয়ে, সরিষার তেল নিয়ে দলতেন, হাতে দলতেন, মুখে হা করে ফুঁক দিতেন, তখন গাল থেকে গ্যাজা আসতো না কি, অতটা আসতো না। তো এক পর্যায়ে দেখা গেল একদিন দুদিন হতে হতে ধীরে 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 বাড়তে থাকে। তো ঠাম্মা এবার বাবাকে বললেন যে এরকম হচ্ছে, এরকম এমন কি হতে পারে রাত্রেবেলা করে এরকম হয়। প্রায় ধীরে ধীরে রাত্রে থেকে ওই দুপুর 9:30, 10, 11 এই টাইমের মধ্যে হতো। তারপরে মধ্যে হতে 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 তখন এবার আগুনের কাছে গেলে আর পানির কাছে, যেরকম পুকুরে চান করতে গেলে নামলে, পুকুরের পানির মানে হাঁটু উপরে গেলে নামলে, তখন এই রূপটা দেখা দেয়। আর ঘরে এমনি তো রান্না হতো আমাদের কয়লা আর গ্যাস ছিল, গ্যাস তো আমাদের সিলিন্ডার, এখন যেরকম বাংলাদেশি পাইপ এরকম সিস্টেম না, আমাদের সিলিন্ডার, 20 লিটারের সিলিন্ডার আছে, তার উপরে আছে ওই সিলিন্ডারে। তো গ্যাস শেষ হয়ে গেলে কয়লার আগুন, তো রান্নাঘরে ঢুকলে কয়লার আঁচ ছিল, তো চুলোর কাছে গেলে, বা আমাদের তো সবকিছুই রান্নাঘরে, রান্নাঘরেই রান্না হয় এক সাইডে আর এক সাইডে খাওয়া, দেখা যায় যে অনেক সময় তরকারি হাঁড়ি চুলোতে থাকে। আমি তুলে নিতে গেলাম, তখন আমার এই সমস্ত যখন আমি স্কুলে যাব আর কি, তো কলেজে যাওয়ার সময় তখন ওই রকম দেখা যেত, আগুনের কাছে গেলে একটু তরকারি নেবো বা দেখলাম বা একটু তরকারিতে ঝোল আছে আমি নাড়া দিলাম, আমি তখন বুঝতাম না যে আমার মিরগি রোগ, যে আগুনের কাছে আসলে হবে, এটা আমি পরে জানতে পারলাম। তো ধীরে ধীরে ট্রিটমেন্ট চললো, তারপরে ওই যে আমার সেই ছোটবেলায় যে একবার এক পাগলের সাথে মজা করেছিলাম, বেয়াদবি করে ফেলেছিলাম, আমার যতদূর ধারণা এটাই, এছাড়া আদারওয়াইজ আমি আর আমার লাইফে কারোর সাথে বেয়াদবি করিনি। তো ঘরে এটা সবাই অতটা মানেনি আর কি, যে ওই পাগলের সাথে ইয়ে করেছিল এটা কেটে গেছে। তারপরে তিরুপতি বলে সাউথ ইন্ডিয়া থেকে বাইরে, তামিলনাড়ু থেকে বাইরে, ওখানে বড় মন্দির মন্দির আছে তিরুপতি, ওখান থেকে ওই ধাগা নিয়ে এসে আমার হাতে বাঁধা হয়, বাঁধার পরে মানে গলাতে এমনি আছে বইতে।
তারপরে বইটা মানে কি, তাহলে আপনি ব্রাহ্মণ?
জি।
আপনার নাম কি তাহলে ছিল?
শ্রী বাপি নস্কর।
শ্রী বাপি লস্কর?
নস্কর,
নস্কর,
নিউজিল্যান্ড। হ্যাঁ
আচ্ছা, শ্রী বাপি নস্কর। আচ্ছা, তারপর?
তারপরে এবার আমাকে যখন ওই পইতে গলায় থাকতো, তারপরে পইতে কদিন পর পরে চেঞ্জ করতো, তারপরে হাতের ইয়ে, এগুলো মানে একটা তাবিজ মতো ছিল, মানে গিট দেওয়া আর কি, এগুলো দিলে মানুষের যত বড় বালা মুসিবত হয় বিপদ হয় মানুষের শরীরে যাই কিছু থাক শনির সবকিছু দূর করার জন্য আর কি, তারপরেও আমার কিছু হতো না আর কি, কিছু না হতেই তখন ওষুধ খেতে হয়, কন্টিনিউ ওষুধ খেলে মানে এক পর্যায়ে দেখা যায় যে আমি যদি ওষুধ কন্টিনিউ খেতে থাকি এই জিনিসটা আমার হয় না। অ্যাকচুয়ালি মিরগি রোগ তো ডাক্তার থেকে তো আর সারানো যায় না, ভগবান হোক, গড হোক, জিসাস হোক, যেই হন না কেন একজনই আছেন, এনারা যদি এনারাই রোগ দেন, এনারাই যদি চান তো সব রোগের সমাধান হয়, সে ক্যান্সার তো হোক এভরিথিং, যদি চান যে আমি কাউকে নেবো তো নেবেই, আর ভুল না হলে মানুষের মরণ হয় না। অতএব আমার হায়াত ছিল, আমি কিন্তু অ্যাকচুয়ালি মৃত্যুর অনেক কাছে থেকে ফিরে এসেছি, অনেক কাছে থেকে। তো এক পর্যায়ে আপনারা যারাই শুনেন না কেন, এখানে এমন একটা বিষয় আছে হয়তো শুনলে মাইন্ড করবেন না, মানুষ ধর্ম নিয়ে কোনো কিছু যায় আসে না, মানুষ মানুষ মানুষের মানুষত্বটা এটাই সব থেকে বড় কিছু। আমার জীবনটাই আমি ফিরে পেয়েছি, জাস্ট এটাই আমার কাছে সত্য মনে হয়ে যায়। আমি তাই ফ্যামিলি থেকে, ফ্যামিলির সাথে এখন আমার কোনো টাচ নেই, আমি একা, আমি চাই আমার লাইফ থেকে আমার কেউ আমার আহলিয়াকে নিয়ে শুরু করবো আমার জীবন, মানে মানুষ দুনিয়া শেষ হবে কায়ামত যখন যতক্ষণ না আসবে ততক্ষণ মানে দুনিয়া শেষ হবে না, আমি চাই আমার আহলিয়াকে নিয়ে আমার থেকে সিঁড়ি শুরু হোক আমার মানে পদবি আমার লাইফ, ইরফানের আর ইরফানের আহলিয়ার এ নিয়ে কায়ামত পর্যন্ত চলবে, এটাই আমার আশা ভরসা। তারপরে দেখা যাক ওদের গজপাকের ইচ্ছা, আর আপনাদের যারা যারা শুনছেন তাদের ভালোবাসা, আর আপনারা যদি চান তো হবে ইনশাল্লাহ। তো এক পর্যায়ে আমার যখন মিরগির রোগ ধীরে ধীরে ধরা পড়লো, তখন ওনারা বললেন যে কন্টিনিউ যদি ওষুধ খেয়ে যান তো তাহলে ওষুধ খেতে 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 এটা এক পর্যায়ে শেষ হয়ে যাবে, ওটা ক্লিয়ারলি বলছে না যে কতদিন ওষুধ খেতে হবে। তো আমি প্রায় দীর্ঘদিন 7 মাস থেকে 8 মাস উপরে ওষুধ খেলাম, ওষুধ খেয়ে আমার কাছে ভালো লাগছে না। তো একদিন চেক আপের জন্য যাচ্ছিলাম আর কি কোঠারিতে, কোঠারি নার্সরুম অনেক বড়, কোঠারি আর ক্যালকাটা হসপিটাল দুটো পাশাপাশি, চিড়িয়াখানার একদম অপোজিটে গেটে। তো যেতে যেতে আমি উঠেছি আমাদের বাবু বাজার থেকে, উঠছে তো বাবু বাজার থেকে ঘুরে খিদিরপুর হয়ে মোমিনপুর ওই একবালপুরের কাছাকাছি গিয়ে নামলে ওখান থেকে 1 মিনিট ধনন্তরী ওষুধের মানে ফার্মেসির পাশেই আর কি। তো উঠতে বাসের মধ্যে এক মানে ইসলামিক ড্রেস পাঞ্জাবি টুপি, মানে সম্ভবত মাদ্রাসার স্টুডেন্ট, পরে আমার সাথে পরিচয় হলো, বন্ধুও হলো, অনেক ক্লোজ হলো আর কি বন্ধু, যার জন্যেই আমি আজ আপনাদের সামনে। আপনারা হয়তো যারা যারা আমার কথা শুনছেন, হয়তো মানুষ দুনিয়ায় সবাই মানুষ থাকে, মানুষের একটা না একটা গুণ থাকে, আর দুনিয়ায় যদি কেউ কিছু হয়ে থাকে তো কারোর না কারোর ওসিলা থেকেই হয়, দুনিয়াতে কেউ কোনো মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, আর কোনোদিন শিখতেও পারে না। একমাত্র যারা আল্লাহ ওয়ালা ছিলেন তানারাই শিখে এসছেন। যাই হোক, এই প্রসঙ্গটা বাদ। মানে ওনার সাথে পরিচয় হওয়ার পরে উনি জিজ্ঞাসা করলেন, আমার মনটা খুব খারাপ, তো কথায় কথায় বাসের মধ্যে যেরকম প্যাসেঞ্জাররা কথা হয়, তো কথা হলো আমি এরকম উচ্চমাধ্যমিক দিয়েছি, ফার্স্ট ইয়ারে ভর্তি হব, এরকম কথাবার্তা হচ্ছে। তো হতে হতে কোথায় যাবেন? না না, ডাক্তারখানায়। কি হয়েছে? তো আমি ওই জিজ্ঞেস করি, আপনি কি করেন, কি পড়েন, কোথায় বাড়ি? তো জিজ্ঞাসা করার পরে এক পর্যায়ে উনি বলছে, আমি তো পড়াশোনা কমপ্লিট করেছি, মানে রিভাইজ দিচ্ছি আর কি, দোহরা। তাই বললাম, আমার যে এরকম একটা রোগ হয়েছে ভাই, তাই ডাক্তারখানা যাবো। মানে আমি বলার অ্যাটিটিউডটা খুব খারাপ ছিল আর কি, মানে নার্ভাস, মনে একটা ব্যথা বা কি বলবো, খুব মনটা কাঁদে আর কি, যে আমার লাইফটা এমন হয়ে গেল। আমি তখন ভাবতাম সেই ফকিরটার কথা আর কি, যে আমি এমন একটা বেয়াদবি করলাম, আমার এমন অভিশাপ দিলেন যে লাইফটাকে।
ঘটনাটা ঘটে যায় তখন কতদিন প্রায়?
তখন ছিল 9 বছর মতো স্যার।
9 বছর আগে ওই ফকিরের সাথে যে
ঘটনা? আমার যখন 9 বছর ছিল
বয়স,
হ্যাঁ
তখন ঘটনাটা। আর এইটা যখন, এটা তখন তো বয়স অনেক, প্রায় ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার,
হ্যাঁ
ভর্তি হতে যাচ্ছেন, বেশ কয়েক বছর তো তাহলে এর মধ্যে। তাও আপনার মাথায় ওটি স্ট্রাইক করছে যে ঘটনার জন্যই হয়তো আমার এই অসুখটা চেষ্টা দিয়েছে।
আমাকে তারপরে এবার যখন উনি বললেন যে এগুলো তো অ্যাকচুয়ালি ডাক্তার বা অপারেশন বা এগুলো অনেকেই অনেক কিছু করে, সিটি স্ক্যান এটা সেটা হাবিজাবি অনেক কিছু করে, কিন্তু লাস্ট পর্যায়ে দেখা যায় যে হয়তো বলে যে এর সারবে না, বা আমরা এখানে হচ্ছে না, বা অন্য জায়গায় নিয়ে যান, এরকম কিছুই বলে। তো আমাকে বললো কি যে এখানে না গিয়ে আমাদের এক কবিরাজ আছে, কবিরাজ মানে ক্যালকাটাতে অন্যরকম, মানে গাছ গাছড়া দিয়ে যে ওষুধ বানায় তাকে কবিরাজ বলা হয়, হেকিমি আর কি। তো এগুলো বিহারের রাষ্ট্রে, বিহার যাহা সে হিন্দি পেদাইশ হয়, যাহা কা ল্যাঙ্গুয়েজ হিন্দি হ্যায়, কন্টিনিউ হিন্দি ভাষা মে বাতচিত কিয়া জাতা হ্যায়, ওয়াহাঁ কা আদমি জ্যাদাতর
এই হেকিমি,
হ্যাঁ
ওষুধের সাথে জড়িত আর কি,
হ্যাঁ
পেশার সাথে।
জি, এও একটা ডাক্তারের মতো। তো এগুলো উর্দু ভাষায় বেশি আসে, উর্দু বই বা হিন্দিতে এগুলোতে বেশি, মানে কোন রোগের কোন ওষুধ এটাই দেওয়া হয়, ওনারা জানে বেশি। তো ওনারা এবার আমাকে বললেন যে আমি তো এমনি শর্ট, আমি আপনার সামনে এসেছি, গুরুর সামনে, আপনি আমায় দেখে বুঝতে পারবেন যে আমি হিন্দু মুসলিম খ্রিস্টান, আপনাকেও তো বোঝা যাবে না, কোনো মানুষ হলে তাকেও বোঝা যাবে না। তো আমি গেলাম, তো যাওয়ার পরে ওই হুজুরের সাথে গেলাম, তো উনি বললেন যে আমায় যে কি তোমার কি সমস্যা, কি মানে তোমার কি প্রবলেম আর কি, রোগ কি? তো উনি বললেন আমায়, বলার পরে আমি বললাম যে আমার তো রোগ বলতে অ্যাকচুয়ালি মিরগির রোগ আর কি, সময় সময় এরকম। তো বলে দেখো বাবা, রোগ তো আর কেউ পয়দা করে না, কেউ নিজে হাতে নেয় না, রোগ যিনি দেন তিনিই সারাবেন, আর দুনিয়া কোনো ডাক্তার কেউ বলতেও পারবেন না। আমি আমার প্রেসক্রিপশন বা আমার ফাইল টাইল সব কিছু হাতে ছিল, দেখে উনি বুঝতে পেরেছে আমাকে মানে বলছেন যে দামি ডাক্তারখানায় গেলে তো আর সেই গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আমার ওষুধ খেলেই রোগ সারবে, এরকম তো কিছু না, অ্যাকচুয়ালি রোগ যিনি দেন তিনিই সারান, মাস কথা না একটা ডাক্তার বা কবিরাজ বা যাই। বলার পরে যখন আমি, কবিরাজ বললো যে আমার ওষুধটা খাও, খাওয়ার পরে যদি মালিক চান তো তুমি ফিরতে পারো আর কি। তো ওনার ওষুধ যখন দিলেন, তো তারপরে বললেন মানে যখন রিটার্ন আসি আর কি, বললেন আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকো, উনি যেহেতু, আমি হিন্দু ছিলাম যেহেতু ভাবতে পারেননি যে হিন্দু, আমাকে বললেন আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকো, রোগ দিয়েছেন উনি সারাবে, ব্যাস এইটুকু বলল। তো আমি তো ভাবলাম যে আমি কি করে কি করব। তো ওই যে আমার বন্ধু ছিল, ওর নাম ছিল এমনি ডাক নাম সালমান, আর ভালো নাম ছিল আজম, মোহাম্মদ আজম। তো সালমান বলে যে এক কাজ করলে না ভাই, আমার সাথে আপনি থাকেন। আমি বলি কোথায় থাকবো? বলে আমি হোস্টেলে থাকি, আপনি আমার সাথে একটা সপ্তাহ দেখতে পারেন। আমি বললাম তাই, আমি তো গ্রামবাসী। তো বলে অসুবিধা নাই, দেখতে পারেন। বলার পরে আমি ভাবলাম যে এতদিন তো এত কিছু দেখলাম, আর একটা রিস্ক নিয়ে নিই, লাইফ রিস্ক না নিলে তো আর কিছু করা যায় না, জ্ঞানের হবো কি করে। তাহলে তখন আমি ভাবলাম যে যাই এর সাথে, তখন তো আমার মোবাইল অফ করে দিয়েছি, অফ করে দেওয়ার পরে ঘরের সাথে কোনো ইয়ে রাখিনি। তারপরে দুদিন পরে আমি ফোন দিলাম যে আমি এক বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছি, আমি পরে আসবো, আমার একটু জ্বর হয়েছে। তো অতটা আর কি ইয়ে করেনি, আমি যেরকম যেতাম মাঝে সাঝে বন্ধুর বাড়িতে, তো যাওয়ার পরে এক পর্যায়ে এক সপ্তাহ হয়ে গেল আমি একদিন ওষুধ খাইনি আর কি। রাত্রেবেলা অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, মানে ঘুমিয়ে পড়েছি, খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে এখন সব মাত্র ভাত খেলাম, একটু পরে আমি উঠে ওষুধ খেয়ে নেবো, সেদিন আর খেতে পারি।
এখন ওষুধ কি সেই হেকিমি ওষুধ চলছে নাকি আপনি নরমালি যে ওষুধটা খান সেই ওষুধের কথা?
না, সেই ওষুধ
হেকিমি ওষুধ।
হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা,
হেকিমি ওষুধটা আর খেতে মনে নেই আর কি। বৃষ্টির এতে শুয়ে পড়েছি, শুয়ে পড়ার পরে তারপরের দিন মনে হয়, তারপরের দিন মানে একদিন পার হয়ে আমাকে আমার মনে হয় যে আমি তো একদিন ওষুধ খেলাম না, তারপরের দিন তো কই দেখা দিল না, আর রাতেই খাওয়ার ওষুধ, শুধু রাতে খেয়ে খাওয়া দাওয়া করে অনেকটা
24 ঘন্টার ডোজ।
হ্যাঁ, ঠান্ডা দুধের সাথে গরম দুধ, গরম করে ঠান্ডার সাথে খাওয়ার পরে তখন আমি ওই ওই কথাটা মনে ওঠে যে আমি তো খাইনি, তো আমার তো হলো না, আমার মনে জিদ হলো যে আমি আর একদিন না খাবো না, দেখি কি হয়। আমার একটা অভ্যাস ছিল, তারপরে ওই ধীরে ধীরে ওনাদের সাথে নামাজ পড়তে যেতাম, নামাজ পড়তে যেতাম, আমাকে ওনাদের ড্রেস পরাতে, ওনাদের সাথে খেতাম, ওনাদের সাথে ঘুরতাম, ওনাদের সাথে পড়তে বসতাম মাদ্রাসায়। কিছু জানি না, মূর্খ আর কি, মাদ্রাসার পর আমি কি করব, ওখানে তো মাদ্রাসা মানে এখানকার থেকে ওখানে আলাদা আর কি, একটু পুরোটাই ইসলামিক আর কি। তো ওখানে যখন ওনাদের পাঞ্জাবি পড়তে, আমি আবার একটু তো মানে বদমাইশ, যখন নামাজ পড়তে শেষ দেখি আমি ওর মানে উঠে পিছনে দেখতাম যে সবাই কেমন দেখায় আর কি এক সারিতে। তো এক পর্যায়ে ও আমাকে বকলো যে এমন করতে নেই, গুনাহ হয়। তারপর আমি তখন থেকে সিরিয়াসলি নিই আর কি, যে সত্যি এমন করতে নেই, হয়তো গুনাহ হয়। তারপরে যখন ধীরে ধীরে ওর সাথে বাংলা নামাজ শিক্ষা নিয়ে শিখতে থাকি, পড়তে থাকি, তারপরে ধীরে ধীরে মাশাআল্লাহ এক পর্যায়ে পৌঁছে যায় যে কোরআন শরীফ আলহামদুলিল্লাহ যা শিখেছি যতটুকু শিখেছি ইনশাল্লাহ যদি কেউ বলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো পারি, অনেক আমার মতো বলে আমি আমার মতো করে পড়তে অনেক ভালো পারি। তারপরে ধীরে ধীরে এক পর্যায়ে আমাকে আমার ঘরে খবর হয়ে গেল যে আমি ওই হোস্টেলে থাকি, ইসলামে মানে মুসলিমদের হোস্টেলে থাকি। আমার বাবা শুনে অনেক রাগ করলো, বলে ও আর বেড়াতে যাওয়ার জায়গা পায়নি, ইসলাম মুসলিমদের হোস্টেলে বেড়াতে গেছে মানে মাদ্রাসা আর কি। তো সেখান থেকে খবর দিয়ে আনিল আনালো, তোরা বাবা অনেক রাগ করছে, তোর ঘরে যেতে বলেছে। তো আমি ঘরে চলে এলাম, আমাকে বকা বকলো আর কি, এমনি মারধর করেনি তখন। তো এক পর্যায়ে বকার পরে তো আমার তো আর মন মানছে না যে আমি যেখানে আমার জীবনটা ফিরে পেয়েছি আমি ওখানেই থাকতে চাই। ঠাম্মার সাথে একদিন শুয়ে শুয়ে সব বললাম, ঠাম্মা বলে দেখ বাবা আমি তো কিছু বলতে পারি না, আমার তো বয়স হয়েছে, তুই যথেষ্ট বড় হয়েছিস, আমি তোকে যথেষ্ট ভালোবাসি, আমি তোকে কোনোটাই মানে এ করবো না, মানা করবো না আর কি, যে তুই যাস না বা হোস না এমন কিছু বলবো না। তবে মানুষ ধর্মটা নিয়ে অত এ করে না, আমার ঠাম্মা কিন্তু ধর্ম নিয়ে অত বাড়াবাড়ি করে না, মানুষ মানুষ সিম্পল। তো ঠাম্মা মানে ঠাম্মা আমাকে এমন কিছু বলতেন না যে তুই যাস না বা করিস না এমন কিছু না, জাস্ট আমাকে বোঝাতেন মানে, তবে ওনার বোঝানোর মধ্যে ছিল যে তুই না আর কি। তারপরে যখন উনি পুরোপুরি বুঝলো যে আমি সুস্থ তখন উনি না করেননি। তারপরে আমি ধীরে ফের আবার বাড়ি থেকে চলে যাই, ওই মাদ্রাসায় না গিয়ে ওর সাথে ফোনে কথা বললাম যে আমি তোমার ওখানে গেলে আমার ফের আবার ধরবে। তখন আমি পড়ি 15 পাড়া, ওখান থেকে আমাকে পাঠিয়ে দেয় পুরুলিয়া, সাঁওতালডি বলে মানে ঝাড়খণ্ড বলে একটা ডিস্ট্রিক্ট আছে ওর পাশে, ওখানে ইলেকট্রিকের প্ল্যান্ট আছে ওইখানে মানে পাহাড়ি এলাকায় অনেক দূরে। ওখানে থাকার পরে তারপরে একবার এদের আমার বন্ধুদের উপরে চাপ দেয় যে ওদের হোস্টেলে ছিল ওই জানে, তো চাপ দিতে আমাকে ও বলে দেয় যে
ঝাড়খণ্ডে, ওখানে
ঝাড়খণ্ডে আছে পুরুলিয়াতে সাঁওতালডিতে। সাঁওতালডিতে যখন আমাকে ঘরে ফিরিয়ে নিয়ে আসে সে সময় আমার বাবা নিজেই আমাকে ফোন দিয়েছিল যে তুই এমন কেন করছিস, কখনো এই হোস্টেলে কখনো হোস্টেলে, তোর হোস্টেলে পড়ার বয়স আছে না, তুই কি আর নিয়ে পড়বি। তখন আমাকে রাগারাগি করলো, আমাকে অনেক বকলো, তখন আমি চলে এলাম ঘরে। আসার পরে এবার ঘরে তো আসার পরে আমার এমনি ফোনে খালি বকা দিয়েছে, বকলে তারপর ঘরে আসলে আমাকে মারে, একটা থাপ্পড় মেরেছিল, তোর কিসের অভাব, তুই দোকান থেকে টাকা নিস, মানে তখন আমার সব ইয়ে পাপ গুলো ফুটে গেছে আর কি, তুই দোকান থেকে টাকা নিস, কেউ তোর কিছু বলে না, এ দোকানে নিস, ও দোকানে নিস, তোর মার কাছে নিস, তোর বৌদির কাছে নিস, তোর ঠাম্মার কাছে নিস, তোর পকেটে কটা কাজ দেখি, তোর পকেটে যা আছে আমার পকেটে নাই, আমাকে এরকম বলতেন। তারপরও অনেক আদরও করতেন, বাইরে গেলে কি লাগবে, তোর কটা ইয়ে আছে না আছে অনেক কিছু। তারপরে এক পর্যায়ে আমি পুরোপুরি ফাইনালি সুস্থ, যখন আমি নিজে অনুভব করছি যে আমি সুস্থ, তখন আমি মানে ফাইনালি আমি ভেবে নিলাম যে আমি এ হয়ে যাব মানে চেঞ্জ হয়ে যাব। তখন আমি ওখান থেকে পালাই মুম্বাই, মুম্বাইতে যখন ফোন মানে এদের কাছে ফোন দিলাম যে আমি তো এখানে ছিলাম, আপনারাই তো ধরিয়ে দিলেন, মানে ঘরে বলে দিতে আমাকে নিয়ে গেল, তারপরে আমাকে আমি আর এখানে থাকতে চাই না, তখন আমার আমি তখন মানে হয়নি আর কি, সুন্নত করা হয়নি। মুম্বাইতে যাওয়ার পরে ওখানে মাদ্রাসার হুজুরে আমাকে সুন্নত করালো, তারপরে যা কিছু করানো করালো, তারপর কোরআন শরীফ ভালো করে কমপ্লিটলি শেখালো, আমি তখন পুরোপুরি কমপ্লিটলি একদম আলহামদুলিল্লাহ, মানে গোসল টোসল করে একদম আলহামদুলিল্লাহ, মানে সবাইকে আসসালামু আলাইকুম মুসলিম আর কি। মুসলিম হওয়ার পরে আগের মানে দুবছর হচ্ছে, দুবছর আগে উনিশে রমজানের আগে এক সময় পেপার দিয়েছে বাপি নিখোঁজ আর কি, হারিয়ে গেছে। এইভাবে যদি কোনো ব্যক্তি একে দেখে থাকেন তাহলে আমাদের কি সন্ধান দিন, তার জন্য পুরস্কার আছে 10,000 rupees, মানে 10,000 টাকা আর কি। তো একজন একজনের দোকানে চা খেতাম, সে লোভ সামলাতে না পেরে সে আমার বাবাকে ফোন দিয়ে বলে আমি মুম্বাই থেকে বলছি, আর সব জায়গায় নিউজ পেপার আলাদা, তো মুম্বাইয়ের আলাদা, ক্যালকাটার আলাদা, তো সব জায়গায় আমার বাবা সব জায়গায় দিয়েছে যে উমুকের ছেলে নিখোঁজ হয়ে গেছে, হারিয়ে গেছে, যদি কেউ জেনে থাকে আমাকে। যখন আমাকে ফোন দিয়েছে আমি তখন আমার সামনেই ফোন দিয়েছে, আমি তখন অতটা গুরুত্ব দিইনি যে কাকে ফোন দেয় এই সেই তাই। তো বোম্বে হিন্দি চলে আর আমি তো মাশাআল্লাহ হিন্দি তামিল সব পারি, তো আমি অতটা গুরুত্ব দিইনি। তারপরে এক পর্যায়ে 19 রাত্রে আমাকে ধরে ওরা চলে এসছে ভিতরে ভিতরে, আমি কখন বুঝতে পারিনি, কলকাতা থেকে মুম্বাইতে চলে এসছে, আর এসছে যারা আমাদের গলির সব মস্তান, মানে মদ ফদ খেত, ড্রিঙ্কস করতো, গাঁজা টাজা, যারা 2 নম্বরের সাথে মানে এ থাকতো মস্তান টাইপের আর কি, তারাই গেছে আমাকে আনতে। আমার তো দেখে তখন আরো ভয় লেগেছে, দেখে আমাকে কোনো কিছু মারধর কিছুই করেনি, তারপরে শুধু আমাকে বললো কি তোর বাবা তোকে নিয়ে যেতে বলেছে, না যেতে চাইলে তোকে তুলে নিয়ে যেতে বললো। তখন ওনারা মানে বলে ফেলেছেন, মানে যে ইনফরমেশন দিয়েছে আমাদের ঘরে আর কি, যে বলে দিয়েছেন যে এই ছেলেটা টুপি পরে পাঞ্জাবি পরে, এটাই কি মুখে আমার হালকা এরকম দাড়ি সবসময় থাকে, আমার স্ট্রাকচার দিয়ে দিয়েছে পুরোটাই, চোখে উইদাউট ফ্রেমের চশমা এই সেই তাই সবকিছু দিয়ে দিয়েছে। বলার পরে বাবা বললো যে হ্যাঁ ওই আমার ছেলে। তখন আমাকে এরা তুলে নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে আমাকে ট্রেনের মধ্যে আমি আসতে চাই মানে কলকাতায় আসবো না বলে আমাকে একটা চড় মারে, চড় মারতে আমি আর কিছু বলিনি, কলকাতায় নিয়ে চলে এলো। নিয়ে আসার পরে ঘরে এসে এরাই মারধর করলো অনেক, মারধর করার পরে এক পর্যায়ে একজনের হাতে ওই ছুরি মতো মানে আমাকে ভয় দেখার জন্য, ভয় দেখানোর জন্য আর কি ছুরি ছিল, তা আমাকে এমনি সামনে থেকে ঠেলে ফেলে দিল, মানে মেরে এরকম আমার বাহুতে হাত দিয়ে ঠেলে ফেলে দিল। তো পিছনে যার হাতে ছুরি ছিল তার এতে গিয়ে পড়লাম, পড়তে আমার এই রাইট সাইডে এখানে একটু কেটে গিয়েছিল। তো কেটে যেতে আমি তো অনেক ভয় পেয়ে গেলাম যে রক্ত বেরোচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না, হাত দিয়ে দেখলে অনেকটা রক্ত বেরোয়, আমি তো ভয় পেয়ে গেলাম কি না কি হয়ে গেল। তারপরে ওরা যখন আমার কেটে গেছে তখন ওরা সবাই আমাকে টুকটাক বকে বেরিয়ে গেছে। তারপরে আমার ঠাম্মা এলো, আসার পরে রক্ত রক্ত মুছে দিয়ে আমার একটা জামা নিয়ে এসে এমনি বেঁধে দিয়ে এমন ভাবে, তারপরে একটা জামা গায়ে দিয়ে আমাকে ওই যে বের করলো সেই যে বের হলাম, এখনো আর ঘরে যায়নি আর আশা নেই জামার।
কতদিন আগে এটা?
এটা 2 বছর হয়ে গেছে স্যার।
তারপর ওখান থেকে সরাসরি
ওখান থেকে আমার ওই বন্ধুর বাসায় গেলাম, বন্ধুর আব্বা বললো যে তুমি আমাদের এখানে থেকো না, আমাদের উপরে অনেক অসুবিধা হয়েছে, আমাদের উপরে অনেক প্রেশার দিয়েছে তোমার বাবারা।
আচ্ছা,
তো ওখান থেকে ওনার মেয়ের ননদের বাড়িতে আমাকে রাখলো, সেটা হলো ওই মানে শিয়ালদা থেকে অনেকটা দূরে মানে বনগার এই লাইনে আর কি।
আচ্ছা,
রাখতে ডাক্তার ডাকলো, ডাক্তার এসে সেলাই দিলো, 3টা সেলাই পড়লো, ওষুধ দিলো, মানে মলম টলম দিলো। তারপরে আমার তো ভাত তো কোনো রকম পেটে যাবে না, গলায় থেকে নামবে না, আমার মধ্যে ভয় যে কখন আবার সে তুলে নিয়ে যেতে আসে, কখন আবার এটাই কাজ করতো।
মৃগীর ওই সমস্যার মধ্যে দেখা যায়নি?
না, আল্লাহর ইচ্ছায় ওটা আর দেখা যায়নি। তো ওনার সাথে আর দেখাও হয়নি, মানে কবিরাজের সাথে। তো বন্ধুদের কাছে বলতাম যে ঠিকঠাক হয়ে গেছে, ওষুধ নিয়ে আসে নিয়ে এসে দেওয়ার জন্য, তো বলতো আমার সাথে ঠিক ওর দেখা হয়ে উঠতো না, ওই একবারই যা খেয়েছিলাম 3 মাসের ওষুধ দিয়েছিল। তো তারপরে আমি যখন ওই রাত্রেবেলা ওদের বাসা থেকে ওনার মেয়ে ওনাদের ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরে ওখান থেকে ডাক্তার ডেকে নিয়ে এসে আমাকে সেলাই টেলাই দিয়ে একটু সুস্থ মতো করে ব্যান্ডেজ চেঞ্জ করে দিলেন। ওখান থেকে আমাকে সকালে উনি মাছের ব্যবসা করেন, সকালে নিয়ে এলো বেনাপোলে, বেনাপোলে নিয়ে এসে এক দালালের সাথে কথা বললো যেরকম এই অসুবিধা, তো এর কি করে পাঠানো যায়, এর এদিকে যেখানে থাকবে একে খুঁজে বের করে, এর উপরে অনেক প্রেশার দিচ্ছে, মারধর করছে, কেন গেছিস এই সেই তাই। তো তখন দালালটা 4,000 rupees নিল আমার এই খালুটার কাছ থেকে। নেওয়ার পরে আমার কাছে যা টাকা পয়সা ছিল সব দিয়ে দিলাম, আমার প্যান কার্ড ছিল, মানে ট্যাক্স দিলে একটা কার্ড মানে এটিএম এর মতো প্যান কার্ড ছিল, আইডি কার্ড ছিল, তারপরে কলেজের ফটোকপি ছিল কলেজের আইডি কার্ডে, তো সেগুলো সব আমার এই খালুর কাছে দিয়ে দিলাম। আর এমনি পকেটে মানি ব্যাগে যা ছিল সেগুলো তো খালু চলে যাওয়ার পরে সেগুলো ছিঁড়ে ফেলে দিলাম। তো আমাকে পার করলো ওই 10:30 দিকে, সকাল থেকে এসে বসেছিলাম 10:30 দিকে, 5 মিনিটও লাগেনি
বেনাপোল দিয়ে।
হ্যাঁ, লোকেরা যাচ্ছে তার মধ্যে দিয়ে আমাকে ঠেলে দিল, একজন পিছনতে আল্লাহর কি শান, একজন সরে গেল আমাকে ঠেলে দিল, দিলে আমি দাঁড়িয়ে গেলাম। বলে রিল্যাক্স, কোনো ব্যাপার নেই, ইজি একদম, হাতে একটা পাসপোর্ট দিয়ে দিয়েছে, মানে আল্লাহ যাকে বাঁচাবে তো দুনিয়ার মানুষ কেউ কিছু করতে পারে, তো পাসপোর্ট দিয়ে দিল, তো দেখলাম খুলে অন্য মানুষের ছবি। আমার তো ভয় করছিল যে পুলিশের হাতে যদি দেয়, আবার ইন্ডিয়ার বিএসএফ ওরা অনেকে একটু মানে অন্যরকম টাইপের, তো দেখলো মাশাল্লাহ, ও তো আমার মুখের দিকে তাকিয়ে ও পিছনে তাকালো, আমি আমিও দেখলাম পুলিশটার সাথে, ও বললো এরকম হাত তুলে দিল আমি আছি, তো আমাকে ছেড়ে দিল। আমি তো অবাক, মানে পাসপোর্ট অন্য ছবি আর আমার বুঝছে। তারপরে যখন মানে 2 সেকেন্ড বেশি দূর না, বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার একদম গায়ে গায়ে, মানে দুটো বাড়ি, দুটো ভাইয়ের বাড়ি যেরকম গায়ে গায়ে হলে যেরকম যতটা ডিস্টেন্স থাকে সেরকম আর কি। তো আমাকে এক পর্যায়ে যখন বাংলাদেশের পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, মোচ ছিল না, আমাকে ধরলো, আমি তো দেখে আরো ভয় পেয়ে গেলাম, বাংলাদেশে মানুষ মোচ নেই তো, ইন্ডিয়াতে আছে তবে এমন না, আর এই পুলিশের ইউনিফর্মে তো দেখে মানে কেমন একটা হলো মনের মধ্যে। তো উনি দেখি উনিও মানে ইন্ডিয়ার দিকে তাকালো, সেও হাত তুললো, আমাকে ছেড়ে দিল। আমাকে জিজ্ঞাসা করলো কোথায় যাবে, তো আমি ছোটবেলায় রেডিও শুনতাম, মানে লম্বা রেডিও, অনেক মস্তান ছিলাম, এরকম প্যান্ট গুজে দোকানে যেতাম আর আসতাম, ঢাকা থেকে ফরমাইশ করে যে অমুক গান
অমুক গান,
হ্যাঁ এটা আমি শুনতাম। তো এই ঢাকার কথা আমার আল্লাহর কিশান মনে আসে,
আমি ঢাকা যাব।
হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করেছে অনেকবার কোথায় যাবে, বাংলাদেশে যাবে কোথায় যাবে, আমি ঢাকার নাম বলেছিলাম, ঢাকা বলতে আমাকে টিকিট কাটলো 550 সামথিং নিয়েছিল ঢাকার বাসে, সোহাগে, সোহাগ পরিবহনে। তো টিকিট কাটার পরে আমাকে 12:30 বাস ছাড়ে, তো ওখান থেকে আবার চেক পোস্ট পড়ে, তো কোন মানে বাসের যে সুপারভাইজার, আমি তো জানতাম না যে সুপারভাইজার, আমি ভাবতাম যে এই কন্ট্রাক্টর, তাই বললাম ভাই আমার তো এরকম এরকম অসুবিধা, আমার তো কাছে তো পাসপোর্ট নেই, যদি কিছু হয় তো আমার একটু দেখবেন, আর আমাকে এমন একটা শহরে নামিয়ে দেবেন যেখানে আমি কোনো কিছু কাজ করে খেতে পারি। আমার মাথায় এই চিন্তাটা, আর তো কোনো কিছু ভয় নেই, এত দূরে যখন এসে গেছে আমি কাজ করার পর খাবো, আমার মাথার মধ্যে এটাই, শুধু এটাই ভাবতাম যে যদি কোনো একটা আল্লাহর ইচ্ছে কাজ পেয়ে যাই তাহলে তার কোনো চিন্তা নেই। আর আমি এমনি প্র্যাকটিক্যালি লেদার টেকনোলজি করেছিলাম আর কি।
আচ্ছা,
তো আর একটা চিন্তা থাকতো যে যদি চামড়ার কাজ পেতাম ট্যানারি, তো ফাইনালি সেটা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বারগাতে লাখ লাখ শুকরিয়া, স্যালারিও মোটামুটি ভালোই পাই। তো যখন আমি দিন দেখতে দেখতে শেষ হয়ে গেল, সংসদ ফটোতে দেখতাম, সংসদ দেখছি বিকাল ইফতারের পরে, সংসদ বাস্তবে দেখছি আমি, সংসদের সামনে থেকে ঘুরে 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 যখন ফাইনালি আমি মালিবাগে এসি কাউন্টার আছে ওর সামনে আমাকে নামিয়ে দিল কন্ট্রাক্ট, মানে সুপারভাইজার যে ছিলেন উনি আমাকে বললেন যে আপনি চাইলে রাত্রে এখানে থাকতে পারবেন, এসি কাউন্টার আছে এখানে সব, মানে তখন ঈদের সিজন আর কি, সবাই যাচ্ছে। তো আমি দেখলাম, আমি আমার একটু লজ্জা দেখলাম যে অনেক সুন্দর সুন্দর মেয়েরা এসি কাউন্টারের মধ্যে, আমার দেখে মানে আমার তো চেহারা এমনিতে তখন শুকনা আর গায়ে রক্ত টুকটাক আছে, দেখে আর লজ্জা লাগলো নিজেকে যে আমি ওনাদের মধ্যে গিয়ে বসবো, আমি আর গিয়ে যাইনি।
This track was downloaded from fusionbd.com.
তো হেঁটে হাঁটতে হাঁটতে সোজা গেলাম, দেখলাম মালিবাগের রেল লাইন, রেল লাইন পার করলাম, তো এক হুজুরকে দেখলাম, ওনাকে জিজ্ঞাসা করলাম মসজিদ কোন দিকে আছে, তো উনি দেখালেন মালিবাগ শহীদ মসজিদ যেটা ড্রাগন গার্মেন্টস এর পাশে, তো ওখানে যেতে ওখানে তারা বিশেষ, ওখানে যাওয়ার পরে ওখানে
মালিবাগ মসজিদ পর্যন্ত অনেক দূরের একটি পথ, যে পথ শুরু হয়েছিল ইকবালপুর যে জায়গাটা আপনি থাকতেন সেখান থেকে, এবং আপনার নাম আপনি বলছিলেন তখন, আপনার নাম ছিল
শ্রী বাপি নস্কর,
শ্রী বাপি নস্কর, এবং বাপি নামেই তো আপনাকে সবাই ডাকতো এবং চিনত ইকবালপুরের সেই জায়গাটিতে। স্পেশালি চার ভাইয়ের মধ্যে প্রচন্ড রকমের আদরের হচ্ছে এই বাপি নস্কর, এবং এই বাপি নস্করের প্রতি প্রচন্ড রকমের ভালোবাসাও কিন্তু বাপির বাবার এবং বাপির মায়ের, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা জুড়ে যিনি ছিলেন তিনি হচ্ছেন ঠাম্মা, যেটাকে আমরা বলি ঠাকুরমা, অনেক আদরে নামটি অনেক বেশি ছোট হয়ে যায় যাকে আমরা ঠাম্মা বলে ডাকি। এবং এই ঠাম্মা দারুণ এক সাদৃশ্য ছিল তার প্রিয়তম মানুষটির সাথে এই বাপির, যে কারণে তিনি বারবারই বলতেন যে তোকে দেখে আমার মনে হয় যে আমার যৌবন আমার জীবন যেন এক জায়গায় স্থির হয়ে আছে, যে কারণে তোকে আমি মনে হয় একটু বেশি ভালোবাসি।
কিন্তু এই বাপি নস্করের জীবনটাই এত বেশি ঘটনা, এত বেশি বাঘ এবং এত বেশি ঘাত প্রতিঘাত এবং এত বেশি ক্লাইম্যাক্স যে আমরাও কিন্তু আসলে মাঝে মাঝে অন্যরকম হয়ে যাচ্ছি ঘটনা শুনতে শুনতে, ঘটনার এত বেশি গতি এবং প্রকৃতি। আমি জানি না যে এর শেষটা কি হতে পারে, সেসব বিষয়গুলো নিয়ে খুব অল্প সময়ের মধ্যেই ফিরে আসব, কিন্তু বাপি নস্কর থেকে এখন আপনার নাম হচ্ছে মোহাম্মদ
ইরফান,
ইরফান হোসেন। বাপি নস্কর থেকে মোহাম্মদ ইরফান হোসেন এই যে পথটি, সে পথটি কখনোই খুব স্মুথ ছিল না, অনেক বন্ধুর এবং অনেক কণ্ঠকাকীর্ণ ছিল যতটুকু বাপি নস্করের কথা উঠে এসেছে। বাপি নস্করের সবচেয়ে একটি জিনিস আমার কাছে এ পর্যন্ত খুব বেশি মাত্রায় ভালো লেগেছে, সেটি হচ্ছে তার প্রচন্ড পরিমাণে মানুষের প্রতি ভক্তি, তার প্রচন্ড পরিমাণে মানব ধর্মের প্রতি আসক্তি, তার প্রচন্ড পরিমাণে মানব প্রেমের প্রতি সমর্থন। এবং আমিও বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের যে লিসনার্স কমিউনিটি, সেখানে প্রচুর পরিমাণে লিসনার্স আছেন যারা সীমান্ত এপার থেকে আমাদের সাথে যুক্ত হন প্রতি বৃহস্পতিবারের 11টার এই সন্ধিক্ষণে। অনেকেই আমাদের কাছে টেক্সট পাঠান, আমাদের সাথে মেসেজে কমিউনিকেট করেন, প্রচুর পরিমাণে শ্রোতা বন্ধু আমাদের ওই পার থেকে শোনেন। আনাপ যে যার জন্য আমরা একটা ক্যাম্পেইন অ্যারেঞ্জ করেছিলাম, আনাপ ট্রিটমেন্টে গিয়েও কিন্তু বলছে যে অনেক শ্রোতা তাকে তাকে চিনতে পেরেছে যখন সে শুনেছে যে সে বাংলাদেশ থেকে এসেছে। এরকম বিভিন্ন সোর্স দিয়ে আমরা কমিউনিকেট করতে পারি যারা সীমান্তের ওই পার থেকে আমাদের সাথে ভালোবাসার বাংলাদেশের এই প্ল্যাটফর্মে সংযুক্ত থাকেন। এবং এটি সত্যি যে দেশ এবং দেশের বাইরে সমস্ত রকম ধর্মের সমস্ত রকমের অনুসারীরাই আমাদের সাথে কানেক্টেড থাকেন এবং সব ধর্মের প্রতি আমাদের প্রচণ্ড পরিমাণে শ্রদ্ধাবোধ, প্রচণ্ড পরিমাণে ভালোবাসাবোধ আছে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনোভাবে এটি বলা সমীচীন না যে আমার ধর্ম সঠিক আর কারো ধর্ম সঠিক নয়, আমার ধর্ম সঠিক তারও ধর্ম হয়তো বেঠি, এটি ভালার বলার সামান্যতম সুযোগ নয়। বরং ধর্মের প্রথম এবং পূর্ব শর্তই হচ্ছে মানুষ হিসেবে মানুষের পাশে থাকা, মানুষ হিসেবে মানুষের সেবা করা, মানুষ হিসেবে মানুষকে মহব্বত করা, মানুষ হিসেবে মানুষের এসকে নিজেকে ফানাফিল্লা করে দেয়া, মানুষ হিসেবে মানুষের কাছে নিজের আমিত্বকে বিসর্জন দেওয়া। এটি হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, যে ধর্মের নাম মানব ধর্ম। এই মানব ধর্মের কাছে সমস্ত রকমের ধর্ম এসে মিলেমিশে একাকার হতে বাধ্য। তো কোনোভাবেই সামান্যতম সুযোগ নেই, কোনোভাবে এই রকম ধৃষ্টতা দেখানোর কোনো সুযোগই নেই যে আমরা কারো হাত ধরে কোনো ধর্মকে ছোট করার প্রয়াস নিতে পারি। রাদার এইভাবে চিন্তা করতে পারি যেটি একজন মানুষ যার নাম বাপি নস্কর, এখন যার নাম হচ্ছে ইরফান, ইরফান একজন মানুষ, তার সাথে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা হয়তো আজকে উপস্থিত আমাদের সামনে হচ্ছে। এরকম এটি একটি ঘটনা প্রবাহ হিসাবে আমরা চিন্তা করতে পারি, এর বেশি চিন্তা করার সামান্যতম কোনো সুযোগ নেই। কারণ আমরা খুব ভালো করে জানি, খুব স্পষ্টতভাবেই জানি, কোনো ধর্মই কখনোই মানুষকে খারাপের কথা বলে না, কোনো ধর্ম কখনোই মানুষকে তার নিজের সত্যিকারের জায়গা থেকে ডিস্ট্রাক্ট হওয়ার কথা বলে না, কোনো ধর্মে কখনোই কাউকে খারাপ হতে বলে না। তবে কোনো সব ধর্মেরই কিছু ফান্ডামেন্টালিস্ট ব্যাপার আছে, তাকে হয়তো তার সেই ফান্ডামেন্টাল জিনিসগুলো অবশ্যই মেনে চলতে হয়। যেমন ধর্ম ইসলাম যেমন বলতেছে এক ঈশ্বরের কথা, এক খোদার কথা, এক স্রষ্টার কথা, অন্য ধর্মগুলো হয়তো বলতেছে বহু স্রষ্টার কথা, যেখানে হয়তো ফান্ডামেন্টালিস্ট একটা ডিবেট তৈরি হয়ে যায়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমরা যে কথায় বিশ্বাস করি, আমরা যে প্রেমে বিশ্বাস করি, আমরা যে ভালোবাসার জয়গান করি এখান থেকে, আমরা যে ভালোবাসাকে সবসময় মাথায় তুলে রাখি, সেটি হচ্ছে মানুষ হিসেবে মানুষের পাশে কিভাবে থাকা যায়, মানুষকে পাগলের মতো ভালোবাসা কিভাবে দেওয়া যায়, মানুষকে ভালোবেসে কিভাবে সবাই মিলে ভালো থাকা যায়, এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। এখন যেহেতু অলরেডি একটি জায়গা ছিল ইরফানের সেই ইকবালপুর থেকে ফাইনালি ঢাকা আসার, মালিবাগ আসার গল্প, এবং এখন মালিবাগে আসার পর থেকে, ঢাকায় আসার পর থেকে তার জীবনের সাথে কি কি ঘটে গেছে, কোন দিকে বা গেছে তার এই গতিপথ, সেসব ব্যাপারগুলো আমরা জানবার চেষ্টা করব। সেখানে ভালোবাসার ছোঁয়া আছে কিনা, মহাব্বত ইশকার যে টানের কথা বলছি সেগুলো আছে কিনা। তার আগে ওর হিন্দি সাউন্ড, ইট সাউন্ডস রিয়েলি গুড, যদিও ইসের মাস
ऐसा मत बोलिए, हर एक इंसान का साउंड अच्छा होता है, वो अगर समझे कि हम अपना साउंड में कुछ बोलेंगे।
अच्छा अच्छा,
आप भी चाहे कि हम सिंगर बनना चाहेंगे, अगर बचपन से अगर यही कोशिश में लगे रहेंगे তো মাশাআল্লাহ একদিন কামিয়াব হয়ে যায়।
বাবা, ইট সাউন্ডস গুড। এবং আমি যদিও জানি যে ফেব্রুয়ারি মাস ভাষার মাস, এবং আমাদের ভাষা তো অবশ্যই মহিয়ান, যে যে ভাষার 21 ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ক্ষেত্রে মানে জায়গায় আমরা পৌঁছেছি। তারপরেও ওর সাথে এই কনভারসেশন গুলো কন্টিনিউ করতে মন চাচ্ছে। ছোট্ট বিরতিতে যাবো, বিরতিতে আগে দু একটি কথার মিনিং, যে বাংলা এবং হিন্দির যেহেতু দারুণ পাণ্ডিত্য আছে আমাদের আজকের ইরফানের। খানজার সে কারো বাত না তলোয়ার সে পুছো, মে কাতিল হওয়া কেছে মেরে ইয়ার সে পুছো। জবাব দাও, সুবহান আল্লাহ সে কাম নহীন চলেগা, উত্তর দাও।
দেখিয়ে হম ইস শায়রি কা তো আপনার জবাব নেই দে সকতে। আপ গুরু হ্যাঁ?
না না, গুরু ইয়ে মেরি গুরু বিদ্যা নেই, আমার তোমার সাথে এটা জমবে মনে হলো তারপরে। আচ্ছা না, ওকে নেক্সট। তোমার ভালোবাসার মানুষটার নাম কি জানো বললে?
কানিজ মাওলা।
কানিজ মাওলা, কানিজ মাওলা সামনে বসা।
হ্যাঁ
ঠিক আছে, তুমি হয়তো পাশ থেকে
আগার আপ এসা বলনা চাহেঙ্গে কি কানিজ তোমারে সামনে বেঠা হ্যায় তুম উসকে বারে মে কুছ বলো।
শায়রিতে কোন শায়রি?
শায়রি আরে ও তো খুদি শায়রি হ্যায়, ও ইতনে খুবসুরত হ্যায় কি আদমি দেখে না দেখতেই রহ যায়, ওয়াকি উসকে জেসা ইনসান বহুত কম আদমি কো মিলতা হ্যায় নসিব। ওয়াকি হামারা কুছ নেই হ্যায়, হাম জব বাংলাদেশ মে আয়ে থে দো দিন বিনা উদাউট কুছ খায়ে হুয়ে রহে থে, মতলব হামারা পেট মে কুছ ভি দানা পিনা কুছ ভি নেই হ্যায়, হামে এক সিচুয়েশন মে আ গয়ে কি হামকো আখির মে আদমি সে ভিক মাঙ্গনা হ্যায়, বোলনে ওয়ালি বাত নেই হ্যায়, ফির ভি হাম মসজিদ কে বাহার খড়ে হো গয়ে, হামারে জেসে ইনসান কে সাথ উসনে নিকাহ কিয়া, তো সোচনে ওয়ালি বাত
হ্যায়। সেই কানেজ মালের উদ্দেশ্যে ইরফান তোমার পক্ষ থেকে, কভি কভি মেরে দিল মে খায়াল আতি হ্যায় ইয়ে জিন্দেগি তেরি জুলফে কি নরম ছাও মে গুজারনে পাতি, ইয়ে হো ভি সকতি থি মগর ইয়ে হো না সকা, তু নহি তেরি গম নহি তেরি জুস্তুজু ভি নহি, গুজর রহি ইয়ে জিন্দেগি মেরি ইনি আন্ধেরো মে কহি খো না যায় হে মেরি হম নফাস, মগর ইহি কভি কভি মেরে দিল মে খায়াল আতা হ্যায়। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। কেউ কোনোভাবে আবার এই জিনিসটাকে অন্য জায়গায় নেবেন না, যদিও ভাষার মাস, বাংলা ভাষা মাথার উপরে বুকের ভেতরে,
তবে সবার প্রিয় বাংলা ভাষা যেমন বলে মানে আনন্দ পাওয়া যায় একটা, কিন্তু একটা মানে মনের মধ্যে কেমন একটা খুশি মানে,
কিন্তু খুব প্রসঙ্গত ভাবেই ওর কথায় বারবার হিন্দি চলে আসছিল, বিধায় সেই বিষয় নিয়ে আমরা কথা বললাম। কারণ আমরা যেমন আমাদের মায়ের ভাষাকে ভালোবাসি, ঠিক সেই রকম
আমারও ভারতবর্ষ, আমিও বাংলা,
এবং ঠিক সেইভাবে
আমিও আপনার ভাই, শুধু দেশ বাংলা আর ভারত এটাই শুধু মানুষ বলে, কিন্তু আসলে মানুষ আপনার গায়ের রং লাল গুরু, আপনিও আমার মতো ফেস, দুটো চোখ চারটে না, দুটো নাকের ছিদ্র, একটা গাল, দুটো কান, মাথার চুল আর দুটো হাত দুটো পা, আমার সেম,
মেরা পেট সেলামত হ্যায় মগর মেরা পেট মে চেঞ্জ তার জড়কে রেখে এসেছে সীমান্তের ওপারে, সেই ব্যাপারগুলোকে একটু রিলেট করা, একটু কানেক্ট করা, তাকে একটু ভালো লাগা দিয়ে আমার জায়গা থেকে সেই চেষ্টাটা করছিলাম। কারণ অন্য ভাষাকে শ্রদ্ধা জানা দিয়ে বাংলা ভাষা কখনোই ছোট হয় না, বাংলা ভাষা এত বেশি মহিয়ান, এত বেশি বড়, এত বেশি ব্যাপৃত এই ভাষাটি, এবং এত বেশি স্ট্রেইনড গ্রামেটিক্যালি ভাষাটির মধ্যে, যে এই ভাষাটা কখনোই সংকীর্ণতার মধ্যে থাকে না, বরং যে কোনো সংকীর্ণতার ঊর্ধ্বে, তাই যে কোনো ভাষার শ্রদ্ধা করলে আমাদের ভাষা কোনোভাবেই খাটো হয় না। আমরা সমস্ত কিছু নিয়ে ফিরে আসবো ছোট্ট একটু বিরতির পর, বন্ধুরা কি বলছে সেটি আগে জানবো, তারপরে আবার বাকি কথাগুলো শুনবো আজকের অতিথিবন্ধুর কাছ থেকে।
এক্স্যাক্টলি, আর বিরতির মাঝে আমি কিছু কমেন্ট এবং এসএমএস পড়তেই চাই বন্ধু। যেমন আছেন এই মুহূর্তে মোহাম্মদ সালাহউদ্দিন লিখেছেন, ইরফান ভাই ইউ আর গ্রেট ম্যান। জুনায়েদ আলম হৃদয় লিখেছেন, আজকের প্রোগ্রামটা অনেক আনকমন। অ্যান্ড আছেন মোহাম্মদ মহিব লিখেছেন, আল্লাহ তোমাকে মঙ্গল করুক। এবং নাজমিন সুলতানা লিখেছেন, আলহামদুলিল্লাহ সব গল্পটা শুনে। অ্যান্ড সুমন আহমেদ লিখেছেন, নাইস প্রোগ্রাম। হৃদয় রানা মাসুদ লিখেছেন, নাইস গল্প। এবং আছেন দেলোয়ার মানিকগঞ্জ থেকে, লিটনা আছেন খুলনা থেকে, আছেন আইয়ুব মিরপুর 13 থেকে, আছেন এই মুহূর্তে আসাদ, ওকে আসাদ ইকবাল মিঠু লিখেছেন যে রহস্য আছে গল্পে, ওকে জসীমউদ্দিনও লিখেছেন যে বন্ধু তুমি আমার মনটা ভালো করে দিয়েছে। এক্স্যাক্টলি বন্ধু, অবশ্যই আপনি এইরকম করেই এসএমএস করবেন এবং কমেন্ট করবেন, এবং এটার জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, ফেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ দিয়েও লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16660 এই নম্বরটিতে। এবং আপনি চাইলে আমাদের এই প্ল্যাটফর্মে এসে ইজিলি আপনার মনের সমস্ত কথা শেয়ার করতে পারেন। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16660 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেখান থেকে অবশ্যই আমাদেরকে আপনি কমেন্ট করবেন, আর তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। ওকে বন্ধু, আপনি অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে, আর আমাদের যে পোস্টটি আপলোড করা হয়েছে ফেসবুকে সেই পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যদি চান আপনি শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর আপনি আমাদের এই ফেসবুকের পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই ঢাকা এফএমের সেই কাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনার সামনে। এবং আপনি এখান থেকে দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 322,000 প্লাস। তো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। ওকে, এবং রিকোয়েস্ট করবো বরাবরের মতো যে প্লিজ বন্ধু আমাদের এই পেজটিতে লাইক দিন এবং সমৃদ্ধ করুন, আর আমাদের সাথে থাকুন 24/7। আর এই মুহূর্তে যে সমস্ত বন্ধুরা আছেন তারা হচ্ছেন আলামিন, লিখেছেন যে কথাগুলো অনেক ভালো লাগছে, নাইস। আসিয়া সুলতানা চুমকে লিখেছেন সুবহান আল্লাহ খুব ভালো লাগছে। মাছু কালুম নিশাদ একই কথা লিখেছেন যে ভালো লাগছে। রাকিব আহমেদ লিখেছেন শুরুটা ভালোই লাগছে, শেষটাও মনে হয় ভালো হবে, বেস্ট অফ লাক ইরফান দাদা। আহমেদ আছেন লিখেছেন যে অনেক ভালো লাগছে। আছেন ইয়াসিন আরাফাত লিখেছেন যে থ্যাংক গুরু যে এইরকম একজন অতিথি আমাদের প্রোগ্রামে আনবার জন্য। তামান্না মুক্তি ডিএসএস থেকে লিখেছেন উনি প্রাণব ভালোবাসার বাংলাদেশকে অনেক ভালোবাসেন। আছেন এই মুহূর্তে সাদিয়া অনন্ত, উনি লিখেছেন যে শুরুটা অনেক ভালো লাগলো। এবং হুমায়ুন কবিরও যুক্ত হয়েছেন, লিখেছেন যে আমিও এমন করেছি, মানে ইরফান ভাই যে সমস্ত দুষ্টুমি করেছিলেন ছোটবেলায় সেই কথাটি লিখেছেন, মনে পড়ে গেল সেই কথাগুলো, এই জন্য থ্যাংকস দিয়েছেন ইরফান ভাইকে। মনির হাসান মৃদুল লিখেছেন ওয়াজ এ ক্লিয়ার অ্যান্ড পারফেক্ট। আরাফাত হোসেন আছেন লিখেছেন যে মেঘলা আপু তুমি কখনো আমার কমেন্টস পড়ো না, তাই তোমার পড়ে গেছে। আরাফাত ফাইনালি পড়ে দিলাম আপনার কমেন্ট। অ্যান্ড মিজানুর রহমান লিখেছেন যে ইরফান ভাইয়ের গল্প মনে হয় অনেক কষ্টের হবে, জানি না কি হবে, লেটস সি যে কি হবে, কি হয় লাস্টের দিকে। সাদিয়া অনন্ত আবারও যুক্ত হয়েছেন, এবং আছেন মাজহারুল ইসলাম সুমন, সেম কথাটি লিখেছেন যে অনেক ভালো লাগছে গুরু ইরফানের কথা। মেহেদি হাসান জানি লিখেছেন যে গল্প বেশ ভালো হবে। তারেক মাহমুদও যুক্ত আছেন, লিখেছেন যে ইরফান ভাই আপনার ভয়েসটা অনেক নাইস। নাজমিন সুলতানা সেম কথাটি লিখেছেন যে ভয়েস অনেক সুন্দর। ওকে, আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি নিই যে এই মুহূর্তে কারা কারা যুক্ত হলেন আমার সাথে। ওকে, এই মুহূর্তে আছেন আমার সাথে শ্রেষ্ঠ টঙ্গী থেকে, আছেন আরো অনেক বন্ধু, যেমন ইমনও আছেন, ইকাবও যুক্ত হয়েছেন টঙ্গী থেকে, এবং এই মুহূর্তে যুক্ত হলেন সুজন মাহমুদ আছেন আমার সাথে এই মুহূর্তে। ওকে, রাহুল আছেন, মনির হোসেনও লিখেছেন সেম কথা যে ভালো লাগছে। আছেন জুয়েল আমাদের সাথে লিখেছেন নাইস স্টোরি। এই মুহূর্তে আছেন কুমার শুভ, উনি আমাদের ঢাকা এফএম 90.4 কে থ্যাংকস জানিয়েছেন এরকম একটি আয়োজন করবার জন্য। সাইফ শামিম লিখেছেন অসম, সাইফ মাহমুদও যুক্ত হয়েছে, লিখেছেন উনি ওনারও খুব ভালো লাগছে এটি ব্যক্ত করেছেন। আছেন রাহুল, লিখেছেন যে গুরুর কথাগুলো অনেক সুন্দর, গুরুর কথাগুলোর প্রশংসা করেছেন। অ্যান্ড আছেন জারা আক্তার, উনিও সেম কথা লিখেছেন যে অনেক ভালো লাগছে সবার কাছেই, আসলে খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানটি, আজকের এই অতিথি বন্ধুর কথাগুলো বিশেষ করে, উনি এত সুন্দর করে, এত নাইস করে, এত আসলে ক্লিয়ারলি বলছেন যে ভালো না লেগে উপায় নেই, রিয়েলি অনেক ভালো লাগার একটা ব্যাপার। ওকে, প্রান্ত আছেন, উনিও লিখেছেন যে ভালো লাগছে। সঞ্জিদা ইসলাম, সঞ্জিদা ইসলামও যুক্ত হয়েছেন, আছেন এই মুহূর্তে রুহুল আমিন আছেন। ওকে, শামিম যুক্ত হয়েছেন ফরিদপুর থেকে, এবং এই মুহূর্তে আছেন জয়, উনি লিখেছেন নাইস স্টোরি। মোহাম্মদ সাদেকও সেম কথাটি লিখেছেন এবং এক্সপ্রেস করেছেন এই মুহূর্তে আমাদেরকে ইরফান। ওকে, জামিম আছেন আমার সাথে এই মুহূর্তে, উনি এসএমএস করেছেন। মোহাম্মদ আশিকুর রহমান কুমিল্লা থেকে আমাদেরকে লিখেছেন, এবং মুস্তাফিজ লিখেছেন যে খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে বেসিক্যালি। অ্যান্ড মোহাম্মদ কাউসারও আছেন মালিবাগ থেকে।
জামান যুক্ত হয়েছে মিরপুর থেকে, আর বন্ধু অবশ্যই আপনিও কানেক্টেড হবেন, আপনিও যুক্ত হবেন এই একইভাবে একই প্রসেসে। এবং যেটা আমি বারবার বলি, আর যদি বারবার শুনতে খারাপও লাগে তারপরও আমি বলতে চাই, কারণ প্রতিনিয়ত প্রতি মুহূর্ত প্রতি সপ্তাহেই নতুন নতুন করে আমাদের সাথে নতুন নতুন বন্ধু যুক্ত হচ্ছেন, সো নতুন করে পুরনো কথা বারবারই বলতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আর একবার বলবো যে আমাদের সাথে সংযুক্ত হওয়ার নিয়মটি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ দিয়ে লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আছে আমাদের আজকের অনুষ্ঠান নিয়ে, আজকের অতিথি বন্ধু নিয়ে, কেমন লাগছে, কি অবস্থা, সব কিছু জানিয়ে আপনি আমাদেরকে SMS করতে পারেন, আর সব সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আপনি আমাদের এই প্ল্যাটফর্মে এসে সশরীরে নিজে আপনার মনের কথাগুলো, আপনার ভালোবাসার কথাগুলো, আপনার জীবনের লুকিয়ে থাকা সেই গভীরতম কথাগুলো অবশ্যই শেয়ার করতে পারেন। আর এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং বন্ধু এখানে বরাবরের মতো বলতে চাই যে বিশেষভাবে উল্লেখ্য যে SMS একবার না, একাধিকবার আপনাকে করতে হবে, অনেকবার করে আপনি SMS করবেন। আর আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি তো আপনি জানেনই, তারপর আরেকবার বলছি যে www.facebook.com/thakafm90.4। এবং এরই মাঝে বন্ধু জানিয়ে দিই যে আপনারা সবাই জানেন, তারপর আরেকবার বলছি যে আমাদের সোমবারে যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হতো 91 নম্বর 94, সেই প্রোগ্রামটি আগামী 7 মার্চ শুক্রবার থেকে, 7 মার্চ থেকে অনুষ্ঠিত হবে প্রতি শুক্রবারে ঠিক রাত 11টা থেকে 2টা পর্যন্ত। 91 নম্বর 94 আগামী 7 মার্চ প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে রাত 11টা থেকে 2টা পর্যন্ত, এবং প্রতি মঙ্গলবার ঠিক রাত 10টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে ভালোবাসার ডায়েরি, যেখানটিতে আপনাদের আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশের যে সমস্ত বন্ধুরা আছেন তাদের, যাদের কিছু কিছু প্রবলেম আমরা সলভ করতে পারি না, সেই সমস্ত বন্ধুর বর্তমান অবস্থা জানার জন্যই আমাদের এই ভালোবাসার ডায়েরি। এটা টোটালি একটা ইনভেস্টিগেটিভ প্রোগ্রাম, তো শুনতে কেউই মিস করবেন না আশা করছি। আর এখন আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গুরু হিতেশামের কাছে।
আমরা অনেকগুলো কমেন্টস পড়লাম, অনেকগুলো টেক্সটের মধ্যে আমরা পেয়েছি, এবং সবগুলো খুব বেশি মাত্রায় প্রোগ্রাম রিলেটেড, এবং মানুষ মনে হচ্ছে যে অনেক বেশি, বিশেষ করে আমাদের লিসেনার প্রচন্ড পরিমাণ ইনভলভ আমার আজকের অতিথি বন্ধুর গল্প এবং তার কথার মধ্যে। এবং আমি বললাম না যে ওর অ্যাপ্রোচের মধ্যে, অ্যাটিটিউডের মধ্যে এবং কথার মধ্যে, ইনফ্যাক্ট টোনালিটির মধ্যেও একটা দারুণ মাদকতা আছে যেটা মানুষকে হয়তো হিপনোটাইজ করে। তো এরকম কোন হিপনোটাইজ কাউকে করেছিল কিনা যার সাথে জীবন গড়তে চাই সেই ঘটনাটা আমি শুনতে চাইবো। আমি চলে যাচ্ছি তার কাছে।
তো ফাইনালি যখন আমি ঢাকাতে চলে এলাম, তারপরে এখানে দুদিন টাকা পয়সা ছিল না আর কি, তো যখন আমি এক পর্যায়ে বাইরে দাঁড়ালাম মসজিদের বাইরে, তো আমি বললাম যে যে যা পারবেন ভাইজানেরা আমায় সাহায্য করে দেন, আমি নতুন মুসলিম হয়েছি, তখন নবমুসলিম শব্দটা আমি জানতাম না। তারপরে আমাকে একজন মানে হেল্প করলেন, তৌহিদের হেলথ সেন্টার আছে, ওনার নাম হচ্ছে মিস্টার তৌহিদ, তো উনি আমাকে যাত্রাবাড়ি একজনের কাছে কাজে দেয়। কাজে দেওয়ার পরে ওনার কাজ, ওনার আমার কাজ ছিল একজনের ফ্যামিলিতে থাকা, ফ্যামিলিতে 2-3টা ছেলে আর একটা মেয়ে, আর বড় ছেলেটা আর মেজো ছেলেটা, আমি মেজো ছেলের সাথে আর বড় ছেলেটা ওনার সাথে, মানে ওই মালিকের সাথে দোকানে, তো ওনাদের দোকানে থাকতাম। থাকতে থাকতে ওই এলাকায় এক মানে কুছ ভি বল সকতে হামারা হাম সফর আমার লাইফ আর কি, উনিও থাকতো, ও থাকতো আর কি। তো এক পর্যায়ে আমি রোজ ওকে দেখতাম আর কি, দেখতাম ভাবতাম সব মেয়েরই দেখি এক, একে দেখি অন্যরকম। তো আমি মানে ওর সাথে কথা বলার বাহানায় তখন অনেকটা ভয়, এরকম ফিলিংস কাজ করতো যে কথা বললে যদি আবার মানে কাউকে বলে দেয় বা বিচার দেয়, এরকম আমার, আমি শুনতাম যে বিচার দেয় ঘন ঘন, আমার তখন মনের মধ্যে ভয় ছিল। তো আমি দূর থেকে যখন পাশ থেকে যেতাম, আসসালামু আলাইকুম প্রথম দিন দিলাম, কিছু বলে দ্বিতীয় দিন তখন ওই কলেজ থেকে আসছিল, তখন আমি বললাম আসসালামু আলাইকুম, মানে ইউটার্ন নেবে রাস্তা, আমি বাসায় যাব আর ও কলেজে যাবে। তখন আমি তখন তখন থেকে দোকান বন্ধ করে ঘরে আসছি। তো এক পর্যায়ে ওর দুটোই, ওর পায়ের নখ আর হাতের নখ হালকা একটু মানে বাড়তি থাকতো, আর সেখানে হোয়াইট নীল পলিশ এরকম লাগাতো, মানে ওর লুকটাই আলাদা। তো এক পর্যায়ে ও আমাকে মানে ব্যাক করে আমাকে দেখলো, দেখার পরে সালামের উত্তর দিয়ে তারপরে সেই দোকানে আসতো মাঝে মধ্যে। আবার এক সময় দেখতাম, দেখছি যে ও মানে বোরকা ছাড়া উদাউট বোরকা, আমি তো চিনি না, দেখছি অনেক সুন্দর একটা মেয়ে আছে। কে বাবা পরি কোথেকে আসে? আমি তখন যে চিনি না যে আমি এনারই পিছনে আছি। তো হাতে এরকম সাদা নীল পলিশ আর পায়ের নখটা দেখে আমি যখন মুখটা একবার দেখলাম আর তাকিয়ে ফেরে মানে সরিয়ে নিলাম আর কি মুখটা, তখন পায়ের নখটা যখন লক্ষ্য করলাম পাটাই তো চিনি, মুখ তো চিনি না। তো তখন দেখলাম যে পাটা তো সেরকম, পায়ের আঙুলগুলো পায়ের নখগুলো পায়ের নীল পলিশ সেরকমই তো লাগে। মুখে দেখি তো তখন ক্রস করে গেছে, চশমা পরে ও, আমিও তো চশমা পরি, বাট আজকের কোম্পানি থেকে এসে। তো তখন আমি তাকাবো, ও আমার সামনে থেকে ক্রস করে গেছে, আর আমি এমন একটা সিচুয়েশনে ছিলাম দোকানের মধ্যে থেকে, দোকানের মধ্যে থেকে বের হতে গেলে উনি তখন চলে গেছে, তো দেখতে পাইনি। তারপরে পরে ফের মানে দোকানে এসেছিলেন দুদিন পরে, এক জায়গায় ইনভাইট করেছিলেন, ওনারা গিয়েছিলেন আর কি। তো আসার পরে মানে এত পরিমাণ ভালোবাসাটা বেড়ে গেল, আমি যখন প্রথম ওনাকে দেখেছিলাম মানে যখন আমার পাশ থেকে গিয়েছিল, আমি ভেবেছিলাম যে এই আমার কেউ। তো সত্যিই আমি যখন ভেবেছিলাম, গুরু মানে আমাকে ছোটভাবে নেবেন না কথাটা, আমি যখন চোখ বন্ধ করে কিছু বলি না, আমার আহলিয়ার সাথে কথা বললে মানে বুঝতে পারবেন আমি যা যা বলেছি ওর লাইফে অনেকটাই মানে 70-এর উপরে সবটুকুই মিলেছে। আর আশা করি যতটুকুই বলবো ততটুকুই মিলবে, এটা বাস্তব। আমি ওকে যতটুকুই যা বলেছি সবটুকুই সত্য, সবটুকুই হয়েছে। যা যেটা করতে মানা করেছে সেটা যদি ভুল করে করে বসেছে সেটা ক্ষতি হবে, যেটা করতে মানা করেছে। এটা একটা মানুষ সচরাচর ভাববে যে আমি তো বোঝাই যায় ক্ষতি, তারপরেও কেমন একটা যেন আমার মনের মধ্যে আলাদা ফিলিংস হয়। চোখ বন্ধ করে একটা মানুষ যদি, সে কোনো মানুষ যদি কোনো কিছু করার আগে যদি মন থেকে ভাবে যে আমি চোখ বন্ধ করে এটা কোন দিকে যায়, তার মনেই বলে দেয় প্রশ্নটা যেটা সঠিক কি বেঠিক। তো আমি তখন ভেবেছিলাম যে এই আমার কেউ, যখন ওকে প্রথম ফার্স্ট টাইম দেখেছিলাম, দেখার পরে মানে এমন একটা মনের মধ্যে অনুভূতি হয়েছিল যে কানেই যে মনে হয় আমার ফার্স্ট আর লাস্ট। এর আগে কলকাতা একটা প্রেম ছিল 6 মাসের আর কি, ওটা অতটা আমি মন দিইনি। ওখানে আমাকে টাকা পয়সা, আমার বাবার টাকা পয়সা আছে, এইভাবে হয়েছিল। তো আমি যখন চলে এসেছিলাম তখন ওকে বলেছিলাম তুমি যদি থাকতে চাও তো চলো দুজনে চলে যাই, তো আমার না বলেছিল। তো এখানে আমি যখন ফার্স্ট টাইমে একটা মানুষ যখন প্রেমে পড়ে, তার চোখ তার মুখ তার লুক তার মানে ফেসের মানে স্ট্রাকচার আর কি সব কিছুই চেঞ্জ হয়ে যায়। কিন্তু মানুষ আশেপাশের মানুষ বোঝে না যে প্রেমে পড়েছে, তার মন জানে কিন্তু দূর থেকে মানুষ সব বুঝতে পারে যে এই ছেলেটা এর প্রেমে পড়েছে। ও যখন যেত মানে আমার সামনে থেকে বা রাস্তা থেকে যখন যেত, আমি যখন দেখতাম তখন আমার মধ্যে অন্যরকম একটা ফিলিংস হতো। তখন ধীরে ধীরে সালাম থেকে তখন দোকানে আসতো, দোকানে আসার পর আইসক্রিম নিত। তা আমি এক পর্যায়ে, আমি তো যখন বাংলাদেশে নতুন, টাকায় নাম্বার লিখে দিতাম যে কোনো কারোর সাথে মানে ফ্রেন্ডশিপ করব। তো ক্যাশে মাঝে মধ্যে আমিও বসতাম আর মালিকের ছেলেও বসত, তা নতুন 2 টাকা পেয়েছিলাম। তো তার মধ্যে আমার নাম্বার, এয়ারটেল নাম্বার, গ্রামের নাম্বার লিখে রেখেছি, আর নিচে প্লিজ কল মি, মানে আমার রাইটিংটাও একটু মোটামুটি টুকিটাকি চা কাম চালানে কি মানে সুন্দর আছে মাশাল্লাহ। তো ও বললো যে মানে দেখার পরে যখন টাকাটা ওকে দিয়েছিলাম, নিয়ে এসছে 15 টাকা, দিয়েছি আইসক্রিম 13 টাকার, 2 টাকাই ফিরবে, খোদার দান, কেউ আটকাতে পারে ভাই। তো যখন 2 টাকা রিটার্ন দিলাম তখন আমি বললাম আপু টাকাটা দেখে নিন, তখন আমাকে বললো টাকা টাকা 2 টাকাই তো পাবো, মানে ফার্স্ট টাইমে খেয়াল করেছে অ্যাকচুয়ালি। তো আমি তখন বললাম টাকাটা ভালো করে দেখে নিন, বলতে খুলে দেখলো, বলে হ্যাঁ নাম্বার আছে কার, এটা আপনার? বলি হ্যাঁ, বলতে কিছু বলেনি চলে গেল। চলে যাওয়ার পরে তার পরের দিন ফোন আসে আমার শ্বশুরের মোবাইল থেকে, তো এলাকার পার্শ্ববর্তী এলাকার নাম্বারে যেখানে থানা, তো আমার তো মনের মধ্যে একটা ভয় কাজ করে যে হঠাৎ ওই এলাকায় থানা থানায় থেকে কেন ফোন আসবে আমার মোবাইলে, আমার বাবা কি ধরতে পারলো যে আমি এখানে আছি কি না এই সমস্ত ব্যাপার। বলতে আমার তখন অনেকটা মনের মধ্যে ভয় কাজ করছে। আমি তখন মালিকের ছেলের সাথে বললাম ভাই আমাকে এরকম এরকম ফোন আসছে, তোমার ফোনটা বন্ধ করে রাখেন। ফোন বন্ধ করে রাখলাম, বিকালের দিকে ফোন এলো, তো আমি অতটা বুঝে উঠতে পারিনি, মানে আমার আহলি আমার ওয়াইফ আর কি ফোন দিয়েছে। তো ফোন দেওয়ার পরে আমি তখন বললাম আমি তো একজনকে পছন্দ করে ফেলেছি এরকম এরকম, তো বলতে উনি আবার বললেন আমি সেই। তারপরে ধীরে ধীরে কথাবার্তা হতে যখন আমি বললাম আমি এরকম আপনার সাথে মানে আমি যখন প্রেমের অফার দিলাম তো উনি অ্যাকসেপ্ট করেনি, আমার নাম দিয়েছিল শয়তান, মানে ওই মালিকের ছেলেকে বলতো, মালিকের ছেলের সাথে ওর খুব ক্লোজ ছিল, ও যেহেতু বাচ্চা মতো ছিল। আর আমার ওয়াইফের মানে এমন একটা অভ্যাস যে ও বাচ্চাদের সাথে ওর খুব ক্লোজ, তো এক পর্যায়ে এমনি সুন্দর দেখতে, গায়ের রং, মানসিকতা সব দিক থেকেই, আর মানে আমি এমন একটা মানে পর্যায়ে পৌঁছে গেছি যে যেখানে আমি ওকে ছাড়া কিছুই দেখি না, মানে এখন হয়তো আমার থেকে দূরে আছে, ভাবতে খুব অবাক লাগে। মানুষ হয়তো বেঁচে থাকলে যখন ভাবে যে একটা মানুষ মরে গেছে তখন ভাবতে কেমন অবাক লাগে যে ও আজ আমাদের মাঝে নাই, কিন্তু আমার সেরকম এমন একটা ফিলিংস হয় মানে যেটা মনে বোধ দেওয়া যায় না, আমি কোনোদিন এটা অ্যাকসেপ্ট করতে পারি না, বা ভাবিও না যে আমি মানে প্রেম করেছিলাম 9 মাসের উপরে। তারপরে এক পর্যায়ে ওর আগে একটা বিয়ে হয়েছিল, যখন আমি এটা শুনলাম আমার এটা অনেক খুব খারাপ লেগেছিল। খারাপ লাগার পরে আমি কিছুই বলিনি, আমি বললাম খোদা আমার ভাগ্য কি এমন লিখলো। তারপরে আমি বলি যা হয় হবে, যখন একটু সাড়া দিয়েছে তারপরে যা হয় হবে, মানুষ তো সবাই থাকে, অনেকে এক বাচ্চা হলেও তো বিয়ে করে, এর বিয়ে হয়েছে। তারপরে আমি একটু অফার দিতে এক পর্যায়ে ও মেনে নেয়, মেনে নেওয়ার পরে ধীরে ধীরে প্রেম আমাদের রিলেশন অনেক বাড়ে, আমি ওকে যাত্রাবাড়ি ভর্তিও করি, অ্যাডমিশন ভার্সিটি দেবে আর কি। তারপরে ওকে এদিক ওদিক বেড়াতে নিয়ে যেতাম, তারপরে কোচিংয়ের টাকা পয়সা দেওয়া, এভরিথিং সব কিছু আমি মেনটেন করতাম। বাসায় থেকে ও যখন ছেলেটাকে ডিভোর্স দেয়, মানে এর তরফ থেকে বাসায় ডিভোর্স দিয়ে ফেলেছে, এক পর্যায়ে এ বলে ফেলেছে যে আমি ওকে নেবো না, মেয়েটার বাসা থেকেও বলেছে যে তুমি ওকে ছেড়ে দাও। এখন ছেলেটার টাকা পয়সা অনেক হয়েছে, তাই ওকে মানে এমন একটা চাপের মধ্যে রাখে যে ওই ছেলের কাছে যাও, ফাইনালি এমন চাপের মধ্যে রেখেছে আর কি। এক পর্যায়ে ছেলেটা বিদেশ থেকে চলে আসে, চলে আসার পরে একে নিতে যায় বারবার, অনেক রকম বিরক্ত করে, অনেক কিছু বলে। তখন আমি মেয়েটা আমার আমার আহলি আর কি আমার কাছে চলে আসে, আমি ছিলাম অন্য জায়গায়, সেখান থেকে মানে একটা ইঞ্জিনিয়ারিং লাইনে ছিলাম, সেখান থেকে আবার কাজ ছেড়ে এমনি নর্মালে হেল্পারে ওকে নিয়ে মানে এখন আপাতত আমার কাছে চলে এসছে, সেই কারণে থাকার জন্য আর কি একটা জায়গায় গিয়ে কাজে লাগি। কাজে লাগার পরে সেখান থেকে ওনার এক দাদা হয় আর কি ভাইয়া, উনি আমাদেরকে ফোন দিয়ে বলল যা হওয়ার হয়েছে আমরা মেনে নেব। তারপরেও আমার আহলিয়া তো সারা রাত অনেক খুশি, আমাকে মেনে নেবে, আমাদেরকে মেনে নেবে। আমিও আমার মনে এমন একটা মানে ব্যথা লেগেছিল বা খটকা লেগেছিল, আমি ভাবলাম যে না মানবে না, তুমি যেটা ভাবছো যেও না আমার ছেড়ে। তো আমি ওকে ওকে যেদিন রিক্সাতে তুলে দিই, মানে যেদিন ওকে ছেড়ে দিয়ে যাই, আমি তখন ওকে বলেছিলাম তুম গায়ে তো গায়ে একই বার কে লিয়ে পলট কর ভি এক বার ভি নেই দেখো, হামারা ঘর তুম জ্যাসে থে, আই মিন তুমি যেমন ছিলে যেমন রোশনি ছিল, মানে যাওয়ার পরে বলেছিলাম সেই রাতে পুরা অন্ধেরা সা ছা গিয়া, ইসমে লাইট কভি নেই জ্বলেগা ইয়ার, মানে এই ঘরে কোনোদিন লাইট জ্বলে না, একটা মানুষ থাকলে আমাদের মাঝে থাকলে যদি হঠাৎ করে যদি কেউ চলে যায়, মানে কেমন একটা অবিশ্বাস মানে অবিশ্বাস মতো ব্যাপার, মানা যায় না, মনে বোর দেওয়া যায় না।
আপনার কানিজকে কি গান শোনাতেন?
হ্যাঁ।
কি গান পছন্দ করতো সবচেয়ে বেশি?
হিন্দি।
কোন গানটা?
এই যেমন মন পিকচার আছে আমির খান আর ইয়ে
মনীষা কৈরালা।
হ্যাঁ মনীষা কৈরালা। তারপরে
কি গান শুনি? গানটা
অনেক গান শোনাতাম, বলবো?
সবচাইতে বেশি পছন্দ করতো যে গানটা,
গাওয়া হ্যায় চাঁদ তারে গাওয়া হ্যায় দামিনী দামিনী, এটা কিন্তু ওই পিকচারের না আর কি।
আচ্ছা আচ্ছা।
এটা দামিনী পিকচার,
দামিনী পিকচার,
ঋষি কাপুর মানে রণবীর কাপুরের বাবা আর অন্য নায়িকা। চাঁদ তা দামিনী 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 ও মেরি দামিনী তুমকো রাখুঙ্গা দিল মে বসা কে মেরি ধড়কন তুম হো দেখুঙ্গা তুমকো শাম সহর মে মেরা দর্পণ তুম হো। তারপরে মানে
বাংলা কোনো গান?
বাংলায় বাংলা আছে না? চোখের ভাষা যদি বুঝতে পারি না বলা কথা যদি শুনতে পারি তবে করিনি কবুল আমি এক চুল
তুমি যে আমার
গো তুমি যে আমার। মানে এখন মানে
ভরাট কিন্তু
অনেকক্ষণ দিয়ে কথা বলছে যার কারণে
তারপর আমার মানে কণ্ঠ কিন্তু অনেক ভরাট আমাদের ইরফানের। হ্যাঁ তারপর
তারপরে
চলে গেল, চলে যাওয়ার পরে আর ফিরে আসার সুযোগ কানিজা পরিবার থেকে দেয়নি
না। ও এসেছিল মানে 15 তারিখে একবার এক্সাম দিতে এসে, তখন ও বলেছিল যে আমি আমার ওর বাবা মা এসেছিল সাথে, তো আমার ডেকেছিল বোঝানোর জন্য, তো বোঝানোর জন্য আসি, তো সেখানে ওনারা আমাকে মারার প্ল্যান নিয়ে ফেলে আর কি। আমাকে বলে যে আমি পরদেশের আমি মেয়ে পাচারি এই সেই তাই অনেক কিছু বলে, কিন্তু আমি সেগুলো ও আমার এইটুকুই সাপোর্ট দিয়েছিল পুলিশের সামনে, কিন্তু ও বলেছিল না এ মেয়ে পাচারি না, এ নবমুসলিম, আমি একে বিয়ে করেছি এর কিছু নাই।
বিয়ে বলতে এর মধ্যে কি বিয়ে হয়েছিল আপনাদের?
হ্যাঁ আমাদের মানে ইসলামিক যেটা আমি তো জানি
সেটা কবে, সে প্রথম যখন এসেছিল তখন
না 6 মাস পরে ও যখন ডিভোর্স ছেলেটার কাছে চায়, ছেলেটার সাথে বিয়ে হয়েছিল 5 বছর, তো 1 বছর কি তার বেশি সামথিং 2-1 মাস হয়তো কথাবার্তা চলতো, তারপরে ছেলেটা অনেক রাফ বলে মানে অতটা ইয়ে হয়নি আর কি, মেয়েটা সম্পর্ক রাখেনি আমার আইলি আর কি, সম্পর্ক রাখেনি, না রাখার পরে ওদের ফ্যামিলি থেকেই বলেছিল তুই ছেড়ে দে এই সেই তাই। তো এক পর্যায়ে ওনারা ওনাদের মেয়ের ফ্যামিলি থেকে সবাই বলেছিল ছেড়ে দে এই সেই তাই,
বিয়ে পরে সিদ্ধান্ত হয় এবং সেখানে ডিভোর্স হয়ে যায়।
ডিভোর্স মেয়েটা পেপার ছেড়ে দিয়েছে যে আমি তোমাকে ডিভোর্স চাইছি তোমার কাছে,
বাট ছেলেটি অ্যাকসেপ্ট করেনি এখন,
না
এখন অ্যাকসেপ্ট করেনি,
না এখন অ্যাকসেপ্ট করেনি।
কতদিন আগে ডিভোর্স পেপার পাঠিয়েছে সে?
ডিভোর্স পেপার পাঠিয়েছে ওর, ডিভোর্স পেপার ছাড়ার 3 মাস পরে আমি ওকে মানে
বিয়ে করেন, যেটা রেজিস্ট্রি
বাইরে তো আরো 5 মাস পরে করেছিলাম স্যার, বিয়ে তো 5 মাস পরে রেজিস্ট্রি মানে পেপার ছাড়ার 5 মাস পরে আমি বিয়ে করি ওকে,
বিয়ে করেন।
হ্যাঁ
কিন্তু ডিভোর্স লেটার পাঠাইছে ঠিকই, বাট ওই ছেলে কিন্তু অ্যাকসেপ্ট করেনি তাই তো? যাই হোক তারপরে আপনি বিয়ে করেন কিন্তু রেজিস্ট্রি করেননি, শুধুমাত্র কালমা মানে নর্মাল হুজুরের উপস্থিতিতে কবুল বলা আর কি, কিন্তু সেখানে রেজিস্ট্রির কোনো সুযোগ ছিল না তাই তো?
তারপর ওনাদের ফ্যামিলি একটা মেম্বার ছিল, ওনার একটা বোন ছিল আমাদের সাথে।
আচ্ছা তারপর এটা কতদিন আগের ঘটনা তাহলে?
এটা আপনার এই তো আগের বছর মানে শেষের দিকে, 7-এর
গত বছর শেষের দিকে,
7-এর
গত বছর শেষের দিকে মানে জুলাই বা আগস্ট এরকম
সময়। আমরা জুটিয়ে আর বিয়ে করেছি ওনার ওই আপুকে নিয়ে।
আচ্ছা জুলাই বা আগস্ট এই মাসে?
জি
তার মানে প্রায়
6-7 6 মাসে মনে হয়, সম্ভবত 6 মাস হবে। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে। তারপর
তারপরে বিয়ে করার পরে আমরা এদিক ওদিক বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন রকম ভাবে এনজয় করেছি। আমার এক বন্ধু ছিল বিপ্লব, যার কথা না বললেই হয়, আমি এখানে বাংলাদেশে যখন ছিলাম কিছুই নেই, তারপরও সে আমাকে অ্যাকসেপ্ট করেছিল। ওর বাসায় ঈদের ছুটি ছুটি কাটাতে যেতাম, ওনার আম্মা ওনার দুই ভাই ওনারা বোন নেই, আমাকে পুরো ছেলের মতোই দেখে। ওনার আব্বা মা আমার জন্য মেয়েও ঠিক করে নিয়েছিল, বাগেরহাট ব্রিজ থেকে বাম দিকে 3 লাখ টাকা জায়গা জমি আমার নামে, চিংড়ির ঘের আছে, সবকিছু আমার নামে লিখে দেবে, বিদেশে গেলে বিদেশে পাঠাবে, তবুও আমি অ্যাকসেপ্ট করে নি। তারপরে আমার তখন প্রেম মানে রানিং মানে এমন ফিরে আসার কোনো রাস্তা নেই, আমার ফিরে আসার ইচ্ছাও নেই। তো এক পর্যায়ে কানিজ মানে এত কথা বলতাম, 2800-3500 এরকম ব্যালেন্স ভরে কথা বলতাম, তো এক পর্যায়ে ওকে আমি যখন যাত্রা বাড়ি ছেড়ে যেতাম, ওর বাসা যাত্রা বাড়ি যখন আমি ওকে ছেড়ে যেতাম, তো তখন মোবাইল দেখে বলতে এত টাকা ভরার কোনো দরকার আছে? আরে তুমি তো হো মেরা সব কুছ, বাঁচানা তো নেই হ্যাঁ কিসি কে লিয়ে, জো হো তুম হো, বাঁচেগা তো তুম হো আর রহেগা তো তুম হো আর যায়েগা তো তুম হো। তো হাসতো অনেক মজা করত, কিন্তু এক পর্যায়ে আমি ওকে এমন ভাবে ভালোবাসতাম ও বুঝতে পারে যে ইরফান আমাকে সত্যি ভালোবাসে। আর আমি ওকে বলেছিলাম, হয়তো মানুষ শুনলে হয়তো বলবে ভাববে যে বোকামো, যদি আমি ওকে না পাই সত্যিই সুসাইড করবো, আর সেটা হলো নাবানা টাওয়ার।
হ্যাঁ, এটা এটা কি টাওয়ারের নাম?
এটাই নাবানা টাওয়ার
মানে এটা মানে এটা
ইয়েস
মানে এটাই ঢাকা এফএম এর অফিস থেকে? না তো
না, অফিস থেকে না, উপর থেকে।
হে খবরদার, আমি কিন্তু ঘেন্না করি এই আত্মহননের কথা। না, এখানে কোনো অবজেক্ট, এখানে কোনো কথাই চলবে না। আর তারপরে আমি তো চমকায় উঠছি, আমার শিলায়ের এই ব্যথায় টানও পড়ছে শোন, নাবানা টাওয়ার শুনে আমি চরম ভাবে বিরক্ত এই ব্যাপারটা নিয়ে। আমি পণ করেছি আমার হট সিটে বসে কোনো অতিথিকে আর উচ্চ বাচ্চ করবো না দেখে নিজেকে কন্ট্রোল করতেছি, বাট আমি খুবই বিরক্তির ফান। তওবা করো, এখন বলো যে আমি তওবা করছি, আমি আমার কথা উইথড্র করছি। যদি সামান্যতম শ্রদ্ধাবোধ আমি গুরু এতে শ্যাম আমার প্রশ্নে থেকে থাকে, তারপর বাকি কথা শুনবো।
না, এক পর্যায়ে আমি ওকে বলতাম যা যা বলেছিলাম।
তুমি তোমার সেই খোদার বাস্তব বলছি ইরফান, যে খোদা তোমার জীবনটাকে একদম রহমত হিসেবে তোমার হাতে তুলে দিয়েছেন, এবং যে কারণে তোমার জীবনের এইরকম একটা ইউটার্ন, সেই খোদা বলেছেন যে আমি সমস্ত গুনাহ হয়তো মাফ করে দিব, কিন্তু আমার সাথে যারা শেরেক করে এবং এই ধরনের কাবিরা গুনাহ যারা করে আত্মহননের মতো, সেই গুনাহ হয়তো মাফ করাটা তার পক্ষে সম্ভবপর হয়ে উঠবে না। তাই যদি হয়ে থাকে সবকিছুর ওয়াস্তে বলছি, এখন তওবা করো, বড় তওবা, তওবা বলে বাকি কথা শুরু করো, বড় তওবা, তারপর বাকি কথা শুনছি। তুমি যে ধর্মের কথা বলেছো, তুমি যে তাওয়াক্কুলের কথা বলেছো, তুমি যে জীবন দর্শনের কথা বলেছো, যেটা তুমি কাছ থেকে চিনতে পেরেছো বা বুঝতে পেরেছো বলেই তোমার ধারণা, কোরআন শরীফ এবং আল্লাহ রাব্বুল আলামিনের তার দেখিয়ে দেওয়া পথ সম্বন্ধে তোমার সেই ভরসা তৈরি হয়েছে যে আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি ইসলাম এবং ইসলামের দর্শনকে। তাই যদি হয়ে থাকে প্রথমে তওবা করো, যে কথাটা তুমি বললে সেটার জন্য, যে আমি আমার জীবন শেষ করব, আত্মহত্যা করব, এই নাভানা টাওয়ার এইটা তো আমি ঘাবড়াই গেছি, হোয়াট এভার, তওবা করো আগে, স্ট্রেট ওয়েতে বলো তওবা করছি আমি, আমি ইরফান তওবা করছি এই কথার জন্য, এই কথাটা বলো,
আমি ইরফান তওবা করছি।
ওকে ডান,
বাট অ্যাকচুয়ালি আমি ওকে
অ্যাকচুয়ালি যাই হোক পরে আবার আসতেছি। তাহলে কানিজ, যার নখ, হাতের নখ এবং পায়ের নখ দেখবার মতো এবং একটু নখটা বাড়িয়ে থাকে, যেখানে সাদা রঙের নেল পালিশ দেওয়া থাকে, মাশা আল্লাহ, তারপরে যখন হিজাব খুললো, মুখের অবয়ব যখন দেখা গেল, তখন তো এই সৌন্দর্যের কোনো তুলনায় চলে না, মাশা আল্লাহ। হে কামন, সাথে সাথে টেক্সট, আর তুমি টের পাইলে কেন যে বলেছি সমস্ত মোবাইল বন্ধ রাখতে, ভাইব্রেট দেওয়া ছিল, পাকনাদের যুগ হয়ে গেছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বরাবর দেখে যে সাথে সাথে টেক্সট, কয়টা বাজে এখন?
12:52
এদিকে 53 বাজায় দিছে একজন, ও ইস্টার না, প্রথমে ফাংশন কি তেন ইস্টার, এই ব্লকটা খুলো, আমি টেক্সটটা একটু দেখি, দেখে আরেকবার বলি, এই কাহিনী চলতেছে, এর মধ্যে সাথে সাথে টেক্সট, কানিজ তার ওয়ালিয়া না কি জানো,
আহলিয়া,
আহলিয়া
উর্দু ভাষা,
আহলিয়া কানিজ তার আহলিয়া
তওবা করো,
সাথে সাথে মেসেজ পাঠাইছে তওবা করো আমার সাথে একসাথে হয়ে, এবং ফাইনালি তো ইরফান তওবা করলো, মানে একদম রিয়েলিস্টিক ড্রামা চলে বুঝছ, এটা তো দেখানোর কোনো সুযোগ না, দেখি ছবি দেখি, মাশাআল্লাহ। আরে ভাই তুমি যদি ইন্ডিয়ান হয় তো পাকিস্তানি মনে হচ্ছে,
না না এনার আসলে ঢাকায়,
না দেখে মনে হচ্ছে
তাই,
সাধারণত লুকটা ওই টাইপের, একদম তীখা চোখা ফেস, অনেক ফর্সা না, বেশি অনেক ফর্সা মনে হয়,
মানে আমার থেকে অনেক,
তোমার থেকে তাই মনে হচ্ছে, অনেক ফর্সা আর কি, এবং অনেক সুন্দর, মাশাআল্লাহ। তাই তো বলছে যে আমি শুধু পায়ের নখ আর হাতের নখ দেখতাম, কিন্তু জব উনোনে হিজাব উঠায়া তার তো গজবই হো গায়া।
আমি দেখেছিলাম যাত্রাবাড়ি এক রেস্টুরেন্টে,
অনেক সুন্দর। তাই হোক, আমরা এখন তুই হাত বাড়াচ্ছিস দেখবার জন্য, দেখে ধন্য। আচ্ছা তাহলে এতদূর ঠিক আছে, দেন ফাইনালি ওর সাথে কমিউনিকেশনে প্রবলেম কিভাবে শুরু হলো?
এক পর্যায়ে আমার কাছ থেকে যখন ও মানে ওদের ঘর মানে ফ্যামিলির লোক যখন নিয়ে আসে যে মেনে নেবো, তারপরে আমি ওকে বলতাম যেও না,
সে তো চলে গেল, তারপর তারা মানতে
চায়নি,
আপনাকে তারা তারা মারার জন্য প্ল্যান করেছিল, পুলিশে দিয়েছিল,
এবং
পুলিশ পুলিশ জিজ্ঞাসা করেছিল কানিজকে, কানিজ বলেছিল যে না সে আমাকে পাচার করবার নিয়ে আমার সাথে প্রেম করেনি, সে ভিনদেশি হতে পারে, সে আমাকে ভালোবাসেই তো
ভালোবাসে, নব মুসলিম বলে আমি বিয়ে করেছি, গরিব বলে আমার বাবা মা একসেপ্ট করছে
না, মানছে না, বাট আমি বিয়ে করেছি, রেজিস্ট্রি হয়নি, বাট আমরা
বিয়ে করেছি,
কবুল বলেছি হুজুরের
সামনে। আর ও যে উকিলের কাছে মানে কাগজপত্র তৈরি করতে দিয়েছিল, সে উকিলটা অনেক বেয়াদব,
এভিডেভিটটা হয়নি সেই কারণে
করেনি আর কি।
আচ্ছা, তারপর তারপর
তারপর পুলিশ আমাকে বললো যে তুমি ওদের আর মানে এতে যেও না, ওরা এমনিতে অনেক লোভী, মানে আমার শাশুড়িকে উদ্দেশ্য করে বলেছিলেন, শাশুড়ি বলেছিল সবাই তো চায় সবাইয়ের মেয়েকে সুন্দর জায়গা দিতে, তা আমার পুলিশটা আমাকে সাবধান করে দিয়েছিল। আমি তারপরে যখন আমার কাছে নিয়ে গেছে, ওর উপরে অত্যাচার হচ্ছে, মোবাইলটা কেড়ে নেবে, আমি দিয়েছিলাম মোবাইলটা।
এখন কি অবস্থা তাহলে?
এখন অ্যাকচুয়ালি আমার কাছ থেকে নিয়ে যাওয়ার পরে তারপরে থানায় থেকে যখন নিয়ে যায়, নিয়ে চলে ওই আমাদের লাস্ট,
আর দেখা হয়নি
না।
কতদিন?
না হলে সাড়ে তিন মাস।
সাড়ে তিন মাস দেখা হয়নি, কথা হয় তো ফোনে?
ফোনে কথা হয়।
আর এর মাঝে বলে দেই গুরু এতসাম যে মানে ইরফান ভাই গার্লফ্রেন্ড কে সবাই মানে ওয়াইফ কে দেখতে চাচ্ছেন, তো আমরা ফটোটা মনে হয় আপলোড করেই দিই ফেসবুকে।
না, আপাতত আমরা ফটোটা আপলোড না করি,
কারণ সবাই দেখতে চাচ্ছেন,
এটা খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক, কারণ এখানে এখানে ধর মাল্টি ডাইমেনশনাল প্রেম চলতেছে। একজন আসছে সে সুদূর ইন্ডিয়া কলকাতা থেকে, সেই ইকবালপুরের জায়গাটার নাম কি স্পেসিফিক খিদিরপুর না
ইকবালপুর?
ইকবালপুরের না, স্পেসিফিক জায়গাটার নাম কি?
খিদিরপুর।
ইকবালপুর, হ্যাঁ, ইকবালপুরের খিদিরপুর থেকে এটা কলকাতা, এবং আরেকজন ঢাকা মালিবাগ ওই এরিয়ার, যার নাম হচ্ছে কানিজ, এবং মাল্টি ডাইমেনশনাল প্রেম আর কি, ইন্টারন্যাশনাল প্রেম আর কি। একটা তুই একটা টাইটেল দিয়ে দিতে পারিস দেওয়ার জন্য, কেমন যেন উকি ঝুঁকি মারতে তোর মাথায় আসছে না।
সেটা হচ্ছে আসিফ ইসলাম লিখেছেন, আসিফ ইসলাম মুন্না, উনি কলকাতা থেকে আমাদেরকে শুনছেন।
মুন্না
ওকে লিখেছেন যে ইরফান সল্ট লেকের কাছেই আমি থাকি, লাভ গুরু লাভ ইউ, আর ইন্টারনেটে শুনছি বাংলাদেশের ফ্রেন্ড,
আই লাভ ইউ মুন্না, কারণ আমি জানি যে আমি কি এর আগেও কথাটা বলেছি, আমি জানি না এটার পিছনে কি কেমিস্ট্রি আছে আর শানি নজরুলটাই বাকি, কিন্তু কেন জানি ও পার বিশেষ করে ক্যালকাটার প্রতি কেন জানি আমার একটা দুর্বলতা আছে, আমি নিজেও জানি না কেন, অনেক বেশি সংস্কৃতি নির্ভর সে কারণে, নাকি অনেক বেশি পুরাতন অনেক কিছুকে এখনো জিইয়ে রেখেছে সে কারণে, অনেক বেশি সংস্কার মেনে চলে সে কারণে, আমি জানি না, বাট কেন জানি দারুণ এক কৌতূহল, দারুণ এক টান অনুভব করি আমি এই জায়গাটার প্রতি, এবং যখন শুনি যে ওখান থেকে আমাদের সাথে তারা কানেক্টেড থাকে, তখন সত্যি অনেক ভালো লাগে, কিছুটা গর্ব হয় আর কি। এইভাবে মনে আমাদের সাথে কানেক্টেড থাকুন, সীমান্তের ওপার থাকি, আপনিও জেনে রাখুন আপনাকে আমরা এবং আপনাদেরকে আমরা অনেক বেশি ভালোবাসি। আমরা ছিলাম ইরফানের কথায়, ছিলাম কানিজের কথায়, যার সাথে তার সাক্ষাৎ হয় না প্রায় সাড়ে তিন মাস,
তারপরে ওখান থেকে আমার কাছ থেকে নিয়ে গেল, মানে আমার সামনে থেকে নিয়ে চলে গেল। দুদিন পরে সেই ছেলে ওর ফ্যামিলি থেকে আসে, মানে জোর করে, মানে এ নিজের উপরে এত টর্চার করে, বাসার মধ্যে কাঁচের সেট ছিল মাটিতে ফেলে পায়ের উপরে, মানে পায়ে কেটে অনেক কেটে গেছে আর কি, তারপরে অনেক কাঠের ওই যে বসে না মেয়েরা, সেটা নিয়ে মাথায় টর্চার করা, মানে
ওই ছেলে এসব করার পেছনে কারণ কি?
ওই ছেলে মানে একে জোর করে নেবে,
আর ওর ফ্যামিলি,
এর ফ্যামিলি এখন টাকা হয়েছে স্যার গুরু,
মেনে নিচ্ছে।
হ্যাঁ,
আর কানিজ,
কানিজ বলছে যে যে আমি ইরফান ছাড়া কিছুই চিনি না।
এই অবস্থাতে এখন কি অবস্থা তাহলে?
এখন ফাইনালি ওকে জোর করে তুলে নিয়ে গেছে।
এখন কানিজ কি তাহলে ছেলের তত্ত্বাবধানে?
হ্যাঁ, ছেলে নেই এখানে, বিদেশে, ছেলে বিদেশে চলে গেছে।
কানিজ কোথায়?
কানিজ ছেলের বাড়িতে। কানিজ চায় আসতে কিন্তু পারে না, যার কারণে আমি বলেছিলাম ওকে বারবার বলি, ও আগে যেমন ছিল পহলে জ্যাসা থা আবি উসকা এক ভি ভাষা নেই হ্যায়, পহলে হম বোলতে থে বহুত কুছ মগর মেয়েরা তো শুনেও না। আমি এটাও বলি, আমি গাড়ি নিয়ে আসি, ফোর হুইলার আমার পকেটে, আমি অ্যাকচুয়ালি এখানে আসার আমার কোনো মানে যোগ্যতাও নেই আর জানাশোনাও নেই, শুধু এই বাংলাদেশে আসার পরে আমি লাভগুরু একজন মানে ডাউনলোড করা, মেমোরি লোড করার পরে তারপরে শুনেছিলাম বৃষ্টি যাত্রাবাড়ির, বৃষ্টি না বিথি, বাবা মায়ের কারণে মানে অন্য লাইনে গেছিল, ওই আমার ফার্স্ট মাই লাভ গুরু। তারপরে আমি শুনি এক পর্যায়ে, আমি এক পর্যায়ে ফোন দিয়েছিলাম যে আমার যদি আগে হতো হয়তো ওকে বাঁচাতে পারতাম বা নিয়ে যেতে বা আনা সম্ভব হতো। এখনো আমি চেষ্টা করি ওকে নেওয়ার, যেহেতু সে আমার আহলিয়া। গুনা যদি হয়ে থাকে ওর ফ্যামিলি, ওর উপরে যারা টর্চার করেছে, যাকে ওকে যারা জোর করে নিয়ে গেছে। একটা ছেলে, আপনি ছেলে আমি মেয়ে, আমি যদি বলি আপনার ভাত খাবো না, আপনার সাথে সংসার করবো না, তা আমারও তো হক আছে। আমি যে মানুষ বলে, আমি একটা মেয়ে বলে আমারও কি দাম নেই? আমারও তো দাম আছে। এর কি কোনো উপায় নেই? দুনিয়ার মানুষ কি আপনি সারা অর্ধেক বাংলাদেশের মালিক? থাকতে পারে আপনার অনেক টাকা, কিন্তু এর কি কোনো উপায় নেই যে আমি একটা মেয়ে বলে, আমি সুন্দরী বলে আমাকে আপনি জোর করে হাসিল করবেন? আমি যেখানে আপনাকে দিয়েছি 3.5 বছর কথা নেই, তারপরে যেখানে আমি আপনাকে 3 মাস 5.5 মাস হয়ে গেছে ডিভোর্স পেপার ছেড়েছে, আপনি দেখেছেন, হাতে পেয়েছেন, আপনি বলেন আমি এসব কিছু মানি না, এর কি কোনো বিচার নেই? মানুষ আজকাল এটাই বিশ্বাস করে ও পরদেশি। দূর থেকে সব মানুষকে খারাপ ভাবলে হয় না, মানুষ কোনোদিন বেঈমান হয় না, মানুষ দেখে শেখে। আমি যদি ওকে না পাই, আমি হব হয় ইরশাদ শিকদার, নয় অন্য কেউ। খারাপ লাইনের দিকে চলে যাওয়ার ব্যবস্থা মানে এ থাকে মানুষের।
অনুষ্ঠান আমরা শেষ প্রান্তের দিকে চলে যাচ্ছি। ইরফান ইরফান ইরফানের কথার মধ্যে থাকে অনেক রকমের ড্রেসপার্টনেস, অনেক রকমের অনেক প্রসঙ্গই চলে আসছে, যদিও আমার চাপে হয়তো ইচ্ছাই করুক বা অনিচ্ছাই করুক সে তাওবাও বলেছে, বাট ভিতরে যে আগুনের স্ফুলিঙ্গ জ্বলছে বা ভিতরে যে পাওয়া এবং না পাওয়ার, ভালো লাগা এবং মন্দ লাগার, কাছে থাকা এবং হারিয়ে যাওয়ার যে যুদ্ধ চলছে, সেটার ফাইনাল এর ডেস্টিনি কি হবে সেটি বলা সত্যি বড় মুশকিল। বাট আমি চাই না যে এর হাত ধরে, স্পেশালি কারো হাত ধরে, খারাপ কিছু হোক, কষ্টের কিছু হোক, দুঃখের কিছু আমাদেরকে শুনতে হোক বা জানতে হোক বা ভবিষ্যতে আমাদেরকে কোনো কিছু সামনাসামনি হতে হোক। বাট আমি কনফিউজড আমার জায়গা থেকে, কনফিউজড এই কারণে, এটি দেখবার আমাদের সুযোগ নাই বা এটি আমাদের দেখবার কথাও নাই যে ইরফান বাংলাদেশে তার লিগ্যাল পারমিশনটা পেয়েছে কিনা, যদি পেতে চায় কিভাবে পাবে। এটার জন্য কনসার্ন স্ট্যাক হোল্ডার আছে, তাদের কনসার্ন, এটা আমাদের কনসার্ন না। আমরা শুধু একজন মানুষের জীবনের কথা, তার দুঃখ কষ্ট ভালো লাগা বা মন্দ লাগার কথা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করি। একটা জায়গাতে আমি কনফিউজড, সেটি হচ্ছে যে যদি আইন সম্মতভাবে ডিভোর্স না হয়ে থাকে কানিজের সাথে তার পূর্বতন স্বামীর, তাহলে কথা থেকে যায়। কানিজ যেহেতু প্রাপ্ত বয়স্কা
এখন, হ্যাঁ, আর যখন বিয়ে হয়েছিল তখন
অপ্রাপ্ত ছিল, যেহেতু এখন প্রাপ্ত বয়স্কা, প্রাপ্ত বয়স্কা, সে অধিকার রাখে সে তার মতো করে তার জীবনের সিদ্ধান্ত নেয়া, এবং বাংলাদেশের ফৌজদারি আইন সেটিকে পরিপূর্ণভাবে সমর্থন জানায়।
আর এখন যদি তাকে কেউ দেখে পাগলি ছাড়া কিছুই বলবে না, মানে এমন তার উপরে, মানে
সেইটাই আর কি। আমরা আমরা এই বিষয়ে, এই জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই যে যদিও আমরা এই ইনফরমেশন গুলো অনেক বেশি ইনকমপ্লিট ইরফানের কাছে, যে আদৌ ন্যায়সঙ্গত ভাবে, আইনসম্মত ভাবে তারা এখনো বৈবাহিক সম্পর্কের মধ্যে আছে কি নাই। ডিভোর্সের কথা বলা হয়েছিল, সে ডিভোর্সটা একবার এই নোটিশটা পাঠানো হয়েছিল, মিনিমাম 3 বার এই নোটিশটা পাঠানোর ব্যাপার থাকে এবং অপর দুই পক্ষ কি সম্মত হওয়ার ব্যাপার থাকে, সেই প্রসেস গুলো, সেই প্রসিজার গুলো কমপ্লিট হয়েছে কিনা সেটা আমরা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার ভাবে জানি না। তো এই এই দ্বন্দ্বটা কিন্তু থেকে যাচ্ছে যে আমাদের আজকের যে অতিথি বন্ধু ইরফান এবং তার ভালোবাসার মানুষ কানিজ, কানিজের সাথে তার পূর্বতন স্বামীর সম্পর্কটা কতটুকু বৈধ এবং কতটুকু বিধিসম্মত বা আইনসম্মত। যেহেতু সে এখনো তার পূর্বতন স্বামীর বাসাতেই অবস্থান করছে, তার পারিবারিক লোকজন, তাদের বাপ্পা, কানিজের বাবা মার চাপে পড়ে এবং তার পূর্বতন স্বামীর প্রেসারের কারণে, এবং সত্যি যদি এটি বিধিসম্মত না হয়ে থাকে, আইনসম্মত না হয়ে থাকে, তাহলে অবশ্যই কানিজের ইখতিয়ার আছে বাংলাদেশি আইন, বাংলাদেশি ফৌজদারি আইন মোতাবেক সেটিকে চ্যালেঞ্জ করার এবং নিজের মতো করে সিদ্ধান্ত নেয়ার। তাহলে এই কনফিউশন গুলো দূর করতে পারে কিন্তু একজন ব্যক্তি, যার নাম
কানিজ মাওলার সাথে আমরা তাহলে যোগাযোগ করার চেষ্টা করি।
ওকে, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এবং এর মাঝে একটা এসএমএস পড়ে ফেলি। সৌদি আরব থেকে লিখেছেন আকাশ, বলেছেন যে শুনছি আর কান্না করছি। এবং আরেকজন বন্ধু আছেন, লিখেছেন যে গুরু হাজার সালাম তোমাকে, আজ গল্প শুনে কান্না ধরে রাখতে পারলাম না, আসলে জীবন নাটকের চেয়েও নাটক। আমি সৌদি আরব থেকে শুনছি, শুভকামনা সবার জন্য, হাজি আহমেদ মেহেদি হাসান। ওকে, এবং আছেন রাসেল মিয়া, লিখেছেন যে গুরু আমি নতুন বন্ধু আপনার, আমি ত্রিপুরা থেকে শুনছি, দারুণ লাগছে। এবং আরিফ আছেন, লিখেছেন যে এখন অনেক কষ্ট লাগছে। এবং আব্দুর রাজ্জাক লিখেছেন আমাদেরকে, ইরফান ভাইয়ের গল্প শুনে আমার বড় ভাইয়ের কথা মনে পড়ে গেল। আর এরকম করেই বন্ধু আপনি অবশ্যই যুক্ত হবেন আমাদের সাথে। তো এসএমএস করবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ টিও লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেখানে এসেও আমাদের পোস্টে আপনি কমেন্ট করবেন এবং লাইক করবেন। যদি চান আপনি শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছে। এবং সেক্ষেত্রে আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং গুরু অনেক সৌদি আরব থেকে, সিঙ্গাপুর থেকে, আবার কলকাতা থেকে এবং ত্রিপুরা থেকে, সমস্ত জায়গা থেকে বন্ধুরা আমাদের সাথে কানেক্টেড এবং শুনছেন আর বলছেন যে দারুণ লাগছে।
অনেক অনেক ধন্যবাদ যারা দেশের বাইরে থেকে এভাবে আমাদের সাথে যুক্ত থাকেন। এবং আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের প্রবাসী যেসব বন্ধুরা বাইরে থেকে আছে প্রচুর পরিশ্রম করেন আমাদের দেশের জন্য, তাদের প্রশ্ন আমার কি পরিমাণ শ্রদ্ধাবোধ থাকে সে কথায় পরে আসছি। এখন আমরা যুক্ত হতে যাচ্ছি প্রাণা ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে সেই মানুষটির সাথে যে মানুষটির কাছে হয়তো সমস্ত জিজ্ঞাসার উত্তর আছে, যে মানুষটির কাছে হয়তো এই এই বিদেশি মানুষটা যার পথ চলা শুরু হয়েছিল ইন্ডিয়ার কলকাতার সেই ইকবালপুরের খিদিরপুর নামক ওই জায়গা থেকে, ফাইনালি যে এসে পৌঁছেছিল তার ভালোবাসার মানুষের খুব কাছাকাছি, যার শুধুমাত্র পায়ের এবং হাতের নখ দেখেই তার ভালোবাসার মধ্যে উথাল পাথাল ঢেউ বয়ে যেত। এবং সেই মানুষটারই মুখ যখন দেখবার সুযোগ হলো তখন তার সৌন্দর্য উদ্ভাসিত হলো এবং ফাইনালি তার কাছে মনে হলো যে জীবনে এই প্রথমবারের মতো মনের ভেতর থেকে কে যেন উঁকি মারতেছে আর আমাকে বলছে, ইরফান তুমি তোমার মনের মানুষ পেয়েছো, এর সাথেই পুরো জীবন তুমি আবদ্ধ থাকো। কিন্তু এখানে অনেক রকমের টুইস্ট আছে, এইটা নিজের জীবনে পূর্বতন একটা ঘটনা আছে যে ঘটনার মধ্যে সে আসলে থাকতে চায় কি চায় না, এখন যখন সে প্রাপ্ত বয়স্কা তখন সে কিভাবে এই ব্যাপারগুলোকে দেখছে সে ব্যাপারটা জানবার জন্য সরাসরি আমরা কানিজের সাথে এখন যুক্ত হতে যাচ্ছি। কানিজ, আপনাকে প্রাণা ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে আমি গুরু এতেশাম স্বাগত জানাচ্ছি। আমি শারীরিক ভাবে মোটামুটি আর মানসিক ভাবে খুব ভালো আছি। আপনি আমার সাথে ফোনে থাকেন, তার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন ইরফানকে করে আসি। ইরফান
জি,
আপনার জীবনে তো পাওয়ার চাইতে না পাওয়ার ফিরিস্তিটাই অনেক বেশি লম্বা, আপনি স্বীকার করুন, আপনি স্বীকার করুন আর না করুন, আপনি যে ছোটবেলাকে পেছনে ফেলে রেখেছেন সেটি অবশ্যই আপনাকে সব সময় তাড়া করে ফিরে, সেটি অবশ্যই আপনাকে প্রচন্ড পরিমাণে কষ্ট দেয়, প্রচন্ড পরিমাণে আপনাকে বেসামাল করে রাখে। আমি বিশ্বাস করি আপনার বাবার যে স্নেহ আপনার প্রতি, আপনার বড়দা, আপনার বৌদি, আপনার মেজদা, ওরা জেনেও না জানার ভান করত যখন আপনি ক্যাশে বসে আপনার প্রয়োজনীয় টাকাগুলো বের করে নিতেন। পুজো পার্বণের দিনগুলোর কথা চিন্তা করেন, তখন আপনি যে ধর্ম বিলংস করতেন আমি খুব ভালোবাসি আপনার সেই সেই আপনাকে যখন কি নামে ডাকত, তখন নিকনেমটা কি ছিল? বাপি। এবং ওই সময়টার যে কেমিস্ট্রি আপনার সাথে, আপনার বাবার মা, বাবাকে কি বলে ডাকতেন? বাবা বলতেন, মাকে
মা বলতেন,
এবং স্পেশালি আপনার ঠাম্মার সাথে যে আপনার রিলেশনশিপ, আমার মনে হয় স্টিল আপনি মিস করেন
ভীষণ
সেই 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 মালাটা, এবং যে মালাটার ভেতরে যে তাবিজটা জড়ানো ছিল হয়তো ওখানে ধর্মীয় ব্যাপার ছিল, কিন্তু তার চেয়ে অনেক বেশি ছিল ওখানে হয়তো ভালোবাসা,
অনেক বেশি মহব্বত, অনেক বেশি টান, যাতে করে আমার বাপিকে সবসময় সিকিউরে রাখে স্রষ্টা, সে যেন সবসময় নিশ্চিন্ত থাকে। এইসব জিনিসগুলোকে এক লহমায় পেছনে ফেলে দেয়া, এক লহমায় দূর করে দেওয়া, ছোটবেলা থেকে তিল তিল করে গড়ে ওঠা বাপি হঠাৎ করে একেবারে পর হয়ে যাওয়া এসব জায়গাগুলো থেকে, সেই বালপুর থেকে, সেই খিদিরপুর থেকে, সেই জায়গাগুলোর কথা যেগুলো খুব স্পেসিফিক ভাবে আপনি বলছিলেন, যেখানে আপনাদের দোকানগুলো আছে, যেখানে আপনি যেতেন, বড় লম্বা ওই যে রেডিওর কথা বলছিলেন, একদম নায়কের মতো, হ্যাঁ, গুজে নিয়ে একদম হালকি দুলকি চলে চলতেন এবং এই গানগুলো শুনতেন, ওই দিনগুলো কিন্তু হাজারো হাজারো রুপি, লাখো লাখো টাকা, কোটি কোটি টাকার বিনিময়ে কখনো ফিরে আসবে না, বাট এগুলোকে কিন্তু চরমভাবে আপনি মিস করেন, চরমভাবে আপনাকে হয়তো এই জিনিসগুলো মনে করিয়ে দেয়। আবার এই মিস করতে করতে এর জায়গাতে অনেক বড় আর একটা জায়গা এসে যোগ হয়েছে গত 3 মাসে, যেটি হচ্ছে আপনার মহব্বত, যেটি হচ্ছে আপনার ভালোবাসা, যেটি হচ্ছে জানের পুরো অংশ, যার নাম কানিজ। সব আমি অনেক কথা বলতে গিয়ে শুধু এটাই মাথায় আসছে যে এই ইরফানের সাথে না পাওয়ার ঘটনা অনেক বেশি খানিক লম্বা হয়ে গেছে, লিস্টটা অনেক বেশি লম্বা। ফাইনালি কানিজকে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি দুরূহ হতে চলেছে দিনের পর দিন, বাস্তবতা তাই বলছে। যদি ভালোবাসার এই দেবীটাকে আপনি কাছে না পান, আপনার মতো করে আপন করে না নেওয়া হয়, কেমন থাকবেন আপনি সেটি আপনার কাছে শুনবো, তারপরে কানিজের কাছে আসবো।
মানে এক পর্যায়ে কি বলবো গুরু, মানে আমি কিছুই নিজেই ভাবতে পারি না যে আমি কেমন থাকবো যদি সুসাইড করি তো নাপানা টাওয়ার।
ওটা কথা হয়েছে অলরেডি, ওটা কথা হয়েছে, অনুষ্ঠান বন্ধ করে দেবে, বারবার বলতেছি আমি ফোন করেছি এবার মৃত্যুর দুয়ার থেকে ঘুরে আসার পর যে আমি হট সিটে বসে, ইনফ্যাক্ট মানুষের সাথে খারাপ ব্যবহার কম করবো, আর হট সিটে বসবে যারা আমার অতিথি তাদের সাথে উচ্চবাচ্য করবোই না। বাট এই যে আবার আবার ওই প্রসঙ্গ তোলা, এটা কিন্তু অন্যায়, তবা করেছেন আপনি,
কিন্তু
বাকি কথা, বাকি কথা বলেন,
সহ্য করা তো আর যায় না,
বাকি কথা।
जैसे भी हो जो भी हो, हम तुम्हें बहुत पसंद करते थे, चाहते बैठे तुम हमारी भाषा समझ भी सकते हो, मगर हमसे इतना दूर क्यों यार, थोड़ा पास भी आ जाओ, हमारा तो कोई अपना नहीं है, तुम ही हो, तुम्हारा सब है, हमारा कोई नहीं है, खाली तुम हो मेरे हम सफर। हम तुम्हें ऐसा नहीं बोलेंगे, हम तुम्हें समुंदर की तरह प्यार करेंगे, आसमान की तरह प्यार करेंगे, हम तुम्हें अपना, हम अपना जैसा प्यार करेंगे, हम जितना हम अपने को ख्याल रखेंगे, हम तुम उतना ही ख्याल रखेंगे, दूसरों की तरह ऐसा नहीं बोलेंगे कि हम तुम्हें पूरा लाइफ ऐसा करेंगे वो ऐसा करेंगे, नहीं, हमारे तकदीर में जो है, हम जैसे भी हैं खुश हैं और तुम्हें खुश भी रखेंगे इंशाल्लाह। और आइंदा कभी इतना आदमी के सामने वादा करते हैं, कभी तुम्हें दुख देने वाली बात भी नहीं करेंगे, बस एक नज़र हमें देख के जाओ, हमारे पास आ जाओ।
ইরফানের মুখ থেকে হিন্দি উপস্থাপন শুনে কেউ কিন্তু অন্যভাবে চিন্তা করবেন না যে ফেব্রুয়ারি মাসে এসব কি শুরু হলো। আমি তাকে পারমিট করছি এই কারণে যে ইরফান অনেক বেশি স্বাচ্ছন্দ্য ছিল ছোটবেলা থেকে বয়ে ওঠে আসলে ওই পরিবেশে, যে কারণে সে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে হিন্দিতে কথা বলতে বা বাংলায়, ক্যালকুলেশন যে বাংলা সে বাংলায় কথা বলতে, সে কারণে হয়তো যখন অনেক আবেগের কথা, অনেক সিরিয়াস নোটের কথাগুলো আসছে, তখন হয়তো অটোমেটিক তার কথাগুলো হিন্দিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। যেমন আমরাও করি, বেশি ইমোশনাল, বেশি এক্সাইটমেন্টের কথাগুলো বলার সময় বাংলা থেকে অনেক সময় ইংরেজিতে চলে যায়, এরকম আর কি, অন্য কিছুই না। এনিথিং এলস, কিছু বলার আছে? আর
এটাই বলার আছে
কানিজ,
হাম তুমি কাল ভি চাহতে থে, তুমি বোরকার মধ্যে ছিলে
কানিজ, এ পাগলা দিওয়ানা কাল ভি চাহতে থে আজ ভি চাহতা হে। এই তো কানিজ, আপনি ফোনে আছেন? আগে পাগলের সাথে কথা বলেন, তারপর আমি পার্সোনালি আপনার সাথে কথা বলবো, বাট বাংলায়, কারণ আমার অনেক বন্ধু হিন্দি তো অত বেশি এক্সপার্ট না।
ভালো আছে?
ভালো।
ভাত খেয়েছো?
ভাত খেয়েছো? আরে ভাই 35 লাখ লোক শুনতেছে এখন, ভাত খাইছে এবং মাছের ঝোল দিয়ে ভালো টেস্টি ছিল, বাকি কথা
বাকি কথা বাস এটাই, তুমি সেটি চলে এসো বাস।
আচ্ছা তোমার সাথে কথা তো সবসময় বলি, গরুর সাথে কথা বলি।
হুম শুনি
একটু আস্তে
আস্তে, জানে জোরে জোরে যেন না বলে। আচ্ছা বাপরে, হ্যাঁ শুনতে পাচ্ছি কানেজ কানেজ,
খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলছি।
হুম
আমি ক্লাস 8 থেকে আপনার প্রোগ্রাম গুলি শুনি, কখনো ভাবিনি আপনার সাথে কথা বলতে পারবো।
হুম যেটা দেখলাম এবং ফাইনালি সে তো তওবা করেছে।
না তওবা করার পরও যদি মন থেকে তওবা করে তাহলে সেটা হবে, তো মন থেকে তওবা করেনি, শুধু মুখেই বলেছে।
আমি তোমাকে যখন সবকিছু মানছি তোমার জন্য, আমি ওর জন্য কোচিং এর টাকা,
এটার বিভিন্ন সলিউশন বিভিন্ন ওয়ে আউট আছে আমার জীবনে, এটা কোন অনুভব করতে পারো। বিশেষ করে তোমার ওই কথার প্রেক্ষিতে আমি কথাটা বলতেছি যেটা বলছিলে যে তুমি তাকে না পেলে সুইসাইড করবে, সেটার প্রেক্ষিতে বলছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি, বলো তওবা করলো যে কখনো নিজেকে শেষ করে দেওয়া বা সুইসাইড করার মতো এই ধরনের আত্মহনন, এ ধরনের জঘন্য চিন্তা মনে কখনো প্রশ্রয় দিবে না, ঠিক কিনা? এই কথাটা কাকে দিলে?
এত লোকের মাঝে কানিজকে
রাখো তোমার লোক, আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে তুমি কথাটা দিয়েছো, ঠিক আছে? আর তার পরে কোনো কথা চলে না। হ্যাঁ কানিজ,
সেটাই তো, বললেই তো সবকিছুর সমাধান হয় না, আমি বেঁচে থেকে দেখতে চাই কে আমাকে ভালোবাসে আর কে আমাকে ভালোবাসে না।
এই তো সেই তো এত বছর ধরে আমার সাথে আছে কানিজ, প্রতি বৃহস্পতিবারে আমি তো একটু এরকম সলিড কিছু আশা করতে পারি আমার এই বন্ধুর কাছ থেকে, যথার্থ বলেছে, বেঁচে থেকে দেখতে চায় জীবন কোন দিকে কোন দিকে যায় এবং আসলেই কে ভালোবাসে এবং কে ভালোবাসে না এবং কে এই কানিজের ভালোবাসা ডিজার্ভ করে। কানিজ
সেটাই তো, কানিজটা তো আমাদের কাছে একটা উপহার, সেটাকে ধ্বংস করে দেওয়ার কোন অধিকার আমাদের নেই।
100% কানিজ, এখন আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই যে আপনি আসলে পুরো বিষয়টা কি অবস্থাতে আছে আপনার মত করে একটু বর্ণনা দিন।
আমি যখন ক্লাস 8 করি তখন আমার ইমিডিয়েট বড় যেহেতু ওরা ওই আপুরও বিয়ে হয়নি, তো তখন আমার বড় আপু দেবর আমাকে প্রপোজ করে বিয়ে করার জন্য আমার ফ্যামিলিতে। ওই দেবরটা আমার সেই যুবককে বিয়ে করতে চেয়েছিল কিন্তু সেই যুবককে দেয়নি, একবারিতে দুজন দিবে না আমার বাবা মা। কিন্তু আমার বড় বউ বিয়ের প্রায় 2-3 বছর হয়ে গেছে, কোনো ছেলে মেয়ে হয় না 2-3 বছর। হ্যাঁ তো প্রপোজ করার পর জোরপূর্বক রাজি করালো, ছেলে তো বাইরে থাকে পড়াশোনা করেনি, আর তখনকার সেইটি পড়ি ওই যে ওরা বললো এটা কনভিন্স করলো আমার বাবা মাকে যে দেখেন আপনার বড় মেয়েটার কোনো ছেলে মেয়ে হয় না, আপনার যদি ছোট মেয়েকে দেন তাহলে দুজন একসাথে থাকবে ভালো হবে। তো জোরে হোক জোর করে আমাকে বিয়েটা করলো, বললো যে আমাকে শ্বশুর বাড়িতে আনা হবে না আর পড়াশোনা করবো। তো ছেলেটা একটু আর কি খারাপ, অনেকটা খারাপ বলতে খারাপই, মানে জোয়াটা চলতে একটু এই ধরনের অভ্যাস ছিল, মানে আমার সেজাকে বিয়ে করার জন্য প্রপোজ করার পর তো বিদেশ চলে যায়, তারপর 7 বছর পরে এসে আমাকে বিয়ে করার জন্য প্রপোজ করে, তারপর আমার বাবা মা
আমি তখন
ক্লাস 8 পড়ি
যখন বিয়ে হয়। তার মানে তো তুমি মানে বয়সের দিক থেকে তখন অবশ্যই কোনো ভাবে বিয়ের যোগ্য না। তারপরে
এখনকার ছেলেমেয়েরা যতটা অ্যাডভান্স আমি ততটা অ্যাডভান্স ছিলাম না। আমাদের বেলা তখন টিভি ছিল না, ভালোবাসার প্রেম নিয়ে সেটি কোনো ধারণাই ছিল না। আমি আমার বড় ফুকানো পছন্দ করি, যার কারণে ছেলেকে দেখিনি, অনেক আগে দেখেছিলাম। ছেলে কি বা কেমন সেটা তো ধারণা না, আমার কথা হলো বলা তো চায় ব্যাস, রাজি হলো, বিয়ে হলো, তারপর নিয়ে আসে। বলো যে বৈঠা না যাবো, কেমন দেখায়, নিয়ে আসে। ডিসেম্বরের 12 তারিখে 2008-এর তারপর বিয়ে হওয়ার পর এখানে আসলাম, থাকলাম। আসলে আমাদের বাসায় বেশি থাকতাম, ওটা 2.5 মাস ছিল। তো এখানে থাকাকালীন আমি যখন এখানে আসতাম শ্বশুর বাড়িতে, দেখতাম আমাকে রুমে রেখে চলে যেত, রাতে বাইরে থাকতো। তো যখন সকালে আসতো তখন ওর বরফ বলতো যে ওর সাথে কোনো কথা বলবি না, ওর সাথে আমার বাইরে তাস খেলেছে, জুয়া খেলেছে, ওর সাথে কোনো কথা নেই। মানে আমার আমার বিয়ের পর থেকে যেটা ধারণা ওর প্রতি, এই ক্যারেক্টার গুলি আমার সামনে এসেছে, আমি ওর ভালো কিছু দেখিনি। আর একটা আমি তখনকার কথা বলছি যে অ্যাজ এ ওয়াইফ হিসেবে আমার দায়িত্ব ছিল তাকে বোঝানো বা বুঝিয়ে এটা ভালো না এটা খারাপ। তখন আমি ছোট, তারপর যেহেতু বিয়ে হয়েছে হয়তো এটা উচিত ছিল, কিন্তু আমার বড় ফুল এই কাজটা করেনি, আমাকে ওর কাছ থেকে দূরে রেখেছে, কথা বলতে দেয়নি। যেভাবে 2.5 মাস থাকার পর ও চলে যায় বাইরে, আমি আমাদের বাড়িতে চলে যাই। তো এক বছর কথা বলতাম, ফোন করলে কথা হতো, এইভাবে চললো। তো ও আবার এখানে একটা কথা যে ও যাওয়ার আগে আমার বড় আপুকে কোরআন শরীফ হাতে দিয়ে, মানে কোরআন শরীফ সামনে রেখে প্রমিস করায় যে তুই আর কখনো এভাবে টাকা নষ্ট করবি না, ও কথা দেয় ঠিক আছে করবো না। তো দেশে থাকাকালীন আমি আমার সাথে যখন কথা বলতো তখন ও বলতো যে তোমার সেজবুকে ভালোবেসেছি আমি, তোমার সেজবুকে আমার কাছে বিয়ে দেয়নি, সেই জিততেই তোমার ওষুধ দিয়ে পূরণ করলাম, তো বাবার উচ্চ মাথাটা নিচু করলাম। তো এইসব কথাগুলো আমার খুব কষ্ট হতো। তো তারপর চলে যাওয়ার পর দেখি 1-1.5 বছর পর আবার শুনি যে ওই জুয়াই খেলে টাকা নষ্ট করে, ও আর আমার বড় দুলাভাই একই রুমে থাকতো। ও যা যা করতো আমার বড় দুলাভাই ফোন করে বড়ের কাছে জানাতো, বড়ের আমার কাছে সব বলতো। মানে এবারে ধীরে ধীরে ওর কাছ থেকে দূরত্ব তৈরি হয়,
শুনেছি বর্তমান অবস্থাটা একটু শুনতে চাচ্ছি।
ওই রেসটা ধরে আমি বলছি তাড়াতাড়ি করে বলে শেষ করছি। তো ডিভোর্স দেওয়ার পর আমার হুসানের সাথে পরিচয় হয়, ওর সাথে রিলেশন হয়। মানে ওর সাথে রিলেশন হওয়ার আগেই আমি টোটালি প্রিপেয়ার যে আমি এর সাথে সংসার করবো না, ডিভোর্স দিয়ে দিয়েছি। আমার বাবা মাও তখন এত চাপ দেয়নি, কিন্তু ছেলেটা দেশে আসার পর আমাকে অনেক প্রেশার দেয়। ছেলেটা বলে আমি কোনো ডিভোর্স মানি না, কিচ্ছু হবে না, আর যদি মানতেই হয় তাহলে আমাকে 10 লাখ টাকা ব্যাংক স্বর্ণ দিতে হবে। মানে ছেলেটা আমাকে বিয়ের পর একটা চেন একটা লকেট দিয়েছিল, সেগুলি দাবি করছে। আর কাজিন তো দেয়নি, তো ওটা দাবি করছে। তো জোর পূর্বক আমাকে ওরা তুলে নিয়ে এসে কাপচার করা অনেক করে দেয়, এটা সেটা তো আমার চেষ্টা করেছি বিয়ে হওয়ার জন্য, কিন্তু পারিনি, কেউ সাপোর্ট করেনি। তো ছেলে তো বাইরে চলে গেছে, এখন এই তো সিচুয়েশন।
কিন্তু
আমি মন থেকে মানি না। কি সব খাইয়েছে আমি কি বলবো, অনেক টর্চার করেছে, মন থেকে মানতে পারিনি, পারবো না। উকিল দিয়ে রেজিস্ট্রি করাবো। আসলে আমার ফ্যামিলির লোকজন প্রথমে সাপোর্ট করেছে, কিন্তু পরবর্তীতে তারা পিছু রেখে চাই, কারণ ছেলেরা বলে যে আমি যদি না যাই তাহলে আমার বড় আপুকেও এখান থেকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। সেগুলো আমার বাবা মা আমাকে সাপোর্ট করেনি, উকিল রেজিস্ট্রি করে চিঠিটা পাঠালে ওই মুহূর্তে আমাকে তুলে নিয়ে আসে। ডিভোর্সের কাগজ রেজিস্ট্রি হয়ে গেছে, উকিল বলেছিল ওদের সাথে বসবে, ছেলেও বলেছে আমি মানি কিন্তু আমাকে 10 লাখ টাকা দিয়ে দাও, স্বর্ণ গয়না দিয়ে দাও, সব মেনে নেব।
আপনি কি চাচ্ছেন তাহলে এখন বর্তমানে আপনার আপনার ভবিষ্যৎ প্ল্যানিংটা কি, কি চিন্তা করতেছেন, কোন দিকে যাচ্ছে আপনার জীবন বা কোন দিকে যাবেন, আপনি মনস্থির কিছু করেছেন কিনা?
আমি এখানে থাকলে আমি লাইফ থেকে ছিটকে পড়বো, কারণ আমি পড়াশোনা অনেক ভালোবাসি, পড়াশোনা ছাড়া আমি আমি আমার লাইফ চিন্তা করতে পারি না। এখানে থাকলে আমার পড়াশোনা হবে না, যেহেতু ওকে আমি মন থেকে মেনে নিতে পারিনি, পারবো না, যাকে একবার ব্যাগ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি তার দিকে তখনই না। হুসাইন যদি আমাকে না অ্যাকসেপ্ট করে তারপরেও না। হুসাইন কখনোই বলেনি আমাকে কত কথা, ও সবসময় বলে যে তোমার আগে যেভাবে ভালোবাসতাম এখনো বাসি, কিন্তু নিজের কাছে খারাপ লাগে অতটুকু যে কিভাবে কি হয়ে গেল।
হুসাইনের ব্যাপারে আপনার বক্তব্য কি ইরফানের ব্যাপারে?
আমার ভালোবাসা বলতে ও আমার ভালোবাসা হাজবেন্ড বলে আমি ওকেই মানি। এত কিছুর পরেও যারা আমার উপরে এত টর্চার করলো তারা আমাদের সাথে মিউচুয়াল করতে লাগত দোস্ত ডাক্তার সাথে, কিন্তু সেটা না করে এরকম একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে তুলে এনে গাড়িকে মুখ বন্ধ করে, আমার যখন আর কি মনীষায় বন্ধ হচ্ছিল পানি চেয়েছিল, ওরা আমাকে ড্রিঙ্কস খাওয়ায় নেশাজাতীয় কিছু খাওয়ায় যেন আমি অজ্ঞান হয়ে যাই, মানে আমার মুখটা আমার চেপে দেওয়াছিল, আমি ভয়ে আর একটা চিৎকারও করিনি। এখানে আমার প্রত্যেক অনেক টর্চার এক মাস করেছে, কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, আমার বাবা মাও আসেনি। এখানে আমার সাথে আমার ছেলেকে বলেছিলাম যে আমি চাই না আপনার সংসার করতে, তো ছেলে বললে তোমার বাবা মাকে খবর দাও বসো, তারপর তার মনে হলাম যে আমার বাবা মা এখানে কখনোই আসবে না, যেহেতু আমার মা অর্ডার করেছে নিজে যে তুলে নিয়ে যাও, যেতে চায় না তুলে নিয়ে যাও।
অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা, একদম শেষ প্রান্তে আমার সাথে আছে কানিজ, যার ব্যক্তিত্বের দৃঢ়তা আমাকে সত্যি অনেক বেশি মুগ্ধ করেছে। আমি গুরু এতেশাম গর্বিত এই ভেবে যে এরকম দৃঢ়চেতা ব্যক্তিত্বের মানুষ আমার অনুষ্ঠান শুনে দিন নয় মাস নয় পাঁচ বছরের পর বছর, কিন্তু পরিস্থিতি এত বেশি বেগতি, এত বেশি ঝামেলাপূর্ণ, কানিজকে কানিজের পরিবার একরকম জোর করে তার পূর্বতন স্বামীর কাছে পাঠিয়ে দেয় যেখানে সে নীতিগতভাবে থাকতে চায় না, তাকে স্বামী হিসাবে মেনে নিতে চায় না, যতটুকু জানলাম আমরা কানিজের কাছ থেকে। পূর্বতন স্বামী এই রকম ভাবে তাকে ব্ল্যাকমেইল করে তাদের পরিবারকে যে যদি কানিজকে তার পরিবারের কাছে তুলে না দেয়া হয় তাহলে তার কানিজের বড় বোন তারও সংসার করা সম্ভবপর হয়ে উঠবে না, সেই সংসারেও তারা বিষ ঢেলে দিবে। শুধু তাই না, যদি কানিজকে তার হাতে তুলে না দেয়া হয় কানিজকে বিভিন্ন সময়ে যে স্বল্প পরিমাণ উপহার দিয়েছিল তার কয়েক গুণ দাবি করে। এইরকম কিছু জি
আপনি যে বললেন যে বৈধ কি অবৈধ সেই ব্যাপারটা আমি এই উদাহরণটা দিয়ে বোঝাতে চাই যে এখানে আনার পর আমাকে আর ওই ছেলেকে একই রকম থাকতে দেওয়া হয়, আমরা থাকি কোনো ওয়ে নেই, থাকতেই হবে, একটা ছেলের সাথে একটা মেয়ে কিভাবে পারে। তো এখানে থাকার পর প্রায় এক দেড় মাস পর ছেলে বলে, ছেলের পরিবার বলে যে তোমাদের বিয়ে চালানো হবে, তখন আমি প্রশ্ন তুললাম বিয়ে কেন চালানো হবে, তখন ছেলের বাবা মা ছেলে বললো যে তুমি তোমাকে ডিভোর্স দিয়েছো তাই না, আমাদের তো ডিভোর্স হয়ে গেছে তাহলে বিয়ে তো করাতেই হবে। তাহলে তখন বললাম যে যে ডিভোর্স নাকি আপনারা মানেনি নেই
তাহলে
মেয়ে ডিভোর্স দিলে নাকি ডিভোর্স একসেপ্ট হয় না, আমার মাও বলে মেয়েরা নাকি ডিভোর্স দিতে পারে না, ইসলামের নিয়ম নেই, তাহলে বিয়ের শেষ কেন নাচবে?
আমরা এই কথাটা শুনলাম কেনি, আর ইসলামের যে প্রসঙ্গ সেটা একদম স্পষ্ট ভাবে লেখা আছে যে স্বামী যদি জালিম হয়, স্বামী যদি নপুংসক হয়, স্বামী যদি অত্যাচারিত হয়, তাহলে যেভাবে সুন্দরভাবে আপনারা সংসার করছেন, আপনার ইখতিয়ার আছে মেয়ে হিসেবেও আপনি সুন্দরভাবে পরস্পরের কাছ থেকে আলাদা হয়ে যান। এই ধরনের ইখতিয়ার, এই ধরনের ডেমোক্রেটিক রাইট এটি মেয়েদেরকে দেয়া হয়েছে, এ ব্যাপারে এতটুকু কিন্তু সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু আমি যে পরিস্থিতি নিয়ে এখন অ্যানালাইসিস করছি বা যে পরিস্থিতি নিয়ে কথা বলছি, বড়ই দুঃখের বিষয় যে কানিজের পরিবারটাকে একরকম ব্ল্যাকমেইল করে, কানিজের পূর্বতন সেই স্বামী যে কানিজকে একরকম বাধ্য করে তার পরিবারের কাছে রেখেছে, যতটুকু আমরা কানিজের কাছ থেকে শুনলাম এবং জানলাম। কানিজ, এখন আপনার বয়স কত?
এই তো 19-20 হবে, আমি তো ইন্টার 18 প্লাস,
তাই তো? 18 প্লাস। এখন আমরা এই যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে একজন বাংলাদেশের আইন মোতাবেক সে একজন প্রাপ্ত বয়স্ক, এবং তার রাইট আছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের ফৌজদারি আইন অনুযায়ী সে তার নিজের মতো করে তার মনের মানুষ খুঁজে নেবে এবং তার সাথে সংসার করবে, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে সামাজিক রীতিনীতি, সামাজিক প্রথা, যেটি অনেক সময় আমাদের এই জীবনের সাথে হয়তো কনফ্লিক্ট করে। কিন্তু সামাজিক রীতিনীতি বা আমাদের পারিবারিক বন্ধন এমনই হওয়া উচিত যাতে করে আমার পরিবারের সেই মানুষটি ভালো থাকে, সেই মর্মেই সিদ্ধান্তগুলো হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এখানে দুইজনের পক্ষ থেকে চাওয়াতে কিন্তু কোনো কমতি নাই। যেভাবে আমার আজকের অতিথি বন্ধু হট সিটে যে বসেছে ইরফান চাই পাগলের মতো, যে আমি আমার ক্যানিজকে নিয়ে স্বপ্নের ঘর কিভাবে বানাতে পারব, ঠিক সমপরিমাণ ভাবে সমভাবে কানিজ অপেক্ষায় আছে সবকিছুকে পেছনে ফেলে দিয়ে কখন শক্ত করে তার ভালোবাসার মানুষ, যাকে সত্যিকারের ভাবে ভালোবাসে, তার অবশ্যই তার পূর্বতন স্বামী না, কারণ তাকে স্বামী হিসেবে সে মেনে নিতে পারেনি, পারছে না এবং ভবিষ্যতেও পারবে না, বাট তার মনকে পরিপূর্ণভাবে মনের মধ্যে যে জায়গা করে বসে আছে তার এই ভালোবাসার মানুষ হুসাইন ইরফান, তার সাথে তার মতো করে বাকি জীবনটা পার করে দিতে। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের আইন দুইজনকে হয়তো পারমিট করে তাদের দুইজনের মতো করে সিদ্ধান্ত নেয়ার এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে বাঁচতে সাহায্য করার। যদিও এখানে একটা জিজ্ঞাসা থেকেই যায় যে আমাদের আজকের অতিথি বন্ধু ইরফান হুসাইন বাংলাদেশি নাগরিকত্বের যে লিগ্যাল ইস্যুজ আছে সেটিকে কত তাড়াতাড়ি সে রিজলভ করতে পারে, তবেই হয়তো পরিপূর্ণভাবে এই ভূখণ্ডের আইন অনুযায়ী সে সমস্ত রকমের ইখতিয়ার পেতে পারে বা সমস্ত অ্যাডভান্টেজ পেতে পারে, এই ব্যাপারটাও কিন্তু প্রাসঙ্গিকভাবে চলে আসে। কিন্তু আমি গুরু হেতে শ্যাম এখানে কোনো সিদ্ধান্তে যাচ্ছি না, শুধু অনুরোধ করছি। সিদ্ধান্ত যাচ্ছে না এই কারণে যেহেতু ব্যাপারটা অনেক সেন্সিটিভ একটি জায়গার মধ্যে আছে, কানিজকে থাকতে হচ্ছে তার পরিবারকে ব্ল্যাকমেলিং করে হলেও একরকমভাবে তার পূর্বতন স্বামীর বাসাতে, আর ইরফান থাকছে একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে যেখানে তার বাংলাদেশে থাকা লিগ্যাল ইস্যুস এখনো রিজলভ করতে পারেনি। এই অবস্থায় যদি আরো বেশি পরিস্থিতি ঘোলাটে করে তোলে কানিজের পূর্বতন স্বামী এবং তাদের যে পক্ষ আছে, তাহলে হয়তো তার এখন এখানে সার্ভাইভ করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে, যেটি আমি কোনোভাবেই চাই না। তাহলে আমি কি চাই, কোনভাবে সমাধান আসতে পারে? একভাবে আসতে পারে, সেটি হচ্ছে দুইজন দুইজনের জায়গা থেকে প্রচেষ্টা অব্যাহত থাকবে তাদের দুইজনের মতো করে ভালো থাকার, তাদের দুইজনের মতো করে ভালোবাসার, তাদের দুইজনের মতো করে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার যে এখতিয়ার তারা রাখে এবং সঠিক সময়ের জন্য তারা হয়তো অপেক্ষা করবে। এর মধ্যে সুরে বাসুক, বাজুক আর না বাজুক, দুইজন দুইজনের ভালো থাকার জন্য, দুইজন দুইজনের সুখের জন্য, দুইজন দুইজনের জীবনটাকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখবার জন্য আমি বিশ্বাস করতে পছন্দ করি আমার বন্ধু হরসিতে যে বসে আছে ইরফান হোসেন সে কোনো নপুংসক না। তার জীবনটা এত বেশি ঘটনাবহুল, এত বেশি চড়াই উত্তরায় পার হয়ে এসেছে আমার এই বন্ধু, সে অবশ্যই সত্যের সামনাসামনি করার সব সাহস এবং শক্তি রাখে। সে নপুংসক না, যে জীবন থেকে পালিয়ে বাঁচবে, যে নাভানা টাওয়ারের প্রসঙ্গ তুলে তুলেছিল স্বপ্নেও হয়তো সে আর ভাববে না, কারণ সে 30-35 লাখ লোকের সামনে প্রতিজ্ঞা করেছে স্রষ্টাকে সামনে রেখে, যে স্রষ্টা আমি প্রতিজ্ঞা করছি, আমি তওবা করছি যে জীবনেও জীবন শেষ করে দেওয়ার কথা, আত্মহত্যার কথা আমি মুখে তুলব না। এবং আমার দৃঢ়চেতা বন্ধু, আমার কানিজ, সে স্পষ্টই বলেছে যে আমি এত দুর্বল না, এত দুর্বল চিত্তের মানুষ না। এই জীবনটা স্রষ্টার দেয়া একটা রহমত, একটা উপহার, একটা গিফট। আমি জীবনটাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে চাই যে আমি আমার মনের মতো করে সত্যি ভালো থাকতে পারি কিনা। কানিজ,
আমি ব্যাপারটা এমন না যে ও পড়ে পড়ে আমি ওকে ডিভোর্স করেছি, আমি যখন ডিভোর্স টা সব রেডি তখন কিন্তু আমার ওর সাথে
পরিচয়। এই বিষয়টা অবশ্যই আপনি আগেই ক্লিয়ার করেছেন কানিজ, যে ওর সাথে সম্পর্কটা শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের আজকে যিনি বন্ধু ইরফান হোসেন তার সাথে সম্পর্কে আপনার জড়িয়ে পড়া। আমি এখন শুধুই চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে যদি কারো ইচ্ছার মধ্যে সেই পরিমাণ জোর থাকে, যদি কারো নিয়াত স্বচ্ছ হয়, যদি সত্যিকারের খাস নিয়াতে ভালো কিছু কেউ চেয়ে থাকে, পুরা কায়নাত স্রষ্টা তার সমস্ত রহমত নিয়ে তার পাশে দাঁড়িয়ে যান, তা আমি বিশ্বাস করি ভালো কিছুর সাথে, ভালো মানুষের সাথে, ভালো চাওয়ার সাথে ভালো কিছু হতে বাধ্য। তাই আমি বললাম যে সময় মনে হয় এটার ভালো সমাধান দিবে, সময় এই সমস্যার সবচেয়ে ভালো সমাধান দিবে। এবং সবকিছুর পরেও যদি সুরে বাঁশি না বাজে, তাও জীবনকে তার প্রয়োজনীয় সময় দিতেই হবে, ফাইনালি জীবন তাকে কোন দিকে নিয়ে যায় সেটা দেখবার জন্য। নপুংসকের মতো এই জীবনটাকে রুদ্ধ করে দেওয়ার কথা কল্পনাতেও ভাবা যাবে না। কানিজ, সে প্রত্যাশায় থাকলাম, তাই তো?
হ্যাঁ, সেটাই তো। প্রেম ভালোবাসা হচ্ছে মানুষের লাইফের একটা পার্ট, পুরো লাইফটা না, তাই না?
এবং সেই প্রত্যাশায় থাকলাম, এবং সেই প্রত্যাশায় আপনাকে থাকবার আহ্বান জানালাম। হোসেন
জি,
সেই প্রত্যাশায় থাকবার আহ্বান জানালাম। আপনাকে নিয়ে আমি ফলো আপ করব, মাঝে মাঝে ফলো আপে আসব আপনাকে নিয়ে। আপনার জন্য সবচেয়ে বড় বেশি জরুরি যেটি, সেটি হচ্ছে পায়ের নিচের মাটিটাকে অনেক বেশি শক্ত করে তোলা। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ হ্যাভ টু রিজলভ দ্য লিগ্যাল ইস্যুজ বিং এ সিটিজেন অফ বাংলাদেশ, এটাকে ইনসিওর করা। এবং শুধু তাই না, দিন রাত এক করে দিয়ে নিজের নিজের হাতটাকে অনেক বেশি শক্ত করা। যত তাড়াতাড়ি হাতটা শক্ত হবে, আপনি নিশ্চিন্ত থাকেন, এই মেয়েটি আপনার জন্য শুধুই অপেক্ষার প্রহর গুনছে, কারণ সেই অপেক্ষার মধ্যেই তার ভালো লাগা মিশে আছে, সেই অপেক্ষার মধ্যেই তার বাকি জীবনের শান্তি মিশে আছে। এখন আপনার উচিত যত কম সময়ের মধ্যে নিজেকে কালপুরুষে পরিণত করতে পারেন। আপনার সমস্ত উইংগুলো শক্তিশালী করে তুলুন, দেখবেন সমাধান অটোমেটিক্যালি আপনার ঝুলিতে এসে পৌঁছে। আপনি কি বুঝতে পারছেন আমি কি মিন করছি?
মানে
সব মিলিয়ে ইউ হ্যাভ টু স্ট্রেদেন ইন টার্মস অফ এভরিথিং, মনিটরি, সোশ্যাল পাওয়ার, স্পেশালি টু রিজলভ দ্য লিগ্যাল ইস্যুজ, যাতে করে বাংলাদেশের একজন সিটিজেন হিসেবে সেটাও আপনি রিজলভ করে নিতে পারেন সব কিছু যত তাড়াতাড়ি সম্ভব। সময় কিন্তু আপনার মধ্যে আছে, এই কারণেই সময় আছে, কারণ ওই মানুষটি শুধু আপনার ওই ঘটনার জন্য তাকিয়ে আছে। কবে শক্ত করে এসে আপনি ওর হাতটা ধরতে পারবেন, তখন কিন্তু কেউ আপনাকে ঠেলে দিতে পারবে না। তো যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা আপনি করবার চেষ্টা করুন। এবং আপনার আসলে আপনাদের ভালোবাসা এবং মহব্বত আমার যতটুকু মনে হয়েছে দুজনের কথা শুনে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে শারীরিক সম্পর্ক কোনোভাবেই সে মহব্বতটাকে স্পর্শ করতে পারে না। আসলে এই সম্পর্কটা অনেক বেশি আত্মিক হয়ে যায়। তাই যদি হয়ে থাকে, আমার মনে হয় স্রষ্টা তখন নিজেই হয়তো দায়িত্ব এসব ক্ষেত্রে নিয়ে নেন, কিভাবে তারা ভালো থাকে, কিভাবে তাদেরকে একসাথে রাখা যায়।
আমি
বিদায় নিচ্ছি।
আমি এমন পরিশ্রম করে যে বাংলাদেশে যখন এসেছিলাম কিছু ছিল না, ভিক্ষা করে।
ইন ফিউচার আমরা এগুলো কথা শুনেছি, ইন ফিউচার যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। এবং শুধু আপনি চিন্তা করবেন এবং এটি ভাববেন, এটা ভেবেই সন্তুষ্ট থাকবেন যে কেউ একজন আপনার চাইতেও দ্বিগুণ উদ্যমে ওয়েট করতেছে ভালো কিছুর জন্য, আপনার চাইতে দ্বিগুণ উদ্যমে স্রষ্টার কাছে প্রার্থনা করছে একসাথে ভালোভাবে থাকবার জন্য। সিদ্ধান্ত আপনাদের দুইজনের, সিদ্ধান্ত আপনাদের দুইজনকেই নিতে হবে।
এখন তো ভালো সার্ভিস পেয়েছি,
সিচুয়েশন অনেক বেশি রিভার্স,
তারপরও যত বেশি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব যেসব প্রবলেমগুলো আছে আপনার পার্সোনাল প্রবলেম সেগুলোকে রিজলভ করা, যাতে করে
এখন ওই আমাকে ওই পুলিশটা বলেছিলেন
সব মিলিয়ে আমি ওগুলো প্রসঙ্গ আর টানতে চাচ্ছি না এখানে, বাট আপনি তো নিজেও বুঝতে পারছেন তাতে খুব বেশি সময় হয়তো লাগবে না যেভাবে স্বপ্ন দেখেন সেভাবে জীবনকে পাওয়ার, বাট জীবন থেকে পিছিয়ে যাওয়ার, জীবন কাছে হার মানার এ ধরনের নপুংসুক কথা কোনোভাবে মুখে বলা যাবে না, যে কথা আপনি দিয়েছেন তাই তো। বিদায় নিচ্ছে বন্ধু, অনেক সময় পার পেরিয়ে গেছে, 1:42 বাজে।
আচ্ছা কানিজকে একটা কথা বলবো
প্লিজ বাংলাতে, না হিন্দিতে বলতে হবে? হ্যাঁ গোন গোন লোকে তোমার
বাংলাই বলো, যেহেতু আমি
হ্যাঁ বাংলাতে
বলতে পারি না।
বিদায় নিচ্ছি আমি কেনেজের কাছ থেকে, এবং বিদায় নিচ্ছি আমি
এতগুলো মানুষের সামনে বললাম
হোসেইনের কাছ থেকে একদম শেষ মুহূর্তে। হ্যাঁ
আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন পড়াশোনাটাকে
আমি দোয়াটা শুধু কানিজ এবং হোসেনের ক্ষেত্রে একটা দোয়াই করেছি যে ওরা ওদের পায়ের নিচের মাটি শক্ত করুক, ওরা শক্তিশালী হোক পার্সোনাল লাইফে, এবং ওরা ওদের রাইট আছে অ্যাকচুয়ালি, ওরা যেহেতু পূর্ণ বয়স্কা প্রাপ্তবয়স্ক ওদের রাইট আছে নিজের মতো করে জীবনটাকে দেখবার, যদিও আমি জানি না যে তাদের তাদের কথা অনুযায়ী যতটুকু শুনেছি তার প্রেক্ষিতে আমি বলছি, বাট আমার তো জানা নাই অ্যাকচুয়ালি যে সেই ডিভোর্স সিচুয়েশন পূর্বতন স্বামীর সাথে কি অবস্থাতে আছে, যেটা আমার আমি তাদের মুখ থেকে যতটুকু শুনেছি তার ভিত্তিতে অ্যাকচুয়ালি কথাগুলো এসেছে, বাট এই কথা তো সবসময় হলফ করেই বলা যায় যে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কা মানুষের এক্তিয়ার আছে তাদের মনের মতো করে তাদের জীবনটা নির্বাহ করার, এবং বাংলাদেশের আইনও তাদেরকে সেই ব্যাপারটাকে সমর্থন জানায়। তো এইটি হচ্ছে বিষয়, সিদ্ধান্ত ফাইনাল নিবে কিন্তু কানিজ এবং হোসেন যারা এই সম্পর্কের মধ্যে আছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আমি এটা বিশ্বাস করি কোনোভাবেই পারিবারিক বন্ধনের উপর যেন ইম্প্যাক্ট না পড়ে, কোনোভাবেই সমাজ যেন এই জিনিসটাকে অন্যভাবে দেখতে না পছন্দ করে, এই রকমভাবেই কিন্তু এই ধরনের ব্যাপারগুলো রিজলভ করা উচিত। যদিও খুব টাফ, যদিও খুব প্রবলেমেটিক এভাবে রিজলভ করার, তারপরেও বিয়ে ব্যাপারটাই যেহেতু অনেক বেশি মাত্রায় রহমত স্রষ্টার পক্ষ থেকে, সেটি কালিমালিপ্ত হোক সেটা কোনোভাবে আমরা দেখতে পছন্দ করি না, তাই পরিবারকে সাথে নিয়ে সমাজকে সাথে নিয়ে সিদ্ধান্তগুলো হোক সেটাই আমরা আশা করব, সেরকমই স্বপ্ন আমরা দেখব। এর জন্য হয়তো প্রয়োজন অনেক সময় নিতে হবে, অনেক কষ্ট করতে হবে, অনেক অনেক হয়তো কাঠখড় পোড়াতে হবে, তারপরে ফাইনালি কিন্তু আমরা চাইব যে পরিবার সমাজ সবকে সাথে নিয়ে সিদ্ধান্তটা হোক, এবং অবশ্যই অবশ্যই আমাদের যা কিছুই হোক আইন সিদ্ধভাবে হোক, সিদ্ধান্ত হোক হোসেন আপনার পক্ষ থেকে, সিদ্ধান্ত হোক কানিজ আপনাদের পক্ষ থেকে, কারণ ফাইনালি এট দ্য এন্ড অফ দ্য ডে এই সিদ্ধান্ত আপনাদের নিজেদেরকেই নিতে হবে। শেষ করছি আজকে, সামনের সপ্তাহে আবার কথা হবে প্রত্যাশায়, সবাই ভালো থাকুন আর আপনাদের দোয়াতে অবশ্যই গুরু এতেশামকে মনে রাখুন, সেই সেই আশা সেই সেই আকাঙ্ক্ষা সবসময় আমার থাকে। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাঁধবে তোমার মনে, আর বাঁধন হারা হবো আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ আমার দেশ আমাদের ভালোবাসার বাংলাদেশ। বিদায় এবং
ইয়েস বন্ধু, ঘুরে যেতে সময় বিদায় নিয়ে চলে গেলেন, চলে গেলেন আজকের অতিথি বন্ধু ইরফান ভাইও, এবং ফোনে ছিলেন ইরফান ভাইয়ের কাছের মানুষ কানিজ আপু। শুনলাম এতক্ষণ তাদের জীবনের গল্প, জীবনের কথা, আসলে অনেক মানে অনেক রিয়েলিটির মধ্যে অনেক নাটকীয়তা অনেক সময় থাকে, যেটা আসলে নাটককেও হার মানায়, বাস্তবটা আসলে এইরকমই। সো আজকে সবাই খুব বরাবরের মতো কানেক্টেড ছিলেন, আমাদেরকে এসএমএস করেছেন, আমাদেরকে কমেন্ট করেছেন ফেসবুকে, আমাদের পোস্টে লাইক করেছেন, সবাইকে অনেক অনেক থ্যাংকস। এবং দেশের বাইরে থেকেও অনেকে আমাদেরকে টেক্সট করেছেন, কমেন্ট করেছেন, যেমন মোহাম্মদ সুজন আমাদের সাথে আছেন এবং এম মোহাম্মদ সুমন লিখেছেন যে গুরু আমি শুনছি বাহরাইন থেকে, এবং সাইদুর রহমান জিল্লু উনি লিখেছেন যে আমরা মানুষ, প্রতিটা মানুষের জীবনে রয়েছে সুখ দুঃখ আনন্দ বেদনা, সেই সব কষ্ট মানুষ একা বয়ে বেড়ায়, কিন্তু আজ বিভিন্ন প্রোগ্রামের ভেতর দিয়ে সেটা আমরা কিছুটা হলে বুঝতে বা জানতে পারি। তাই আমি বিশেষ করে হাজার সালুট জানাই প্রণাম ভালোবাসার বাংলাদেশকে। আসিফ ইসলাম মুন্না আছেন কলকাতা থেকে, উনি লিখেছেন যে কলকাতা থেকেই আমি শুনছি, আমি প্রোগ্রামটা এক বছর ধরে শুনি, লাভ বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ আসিফ ইসলাম মুন্না। এবং আছেন আমাদের সাথে এই মুহূর্তে ওকে একটা বন্ধু আছেন, লিখেছেন যে গুরু আমি আপনার অনুষ্ঠান 2009 সাল থেকে শুনি, আমি এলএলবি পড়ছি, এটাই উনি জানিয়েছেন। ওকে সো বন্ধু অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, এইভাবেই আমাদের সাথে থাকবেন, এইভাবেই ভালোবেসে যাবেন, এবং ভালোবাসা দিলে ভালোবাসা কখনো কমে না, বরং ভালোবাসা দিলে আরো ভালোবাসা পাওয়া যায়, এটাই হচ্ছে কথা। এবং বলে দিতে চাই যে মঙ্গলবারে, প্রতি মঙ্গলবার ঠিক রাত 10:30 ভালোবাসার ডায়েরি নিয়ে আমরা হাজির হব, এবং আমি মেঘলা থাকব আপনার সাথে। এবং ভালোবাসার ডায়েরি একটি তদন্ত নির্ভর শো, সো প্লিজ কেউ শুনতে মিস করবেন না, প্রতি মঙ্গলবার ঠিক রাত 10:30 এবং প্রতি শুক্রবার ঠিক রাত 11:00 থেকে শুরু হয়ে যাবে অ্যাকাউন্ট নাম্বার 90.4। সো অবশ্যই বন্ধু শুনবেন ঢাকা এফএম 90.4 ওকে, এবং সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদেরকে কমেন্ট করবেন, এসএমএস করবেন, এবং এই সমস্ত কমেন্ট এবং ওপিনিয়নের মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে আসলে আমরা রাইট ওয়েতে যাচ্ছি কিনা, এবং আপনার আমাদের সাথে কিরকম ইনভলভ আছে সে সব কিছু। তো বন্ধু আমাদের যে ফেসবুকে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো আপনি আমাদের এই পেজটিতে এসে আমাদের যে পোস্ট আছে সেই পোস্টে আপনি সারা সপ্তাহ জুড়ে কমেন্ট করতে পারেন এবং চাইলে শেয়ারও করতে পারেন, যত খুশি তত, একদমই ওপেন আছে আপনার জন্য। এবং আপনি যদি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনারই ভালোবাসার কথা, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং বন্ধু SMS টি একবার না একাধিকবার এবং অনেকবার করতে হবে, এবং আমাদের SMS লাইন খোলা থাকবে ঠিক রাত 3টা পর্যন্ত, সো আপনি যত খুশি তত SMS করতেই পারেন। আর চলে যাচ্ছি বন্ধু, বিদায় নিতেই হচ্ছে, বিদায় নিতে না চাইলেও নিতে হবে, তো আবারও কথা হবে অবশ্যই, সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশা।
This track was downloaded from FusionBD.com.